This track was downloaded from FusionBD.com.
শুনছেন ঢাকা FM 90.4, শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আজকের অন্ধকারের গল্পটি একটু স্পেশাল। আজকে আমরা প্রয়াত নায়ক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই এপিসোড। এবং আজকে আমার সঙ্গে থাকবেন অন্ধকারের গল্পের প্রযোজক সাদেক সামি। তো আজকে শুরুতেই জানিয়ে দিই, আমাদেরকে লিখবার ঠিকানা 16260 এই নাম্বার SMS, আর ফেসবুকে লিখতে চাইলে facebook.com/ঢাকা FM 90.4 এ ফেসবুকে আমরা একটা পোস্ট দিয়েছি এবং সেটা গতকাল থেকে ছিল পোস্টিং, এবং সেখানে আপনাদের অনেক সাড়া আমরা পেয়েছি। অনেকে জানিয়েছেন তারা কতটুকু ভালোবাসেন এবং এখনো তার একটু আগে গানগুলি বাজাচ্ছিলাম, স্বপ্নবিলাস জানিয়েছিলেন যে গানগুলি শুনতে শুনতে তার খুব মনে পড়ছিল সালমান শাহের কথা এবং তার চোখের জল তিনি ধরে রাখতে পারছেন না, এমনটি আমরা পেয়েছিলাম। তো আমরা আজকে অনুষ্ঠানে শুরু করব। সামি রয়েছেন আমাদের সঙ্গে, সাদেক সামি অনুষ্ঠানের প্রযোজক। কেমন আছেন?
আসলে আজকে যে এক সপ্তাহ প্রায় আসলে এই প্রোগ্রামটি নিয়ে আমরা কাজ করছি, এবং এর আগে প্রায় আমি বলতে চাচ্ছি প্রায় 3 মাস যাবৎ আমরা এই প্রোগ্রামটি নিয়ে কাজ করছিলাম এবং অনুসন্ধানমূলক অনুসন্ধানী রিপোর্ট আমরা বের করে নিয়ে আসতে যাচ্ছিলাম। হয়তো বা আমরা চাইলে অনেক কিছু আমরা চেষ্টা করলেও হয়তো পাচ্ছিলাম না, তারপরে আমরা অনেক কিছু আমরা খুঁজে পেয়েছি এর ভিতরকার। সালমান শাহর হত্যাকাণ্ড বা সালমান শাহ আত্মহত্যা করেছেন কিনা, সবার মধ্যে আসলে একটা কনফিউজ যে আসলে সালমান শাহর হত্যাকাণ্ড কি হয়েছে, বা সালমান শাহ কি আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। আমি যে বিষয়টা বলতে চাই যে মামলাটি এখনো তদন্তাধীন এবং সেটি এখনো কোর্টে আছে, সেই বিষয়ে আমরা আসলে কোনো মতামত, আমাদের নিজেদের কোনো মতামত আমরা আজকে দিতে চাই না।
অবশ্যই,
এবং আমরা এই ব্যাপারটি সবার কাছে ক্লিয়ার করে নিতে চাই যে ঢাকা FM কর্তৃপক্ষ কিন্তু আজকে যে প্রোগ্রামটি আমরা করতে যাচ্ছি যে আমাদের নিজস্ব কোনো মতামত আজকে প্রোগ্রামে চাই না, এবং আমাদের কথার মাধ্যমে বা আমাদের রিপোর্টিং এর মাধ্যমে এই মামলাটি কোনোভাবে প্রভাবিত হোক আমরা সেটা চাই না। মামলাটি অবশ্যই তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং সেই কোর্টের কিংবা পুলিশের উপরে বা যারা তদন্ত করছেন তদন্ত সংশ্লিষ্ট তাদের উপরে কোনোভাবেই প্রভাব ফেলুক আমরা সেটা চাই না। আমরা চাই আসলে ঘটনাটি কি ঘটেছিল এবং তার কিছুটা ধারণা দেওয়ার জন্য। এবং আজকের প্রোগ্রামে সালমান শাহর মা নীলা চৌধুরী আজকে আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত থাকবেন, উনি সরাসরি আমাদের সঙ্গে ফোনে কথা বলবেন এবং উনি জানাবেন সালমান শাহ ছোটবেলায় কেমন ছিলেন, বড়বেলায় কেমন ছিলেন, তারপর সালমান শাহ আসলে কিভাবে সালমান শাহ হয়ে উঠলেন এবং সেই অগণিত ভক্তের মন কিভাবে জয় করে নিলেন সালমান শাহ, তারপরে সালমান শাহ কি হলো কিছুটা হয়তো আমরা জানি পত্র পত্রিকার মাধ্যমে, বাকিটুকু আমরা ওনার কাছ থেকে শুনবো। তারপরে আবারও বলে নিচ্ছি আসলে আজকে আমরা যে প্রোগ্রামটি করছি এই প্রোগ্রামটির মাধ্যমে মামলাটি কোনোভাবে প্রভাবিত হোক সেটি আমরা চাই না, এবং অবশ্যই আমরা কোর্টের উপরে আসলে আমরা কেউই না, আদালতের উপরে কিন্তু আমরা কেউ না।
এক্স্যাক্টলি, এবং সবকিছু জেনে আমার খুবই ভালো লাগছে যে আজকে নীলা চৌধুরী আমাদের সঙ্গে থাকবেন, প্রয়াত সালমান শাহের মা। তার কাছ থেকে সত্যি আমরা জানতে চাই ছেলেবেলায় কেমন ছিল আমাদের এই প্রিয় নায়ক, তারপর তার বেড়ে ওঠা সবকিছু আমরা শুনবো। তবে অন্ধকারের গল্পের প্রতিদিনে যে বিষয়টি থাকে, প্রত্যেক এপিসোডেই নির্ধারিত বিষয়ের উপর থাকে একটি প্রতিবেদন, এবং আজও তার ব্যতিক্রম হয়নি, রয়েছে একটি প্রতিবেদন তৈরি করেছেন সালমান শাহের উপরে। প্রতিবেদনটি তৈরি করেছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ। চলুন শুনি প্রতিবেদন।
সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি নায়কের নাম, ধূমকেতুর মতো চলচ্চিত্র জগতে যার আবির্ভাব হয়েছিল। অত্যন্ত চঞ্চল ও ডানপিটে ছেলেটি দেখতে দেখতে দেশের বিখ্যাত নায়ক হয়ে গিয়েছিলেন, আবার অভিমান করে আমাদের ছেড়ে চলেও গেলেন। CM শাহরিয়ার ওরফে ইমন চিত্র জগতে সালমান শাহ নামে পরিচিত হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি ঝোঁক ছিল তার। কৈশোর থেকেই তিনি ছিলেন কণ্ঠশিল্পী, শিশু একাডেমির ছাত্র ছিলেন তিনি। 1986 সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে পাশ করে বের হন। সালমান শাহ একদিন আনন্দ মেলা প্রযোজনা সংস্থায় একটি ছবি দিয়ে যান অভিনেতা হওয়ার জন্য। তখন তার ছবি দেখে পছন্দ হলে তাকে নায়ক করার সিদ্ধান্ত নেন আনন্দ মেলা প্রযোজনা সংস্থা। সালমান শাহ অভিনীত প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পাওয়ার পর বদলে যায় চলচ্চিত্র জগতের দৃশ্যপট। প্রাণ ফিরে পায় রোমান্টিক ছবি, দর্শক মুগ্ধ হয়ে যায় সালমানের অভিনয়। কেয়ামত থেকে কেয়ামত ছবিটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান। এ ছবিতে সালমানের বিপরীতে ছিলেন নবাগত নায়িকা মৌসুমী। সুদর্শন অভিনেতা হিসেবে সালমান জয় করে নেন দর্শক মন। একের পর এক রাজ্য জয়ের মতো হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর তিনি উপহার দেন তুমি আমার অন্তরে অন্তরে, সুজন সখী বিক্ষোভ স্বপ্নের ঠিকানা, এই ঘর এই সংসার, তোমাকে চাই, মায়ের অধিকার, আনন্দ অশ্রুসহ বহু হিট ছবি। বহু হিট ছবিতে অভিনয় করেন মৃত্যুর আগ পর্যন্ত। সালমানের ওপর ফ্লপ শব্দটি কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তিনি একমাত্র নায়ক যিনি শুরু থেকে এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। 1996 সালের 6 সেপ্টেম্বর বিটিভি সংবাদের মাধ্যমে দেশবাসী জানতে পারেন সালমান শাহর মৃত্যুর খবর। অগণিত সালমান ভক্ত ভেঙে পড়েন কান্নায়। শুধু কান্নায় ভেঙে পড়া নয়, কিছু কিছু সালমান ভক্ত প্রিয় নায়কের মৃত্যুর শোক সইতে না পেরে বেছে নেন আত্মহত্যার পথ। এ সম্পর্কে নিয়মিত এফবিসি বিট করার ভোরের কাগজে সে সময়কার সাংবাদিক কবির বকুল বলেন,
মনে আছে আমি তখন গান লেখার পাশাপাশি আমি তখন সাংবাদিকতা পেশার জড়িত, তখন আমি জনি ভরে ছিলাম এবং ওর যেদিন 6 সেপ্টেম্বর সকালে আমি খবর পাই তখন যেটা হয়েছে যে আমি খবর পেয়েই চলে যাই কি ওইস্কাটন প্লাজা বাংলা মোটর মানে মগবাজার ইস্কাটন রোডে যে ইস্কাটন প্লাজা সেই ফ্ল্যাটেই আমি ওই বাসায় গিয়েছিলাম দুবার এর আগে, তো ওর তারপরে আমার ছুটে যে তারপরে তো পরের ঘটনা তো সবাই জানে যে পত্রিকায় আস্তে আস্তে প্রকাশ করলে দেখি আত্মহত্যা মানে আত্মহত্যার ব্যাপারটা স্ট্যাবলিশ হলো। তো যেটা হচ্ছে যে এর আগে তার আমি দুবার ইন্টারভিউ করেছিলাম, তো ইন্টারভিউ করতে একবার আমরা তখন ওই মামুন রশিদের একটা ধারাবাহিক নাটক চলছিল, ওই নাটকে সে মানে সালমান অভিনয় করেছিল নাটকে, তো ওই ধারাবাহিকের নামটা এখন এর মধ্যে মনে হচ্ছে না। তো আমি ওই ইন্টারভিউ করার জন্য আউটডোর শুটিংয়ে ওর সঙ্গে গিয়েছিলাম। তো যেটা হয়েছে যে আসলে যেমন একজন সুদর্শন নায়ক যিনি সে ভালো গাইত, তারপরে তার আর অনেক ভালো যোগ্যতা ছিল, মানে আমরা একটা খুব ট্যালেন্টেড একটা নায়ককে আমরা হারিয়েছি অকালে, সে খুব ফ্রেন্ডলি এবং খুব খুব আন্তরিকও ছিল। আর এর বাইরে যেটা হয়েছে যে ওর চলচ্চিত্রে আমি অবশ্য আমার একটি গান টেলিভিশনে সে লিড করেছিল, আমার লেখা একটি গান লিপসিং করেছিল একটা ঈদের প্রোগ্রামে। তো এই এতটুকুই মোটামুটি তার সম্পর্কে বলতে পারি। আর এরপরে তো তার মৃত্যুর পর আমরা সেই সিলেট পর্যন্ত গিয়েছিলাম তার, তো মানে আমরা কেউ তো এই এরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু কেউ চাইনি, তো হয়েছিল এই জন্য সারা দিন যেমন আপসেট হয়েছে এখন আমরা প্রতি বছর মনে করি সালমান আমাদের কতটুকু হৃদয় রয়ে গেছে যে তাকে আমরা প্রতি বছরই স্মরণ করছি। প্রতিভাবানরা আসলে অনেক কিছু দিয়েও যান, অনেক কিছু রেখেও যান, যেটা রেখে গিয়েছেন সেটা তার স্মৃতি এবং সেই স্মৃতি আমরা যখন যাই তখন অলরেডি তার ময়নাতদন্তের জন্য তার লাশ নিয়ে গেছে। হ্যাঁ, আমরা পাইনি তখন তো মানুষ মানে চলচ্চিত্রের লোক ঢল পড়ে গেল। এরপরে তারপরে তার ময়নাতদন্ত হওয়ার পরে এফবিসি তো তার লাশ নিয়ে এলো এবং সেখানে হাজার হাজার মানুষ, আমার মনে আছে যে নায়িকা দিতি তখন নায়িকা আর কি, এবং তার শুটিং চলছিল, সালমান শাহ লাশ আসছে, তিনি দিতি দৌড়ে আসছে, আমার একটু দৌড় টানো চোখে পড়ছে আর কি, দৌড়ে যাচ্ছে তাকে দেখতে যাচ্ছিল মানে যে এক নজর দেখবেন আর কি।
তাদেরই একজন নরসিংদীর লিপি সাহা, তার সংগ্রহে সালমানের 200+ ভিউ কার্ড ছিল। স্কুলে যাওয়ার সময় টিফিনের জন্য টাকা পেতেন, সেই টাকা দিয়ে টিফিন না খেয়ে যিনি প্রিয় নায়ক সালমান শাহর ভিউ কার্ড কিনতেন। সালমানের নতুন কোনো ছবি এলেই মা বাবা কিংবা বোনের কাছে আবদার করতেন সিনেমাটি দেখার জন্য। লিপি সাহা 18 বছর আগে চলে গেছেন অনেক দূরে। প্রতি বছর 6 সেপ্টেম্বর এলে লিপি সাহার পরিবারও কাঁদেন। অসমর্থিত সূত্র মতে সালমান শাহর মৃত্যুর শোক সইতে না পেরে 21 জন সালমান ভক্ত আত্মহত্যা করেছেন। লিপি সাহারা চলে গেছেন কিন্তু বেঁচে আছেন সালমানের অগণিত ভক্ত। মোহাম্মদ মাসুদ রানা নকিব যখন 8ম শ্রেণীর ছাত্র তখন মুক্তি পায় সালমান শাহ ও মৌসুমী অভিনীত কেয়ামত থেকে কেয়ামত ছবিটি। ছবিটি হলে দেখার পর তিনি সালমানের ভক্ত হয়ে যান এবং এরপর থেকে সালমানের প্রতিটি ছবি দেখেন। তিনি বলেন 1996 সালের 6 সেপ্টেম্বরে বিটিভি সংবাদে যখন জানতে পারেন সালমান শাহ মৃত্যুবরণ করেছেন, প্রথমে তিনি বিশ্বাস করেননি, ভেবেছিলেন হয়তো কোথাও কোনো ভুল হয়েছে। পরে যখন বুঝতে পারলেন তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। নকিব এলাকায় গড়ে তোলেন সালমান ফ্যান ক্লাব, তার সাথে পরে যোগ দেন আরো 30 জন। তিনি পালন করতে থাকেন সালমান শাহের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী। এসব করতে গিয়ে নষ্ট হয় তার পড়াশোনা, আর এই দেখে পরিবারের লোকজন পুড়িয়ে ফেলে তার ক্লাব নকি ব্রাক করে ঢাকায় চলে আসেন। আজ অবধি পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই। অমর নায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর সারা দেশে লাখো কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। সালমান কি নিজেই চলে গেছেন নাকি অন্য কেউ তাকে বাধ্য করেছেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে, আজও তা ধোঁয়াশাময়। সালমান শাহর মৃত্যুর পর তার বাবা কমরউদ্দিন চৌধুরী রমনা থানায় অপমৃত্যু মামলা করেন। পরবর্তী সময়ে মা নীলা চৌধুরী, সালমানের স্ত্রী, শ্বশুর শাশুড়ি সহ কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। রমনা থানায় করা মামলাটি বর্তমানে কি অবস্থায় আছে তা জানতে কথা বলি রমনা থানার ওসি মোহাম্মদ শাহ আলমের সঙ্গে।
সালমান শাহ মামলাটা 93 সালে তার কার্যক্রম চলছে, সেটা কোর্টে আছে, সেটা তো থানায় নাই। 93 সালের মামলা কি এখনো তদন্ত চলে? সেটা তো কোর্টে বিচারাধীন।
সালমান শাহ বাবা মার বড় ছেলে। ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরণ ওরফে ইভান সালমানের চেয়ে 7 বছরের ছোট। সালমান শাহ সিলেটে জন্ম নিলেও বাবার চাকরি সূত্রে বেড়ে উঠেছেন চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকায়। 1992 সালের 20 সেপ্টেম্বর মায়ের বান্ধবীর মেয়ে সামিরার সঙ্গে সালমান শাহ বিয়ে হয়। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট 27টি চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়াও টেলিভিশনে প্রচারিত কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি। বেশ কিছু টিভি বিজ্ঞাপনের মডেলও হয়েছেন তিনি।
এই ছিল আজকের প্রতিবেদন। সালমান শাহের এই প্রতিবেদনটি তৈরি করেছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার তারেক আহমেদ, এবং নিশ্চয় এতক্ষণে জেনে গেছেন যে আজকের এপিসোডের বিষয় হচ্ছে সালমান শাহ। আগামী 6 সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকী। আজও তিনি আমাদের হৃদয় রয়েছেন, সেটা আমরা আমাদের ফ্যান পেজটিতেই দেখতে পাচ্ছি। এত এত কমেন্ট এবং এত এত লাইক, এত শেয়ার সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। আপনারা এখনো তাকে এত বেশি ভালোবাসেন জেনে খুবই ভালো লাগছে। রনি মিয়া আমাদের সঙ্গে, এরপর দেখতে পাচ্ছি জাকির, তিনি লিখেছেন আই লাভ সালমান শাহ। আলামিন লিখেছেন আই লাভ সালমান, তুমি থাকবে চিরদিন আমাদের হৃদয়ে। এরপর দেখতে পাচ্ছি লিখেছেন কাব্যনূর, তিনি সালমান শাহকে অনেক বেশি মিস করেছেন। এমন অনেক অনেক কমেন্ট আমাদের সঙ্গে রয়েছে। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ফোনে, আমরা চলে যাব ফোনে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রয়াত নায়ক সালমান শাহের মাতা নীলা চৌধুরী।
আজকে আসলে আমাদের প্রোগ্রামে যিনি আছেন সরাসরি নীলা চৌধুরী, সেই রত্নগর্ভা মা আমি যাকে বলতে চাই। সালমান শাহর মতো আসলে একজন সন্তানকে যিনি পেটে ধারণ করেছিলেন এবং সেই সন্তান লাখো কোটি দর্শকের হৃদয়ে যিনি জয় করেছিলেন, সেই সালমান শাহ মা আজকে সরাসরি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি রেসপেক্ট করে ওনাকে আন্টি হিসেবে ডাকতে চাই, আমি যেমনটা ওনাকে আগেই বলেছিলাম। আন্টি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কেমন আছেন? আন্টি, আমাদের আজকে পুরোটা দিন আমরা প্রায় আমি যদি সেই ফিগারটা বলতে চাই যে আমাদের যেই টোটাল ফিগারটা প্রায় 42,000 লিসেনার আমরা সরাসরি ফিডব্যাক পেয়েছি, যারা আসলে এই এই প্রোগ্রামটা যারা শুনতে চায়, যারা সালমান শাহকে মিস করে, যারা সালমান শাহকে আজও স্মরণ করে রেখেছে তাদের হৃদয়ে, এবং তাদের সেই বুক ফাটা আর্তনাদ হয়তো বা কখনই আপনার থেকে বেশি না, কিন্তু তারা চেষ্টা করেছে তাদের জায়গা থেকে, সেই দর্শকরা সেই লিসেনাররা চেষ্টা করেছে আপনার সঙ্গে একটু সামিল হওয়ার জন্য, সালমান শাহকে মনে রাখার জন্য। আপনি আপনার কথা শোনার জন্য তারা অধীর আগ্রহে প্রায় 7টা দিন তারা ওয়েট করেছে, এবং ফাইনালি আজকে আজকের প্রোগ্রামে অন্ধকারের গল্পে আমরা আপনাকে পেয়েছি। এই জন্য ঢাকা এফএম আমরা কৃতজ্ঞ আপনার প্রতি, অন্ধকারের গল্প টিম আপনার কাছে কৃতজ্ঞ। আন্টি, আমরা একটু আপনাকে, যদিও আপনি বেশ খানিকটা অনেক দূরে, আপনি হাজার হাজার মাইল দূরে আমাদের কাছ থেকে রয়েছেন এই মুহূর্তে, কিন্তু তারপরেও সেই তথ্য প্রযুক্তি সেই দুনিয়ায় আপনি কিন্তু আমাদের খুব কাছ থেকে এই মুহূর্তে রয়েছেন। আন্টি, আপনি যদি, আপনি তো সালমান শাহর আসলে আপনি যদি আপনি তো সালমান শাহর আসলে সেই গর্ভধারিণী সেই মা, সালমান শাহকে নিয়ে আমাদের যদি একটু বলেন, তার ছেলেবেলাটা নিয়ে আমরা একটু শুরু করি, যে তার আসলে সেই ছোটবেলাটা আসলে কেমন ছিল, সালমান শাহ আসলে কেমন ছিলেন?
সালমানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, তোমাদের সকলের পক্ষ থেকে জানাই অকুণ্ঠ সালাম ভালোবাসা। সবাই ভালো থাকুক, আমি বেঁচে আছি, আমার জন্য দোয়া করবে। আমি সবের চেয়ে বেশি ভালোবাসি সেটা আমি বলতে পারবো না, মা হিসেবে তো ভালোবাসি, কিন্তু আমার দেশের মানুষ ওকে যে ভালোবাসে তার জন্য আমিও কৃতজ্ঞ। আমার চেয়ে অনেক বেশি তোমরা সবাই ভালোবাসো, সেই কারণে সবাইকে আমিও ভালোবাসি। আর তোমাদের জন্য বোধ হয় আমি বেঁচে আছি, আজও বেঁচে আছি বিচারটা পাওয়ার জন্য। জানি না আমি বিচার পাবো কিনা, আমার দেশবাসী সবার সঙ্গে একই মত পোষণ করছি এবং একই ভাবে আমি অপেক্ষা করছি। আমার বয়স 65 বছরে পড়ে যাচ্ছে, আমার হাজবেন্ড মারা গেলেন অপেক্ষা করে করে, আমি জানি না আমি বিচার পাবো কিনা। আমার দেশবাসী সবার কাছে আমার আকুল আবেদন, আমি যদি বিচার না দেখি না যে করতে পারি, তোমরা কেউ যেন বিচার করাও এবং করে শেষ করতে পারো। সালমানের সাথে কোনোদিন আত্মহত্যা করে নাই, করতে পারেও না, তার শত্রু এটা বিশ্বাস করবে না। আর যারা আমরা আপন জানাবা তো জানি, এটা বিশ্বাস করার প্রশ্নই উঠে না। তো তোমাদের আমি জানি না কতটা তোমাদের আশা আমি পূরণ করতে পারবো, বলতে বলতে আসলে এত 16-17 বছর হয়ে যাচ্ছে, আসলে আর বলতে ভালো লাগে না বাবা। তারপরে আগ্রহ যাদের নতুন প্রজন্ম যারা এসছে তারা সত্যি সত্যি অনেক ভালোবাসে, আমি নিজেও অভিভূত হয়ে যাই। আমাকে এদেশেও সেদিন একটা ছোট্ট ঘটনা প্রথমেই বলি, আমি গ্রিন স্ট্রিটে আমি গিয়েছিলাম লন্ডনে, মানে আমার আমি যেখানে আছি ম্যানচেস্টার এখান থেকে খানিকটা দূরে, ওখানে গিয়েছি গ্রিন রোড গ্রিন স্ট্রিটে আমি শপিং এ গেছি, হাঁটছি, আমার প্রায় মনে করো 5-7 বার আমাকে থমকে দাঁড়াতে হয়েছিল। আমার মাথায় হিজাব, আমাকে চেনার কোনো উপায় নাই, মাথায় হিজাব, চোখে চশমা, কোট পরা, প্যান্ট পরা, কিন্তু কেউ চেনার কথা না। কিন্তু সালমানের ভক্তরা কি কি চিনে ফেলছে, আমাকে থামিয়েছে, কথা বলেছে, এবং ওখানে কেউ পেলেছে, কেউ খাওয়াতে চেয়েছে, কেউ আমাকে বাড়িতে নিতে চেয়েছে, কেউ পায়ে ধরে সালাম করেছে। আমি অবাক হয়ে গেছি, আমি প্রশ্ন করেছি একটাই, আমাকে তোমরা চিনলে কেমন করে? বলে আন্টি আপনাকে চিনবো না, আমাদের এত ভালোবাসার মানুষের মা আপনি, আপনাকে তো আমরা চিনি, এই ভালোবাসা আমি কোথায় রাখবো? আমার তো রাখার কোনো জায়গা নেই, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং আল্লাহর কাছেও সেই একই প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু বলি যে আল্লাহ আমি কারোর ফাঁসি চাই না, আমি আমি বিচার চাই এটাই যেন একবার প্রমাণ হয়ে যায় আমার ছেলে আত্মহত্যা করে ওকে মারা হয়েছে। আর কেন বিচার পেলাম না সেটাও আমি বুঝলাম না। একটা বাড়িতে কুকুর বিকুর খুব, আমি লন্ডন আমেরিকার দেখি একটা কুকুর বেড়াল মারা গেলে সে কিরকম করে তারা এটাকে প্রোটেকশন দেয়। আর আমাদের দেশেও আমি কত রকম ঘটনা ঘটছে না, সাধারণভাবে মানুষ মরে যাচ্ছে কিন্তু মার্ডার মামলা হয়ে যাচ্ছে, বাড়ির লোকজনকে গ্রেফতার করা হচ্ছে, কত কিছু হচ্ছে। কিন্তু আসলেই যেটা ঘটলো সেটাকে কারো কোনো চার্জশিট হলো না, কারো কোনো বিচার হলো না, কেন বিচার হলো না? আমি এটা তো অবাক হয়ে যাই, এত বড় একজন মানুষ, এত মানুষ যদি ভালোবাসে একটা মানুষকে তাহলে সে বড় মানুষ না হয়ে পারে না? তাহলে তার বিচার হলো না কেন? তার বিচার হলো যে বাড়িতে মারা গেল সে বাড়ির লোকরা আজকে কিভাবে অবাধে ঘুরে বেড়াচ্ছে সেটারও কোনো কারণ আমি বুঝতে পারিনি। এদের কি, এরা কি ক্ষমতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কেন ঘুরে বেড়াচ্ছে জানি না। আমরা কি তাহলে অক্ষম, বাকি সবাই ক্ষমতাধর, যারা দোষ করে অপরাধী তারাই ক্ষমতাধর? যাই হোক, আমার দেশবাসীকে আবারও সালাম, আমার ভালোবাসা তোমরা ভুলে যেও না, সবাই মনে রেখো, সালমানকে মনে রেখো, সালমানের বিচার চেয়েও এবং সালমানের বিচার করিয়ে যেও তোমরা, এটাই চাই তোমাদের কাছে। তোমাদের এই প্রজন্মের যারা তাদের এই অবাধ ভালোবাসাটা আমি কোথায় রাখবো আমি জানি না, আমার ভালোবাসা তোমাদের প্রতি থাকলো এটা তোমরা জেনে রেখো। ফ্রম মাই কোর অফ হার্ট আমি ভালোবাসি সবাইকে, এবং আমার মনে হয় সারা বাংলাদেশ আমার একটা পরিবার, এক সালমানকে নিয়ে সমস্ত পরিবার হয়ে গেছে। এটা আমার কাছে বিশ্বাস করবে না, এটা আল্লাহ জানেন। আমি কোনো সময় ভুক্তি পারি না, কারো কাছে এমন ব্যবহার পাই না যে ওরা আলাদা, সালমান শাহ আলাদা মানুষ আর আমি একটা আলাদা মানুষ, এটা না হয় না, সবার সাথে যেন এক একই পরিবার। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সালমানের জন্ম হয়েছিল 1971-এ সকাল 7টার সময় দাঁড়িয়ে পড়া আমার বাবার বাড়িতে, আমার মা নেই, আমার বাবা আছেন, এক শুধু তখন একাই ছিলেন বাবা, আমি বড় বোন, সবগুলি ছোট ছোট ভাই বোন। সে আমার মা মারা গেছেন 69-এ, তারপর থেকে আমাদের বাড়িতে মানে কোন রকমের হাসি আনন্দ কিছু ছিল না, আমরা সবাই ছোট ছোট ছিলাম, আমি ছিলাম 13-14 বছর বয়স তখন। আমার বিয়ে হয়েছে খুব আগেই, এখন যেরকম 20-22 বছর হয়ে বিয়ে হয় সেরকম না। তো যে বছর বিয়ে হলো সে বছরই আমি প্রেগনেন্ট হলাম, আমার ছেলে হলো, 70-এ বিয়ে হলো, 25-এ ডিসেম্বরে 71-এ আমার ছেলে জন্ম হলো। সেই সেই যুদ্ধের মধ্যে সে অনেক ঘটনা, রাতে সারা রাত আমি ডাক্তার পাওয়া যাচ্ছিল না, আমার বাবা উঠে গিয়ে ডাক্তারকে তোর গাড়ি দিয়ে তুলে নিয়ে এসছেন সেই সেই একাত্তরের সেই গন্ডগোলের সময়। সে অবস্থার মধ্যে আমার সকাল সারা রাত কষ্ট করলাম, সকালে 7টার সময় শনিবার সম্ভবত না শুক্রবার ছিল, বারটা ঠিক মনে নেই, সেই 10 পাউন্ডের বেবি কি সুন্দর ফুটফুটা ফসলা সুন্দর একটা বাচ্চা মাথা ভর্তি চুল জন্ম নিল। সারা রাতের কষ্ট মতো আমি ভুলে গিয়েছিলাম, সব মারাই ভুলে যায় সকালবেলায় বাচ্চা দেখিয়ে বলে। যাই হোক, আমার বাবাও আমার ভাই বোন সবগুলো মিলে মানে কিরকম যে আনন্দ হয়েছিল বাড়িতে সে ভোরবেলা 3টারও অতীত। তারপর 12:30 একটা বাজলো, মানুষ ভর্তি, মানুষ আসছে আসছে, সে কি একটা আনন্দ। বাচ্চা হলে সাধারণত আনন্দই হয়, কিন্তু ওর বেলায় যেন একটু বেশি পাওয়া হয়েছিল। চেনা অচেনা সবাই আসছিল, ইভেন যে ফকির আমাদের বাড়িতে কিছু রেগুলার ছিল বা বিভিন্ন জায়গায় আছে, কিছু কিছু ফকির আছে রেগুলার আসে যায়, ওরা কিছু না পারে তারা বাড়িতে একটা মুরগি বেঁধে নিয়ে আসছে, কেউ একটু চিনি নিয়ে আসছে, কেউ এক মুঠা চাল নিয়ে আসছে। এটা মানে অবাক অভিভূত হয়েছিলাম। দুপুরবেলা আমার বাবা দেখলাম যে অনেক একদম বিয়ে বাড়ির মতন করে ধুমধাম করে রোস্ট মোস্ট করে পোলাও কুরমা, ডাক্তার যারা গেস্ট আসতেছেন সবাই খেয়ে গেল, এভাবে প্রায় 40 দিনই চললো এই আনন্দ। তারপরে মনে হলো যে আমার মা মারা যাওয়ার যে শোকটা ছিল আমাদের সবার মধ্যে সেটা যেন কেটে গেল, ওই আমরা আনন্দিত হলাম সবাই, প্রাণ পেল। এবং এই ইমন ইমন নামটা রেখেছিলাম আমি, আমার শ্বশুর বলেছিলেন যে তোমার ইচ্ছা মতো তুমি নামটা রাখো, তুমি একটা সুন্দর মনের মেয়ে, আমাদের মনে ভালো লাগবে তোমার নাম রাখাটা। আমি গান গাই, সেই জন্য ইমন কল্যাণের উপরই করে আমি ইমন নাম রেখেছিলাম, আর ভালো নাম রেখেছিলাম, আমার খুব পছন্দ ছিল শাহরান আর শাহরিয়াজ দুইটা নাম। ওর নাম রেখেছিলাম মোহাম্মদ সালমান শাহরিয়াজ, চৌধুরী মোহাম্মদ সালমান শাহরিয়াজ, আর ছোট জন নাহলাদ, তো শাহরিয়াজ ইমন। সেভাবেই সেই ইমন সেই ছোটবেলার থেকে মনে করো যখন থেকে একটু আধো আধো শিখলো, এই আমার এখন যে ছেলেগুলো ছোট নাতিটা আছে এটাও কিন্তু অনেকটা ওরকম করে, হাঁটতে হাঁটতে চোখ বন্ধ করে মিট মিট করে ঢং করে আদর নিতে চায়, বেশি বেশি চুমা দেয়, কোলে নেয়, এমনি ঢং ঢং যেটা দেখে সেটাই করতে চায়, কেউ হাঁটতে গেলে তার হাঁটাটা দেখায়, এই আর এরকম এগুলি কিছুটা না আমার পেয়েছিল। মানে আমি ছোটবেলার থেকে যেমন ছিলাম যে যেটা দেখি সেটাই করতে পারি, যেটা করতে চাই সেটাই করতে পারি, সে কিন্তু অমন ছিল। তো টিভিতে নাটক কবরী আর রাজাকে ছবি দেখতে যেতাম, সে তখন মনে করো 3-4 বছরের, বাসায় এসে কবরীর অভিনয় দেখাতো, সত্যি অবাক্কাণ্ড জানো যে গানটা সে গাইলো, সেই আধো আধো মুখে মানে বোলটা পোড়া হয়নি তার মুখে, সৃজনশীল দেখতে গিয়েছিলাম ওকে কোলে নিয়ে। তো বাবা তখন ম্যাজিস্ট্রেট সম্ভবত খুলনায়, তো আমাদের সঙ্গে তো বাবার সঙ্গে ম্যাজিস্ট্রেট ছিলেন, ওনার সঙ্গে সিকিউরিটি থাকতো, তো ও সিকিউরিটি গার্ডের কোলে ছিল ও বাইরে, তো ভিতরে এসে বসে গানটা শুনছিল, সে ঘরে এসে সেম শুনালো আমাদের কোমরে দারোয়ানের গামছা বেঁধে, আর পাকঘর থেকে আমার খুঁজিটা এনে বৈঠা বানিয়ে সে গান গিয়েছিল, সপ্তী রে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো মামনি তোমার কানে শোনা মামনিকে। হ্যাঁ, ছোটবেলা বলতো তুমি জানো ওই অমুক খালাকে বিয়ে করবো, চুমকি খালাকে বিয়ে করবো, মলি খালাকে বিয়ে করবো, কারণ যে প্রিয় তাকেই সে বিয়ে করবে। তারপরে এই ফসল সুন্দর বাচ্চা দেখলে বলতো মামনি চুরি করে নিয়ে নাও না, যার কারণে এই স্বামীটাকে ফর্সা সে বোধ পছন্দ করেছিল, এই কারণে তার জীবনের কাল হয়ে গেল এটা। যাই হোক, তারপরে সেই ছোট ছোট উঠলো 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আমার বাবা ছিলেন খুব প্রিয় ব্যক্তি, তার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন আমার বাবা। বাবার সঙ্গে সব তার আদর আবদার, ছোটবেলার থেকে যখন খাওয়া শিখলো সে ভাত খেত না, তাকে পিটিয়ে পিটিয়ে খাওয়াতে হতো, তো আমি ছোট পানি দেখলে আব্বা বলতাম তোর কি হয়েছে, আবার আমি তো আব্বা সারাদিন আমার বাচ্চাটা খায় নাই, তোর বাচ্চা খায় নাই তো আমার বাচ্চা কান্দে কেন, তোর বাচ্চারা কিভাবে খায় তুই আমি জানি তুই কান্দিস না বলে আমার বন্ধুকে বলতে দেখে মাছ মার করতো, একটু চিনি মেখে সুন্দর করে ভাজি করে আমার আব্বা এনে ওকে কাক বানিয়ে একে ডাক্তার ওকে ডাক্তার রেখে দেখে হেঁটে হেঁটে আব্বা খাওয়াইতো ওকে। সেই বড় হয়েও সে নায়ক হয়েও সে ওই চিনি ছিটা দিয়ে মাছ ভাজি সে পছন্দ করতো, রোস্ট পছন্দ করতো, মিষ্টি মিষ্টি টাইপের খানা কোরমা পোলাও রোস্ট ওগুলি ছিল তার পছন্দের খাবার, বুঝছো। ওই সিলেটি ভাত করা বলে আমরা আমি খাবো না, তারপর মেন্ডিকে বলতো কি যেন গোবর বলে আল্লাহ 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 হাতে সব গোবর লাগিয়ে দিছে, আল্লাহ 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 কি লাগিয়েছে, তারপর লাল হয়ে গেলে আবার খুব খুশি হতো। যেদিন আমার বোন আমেরিকা থেকে ও ফোনে বলতেছে যে তোমার নাতিকে একটু ময়দা মেখে হাতে দিয়ে দেখো তো ইমনের মতো করে কিনা, আমি বললাম ইমনের মতো করে কিনা মানে মানে তুমি জানো না ওকে না আমরা কোলে নিয়ে রান্নাঘরে গিয়ে পরোটা টরোটা বানানো বানাচ্ছিলাম, আরো হয়তো ওর মধ্যে ময়দার ওই ইয়েগুলা দিতে আটাগুলো আমার হাতে দিলে ও বমি করে দিত, আর বলতো আহ তু তো তোমার নাতি করে নাকি? দেখো তো এরকম অবাক কান্ড, আমি তো জানতাম না এটা তোমরা এরকম করছো আমার বাচ্চারে, বলে জানো না আমরা অনেক মজা করছি তাকে নিয়ে। এগুলি এগুলো মানে অনেক মজার মজার ঘটনা, এগুলো মনে হয় এখন ওগুলো দৌড়ে বেড়াইতে পারতেছি না বাবা আমি। আমার তো সারা বাংলাদেশ আমার কাছে মনে হয় জানো যেখানে যাই মনে হয় এদিকে মন ওদিকে মন, যার কারণে বাংলাদেশ ছেড়েই থাকি আমি, বুঝছো? কি বলবো বলো, সে বড় হয়েও সে ওরকমই ছিল, সে সহজ সাধারণ মনের একটা মানুষ ছিল, খুব ভালোবাসত মানুষকে, কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে ছিল না, কাউকে আঘাত করতেও জানতো না। এবং করে করে খুলনা, ওর বাবা তো চাকরিজীবী ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, তোমরা জানো, ওকে নিয়ে প্রথম আমরা আসি চিটাগাংয়ে। চিটাগাংয়ে এসে তখন তো এই মনে হয় এক দেড় দু মাসের যুদ্ধের সময়, জুন মাসের আমি আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে, লোকে লোকারণ্য তোমার এয়ারপোর্টের মধ্যে খালি আর্মি আর আর্মি, আমি যখন যাই যেতে তখন কোনো বাঙালি মহিলা যাচ্ছে না এরকম সময়। আব্বাকে বলেছিলাম কারণ তোমার আঙ্কেল থাকে ওখানে একা, আমি এখানে অশান্তি পাই, তা আমরা দুজনে প্ল্যান করছি আব্বাকে বলবো যে আব্বা শ্বশুর বলছেন যেতে, পারমিশন দিয়েছে না, শ্বশুরকে বলবো আব্বা পারমিশন দিয়েছে, কারণ বাচ্চা নিয়ে তো আর যেতে দিবে না ওরা। আমরা এই মিথ্যাটা বলে আমরা দুজনে টিকিট কেটে আব্বাও কাঁদতেছে আমার শ্বশুরও, আমার শ্বশুর বলে আবার আব্বাকে যে তুই কিভাবে পারমিশন দিলি, আব্বা বলে আমি কই দিলাম, তুমি না পারমিশন দিলা। পরে দুজনে বুঝলো যে আমরা এটা নিজেরা একটা ই করছি, এটা এখানে একটা অভাবনীয় ঘটনা।
প্রিয় লিসেনার, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের হাজার হাজার মাইল এবং লক্ষ লক্ষ মাইল দূরে আমাদের এই মুহূর্তে রয়েছেন, আমাদের অনেক দূর থেকে আন্টি ছিলেন আমাদের সঙ্গে, এবং লাইনটা কেটে গেছে। আমি আশা করব, আমি চাইব সাদেক স্বামী এই অনুষ্ঠানের প্রযোজক, তিনি আবারও চেষ্টা করবেন তাকে ফোনে নেওয়ার। ততক্ষণে আমি কিছু SMS পড়তে চাই। ভীষণ ভালো লাগছিল আন্টির কাছ থেকে সালমান শাহের সেই ছোটবেলার কথা, তারপর তার বেড়ে ওঠা, তার দুষ্টুমি সত্যি অসাধারণ, এবং আশা করছি যে আন্টি এরপরে আবারও আমাদেরকে অনেক কিছু জানাবেন। অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আজকে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা কারো কারো সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে যারা রয়েছেন যারা শুনছেন, তো যারা ফোনে আসতে চান অনুষ্ঠান একেবারে শেষের দিকে, ফোনে আপনার অনুভূতি সালমান শাহকে নিয়ে আপনার অনুভূতি আপনার ভালো লাগে আপনি শেয়ার করতে পারেন। ফোন নাম্বারটি অবশ্যই আমাদেরকে SMS এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন, ওজি স্পেস আপনার ফোন নাম্বার, আর আজকে ওজি না লিখলেও চলবে, জাস্ট ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। চলছে অন্ধকারের গল্প, বিশেষ এই এপিসোডে যারা রয়েছেন ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন, এবং অনেকে বলেছেন যে অনলাইনে কিভাবে শুনবেন। আচ্ছা, অনলাইনে শুনতে হলে আমাদের ওয়েবসাইটে গেলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইটটি ওপেন হওয়া মাত্র আপনি শুনতে পারবেন ঢাকা FM 90.4 লাইভ। অন্ধকারে গল্পের আজকের এপিসোডে অনেক অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি। শাহজাদিন ইসলাম, তিনি লিখেছেন যে আমি এতদিন জানতাম যে সালমান শাহ আমার ছোটবেলার অভিনেতা, আচ্ছা, কিন্তু আজ জানলাম যে সে আমার জন্মের এক বছর আগেই মারা গেছে, আর এটা জেনে আমার আর কোনো কিছুই বলার নেই। শাহজাদিন, সত্যি আপনার এই কমেন্টটি কিন্তু একটু অন্যরকম, যে আপনার জন্মের আগেই যিনি মারা গেছেন এমন একটি নায়ক যার হয়তোবা সেইভাবে চলচ্চিত্র আপনি খুব একটা দেখেননি, হলে গিয়ে অ্যাটলিস্ট দেখেননি আমার মনে হয়, যেহেতু আপনার জন্মের আগে তিনি মারা গেছেন, পরে হয়তোবা দেখেছেন, তো আপনিও তাকে মনে রেখেছেন, এটা সত্যি সত্যি অভাবনীয়। এবং একটা ব্যাপার তো আমাদের নিশ্চয়ই মনে আছে, যখন সালমান শাহ মারা গেলেন 1996 সালে 6 সেপ্টেম্বর, সেদিন কিন্তু সারা বাংলাদেশে অনেকেই এই শক্তি সহ্য করতে পারেননি, অনেকেই আত্মহত্যা করেছিলেন, এবং এটা বোধহয় এর আগে কোথাও ঘটেছে কিনা আমি আমার জানা নেই, যে একজন চিত্রনায়ক, একজন চলচ্চিত্রের একজন অভিনেতা, একজন নায়ক যদি এভাবে চলে যায়, এভাবে যদি তিনি মৃত্যুবরণ করেন, ভক্তরাও তার সঙ্গে সঙ্গে চলে যেতে চান, তো এটা কিন্তু সারা দেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। একে তো তার মৃত্যু নিয়ে তো আমরা সবাই অত্যন্ত শোকার্ত ছিলাম, সঙ্গে তার ভক্তরা যেভাবে চলে যাচ্ছিলেন একের পর এক, সব মিলিয়ে আমরা যতদূর জানি 27 জন তার মানে তার ভক্ত 27 জন তার আত্মহত্যা করে চলে যান। কিছু SMS পড়তে চাই, এনামুল কবির SMS করেছেন, এবং আমরা অনেক ফোন নাম্বার পেয়েছি যারা ফোনে কথা বলতে চান, অনুষ্ঠানের কোনো একটা সময় আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনাদের মতামতগুলি নিতে, আপনাদের কথা শুনতে। যারা ফোনে আসতে চান ফোন নাম্বার পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে 16260।
রনি লিখেছেন সালমান ইজ গ্রেট। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি লিথি মোহাম্মদপুর থেকে লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি খুব ইমোশনাল হয়ে গেছেন লিথি, লিখেছেন আজও সে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা, সত্যি। এরপর দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখেছেন, আশিক লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি এনামুল লিখেছেন রামপাল থেকে, যতদূর জানি এটা বাগেরহাট, এতদূর থেকে আমাদেরকে শুনছেন এবং এসএমএস করেছেন, অনেক ধন্যবাদ। লিখেছেন সালমান শাহ তোমাকে জানাই তোমার জন্য আজও আমরা কাঁদি। আলামিন লিখেছেন সালমান শাহকে আমি অনেক ভালোবাসি। কামাল মোল্লা লিখেছেন আবুল হুসেইন সবাই সালমান শাহকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মিস করেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। রিমি লিখেছেন এই মাসের 12 তারিখে সিলেটে গিয়েছিলাম সালমানের বাড়িতে, আর এখন 25 বছর। আচ্ছা, ছোটবেলা থেকে তার প্রতি সমস্ত ভালোবাসা যেন উপচে পড়ছিল, তখন পাগল হয়ে যাই এটা মনে হলে যে এমন দেশে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সবাই সবার অনুভূতি জানাচ্ছেন। জাহিদুল ইসলাম লিখেছেন দোহার থেকে ঢাকা ফোনকে ধন্যবাদ জানিয়েছেন। এরপর দেখতে পাচ্ছি নুসরাত জিগাতলা থেকে লিখেছেন সালমান শাহ আজও নাম্বার ওয়ান হিরো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং রয়েছেন, আমি ভীষণ ভালোবাসি সালমানকে, অনেক ধন্যবাদ যারা রয়েছেন আমাদেরকে লিখছেন। আলামিন প্রদীপ গাজীপুর থেকে লিখেছেন সালমান শাহ আমাদের সবার মাঝে আজও বেঁচে আছে, ঢাকা এফএমকে অনেক ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান প্রচার করবার জন্য। আশা ধানমন্ডি থেকে বাংলাদেশের এমন একজন প্রিয় নায়ক ছিল, আচ্ছা তিনিও বলেছেন যে তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, এবং তারা সবাই যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা তাদের ভালোবাসার কথা সালমানকে যে তারা মনে রেখেছেন, আজ এতগুলি দিন পার হয়েছে, সেই 96 তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে মাত্র 25 বছর বয়সে, এবং আজও তাকে যে সবাই মনে রেখেছেন সত্যিই। অনেকগুলি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, সবার আগে যে চলচ্চিত্রটি ছিল সেটা হচ্ছে কিয়ামত থেকে কিয়ামত, এরপরে অন্তরে অন্তরে, দুটি সিনেমাই মুক্তি পায় 1993 সালে, 1994 ছিল দেনমোহর, তোমাকে চাই, বিক্ষোভ, বিচার হবে, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু 1995 সালে, 95 সালে বেশ কয়েকটি সিনেমাতে তিনি অভিনয় করেন, তার মধ্যে রয়েছে আনন্দ অশ্রু, আশা ভালোবাসা, জীবন সংসার, মহামিলন, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, এই ঘর, এই ঘরের সংসার 1996 সালে। 1996 সালে যে চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন সেগুলি হচ্ছে এই ঘর, এই সংসার, আঞ্জুমান, কন্যাদান, মায়ের অধিকার, প্রেম যুদ্ধ, স্নেহ, সত্যের মৃত্যু নাই, সুজন সখী, তুমি আমার। আচ্ছা, সুজন সখী এই সিনেমাটির কথা বলছিলেন আন্টি, যে সুজন সখী দেখে সেই গানটি গেয়েছিলেন এবং সুজন সখী পরে যখন রিমেক করা হয় সেটাতে অভিনয় করেছিলেন সালমান শাহ, যে বছর তিনি মারা যান। কিছু চলচ্চিত্র ছিল যেগুলি কাজ চলছিল সেগুলি 1997 সালে মুক্তি পায়, তার মধ্যে রয়েছে তুমি আমার, প্রিয়জন, স্বপ্নের নায়ক, বুকের ভেতর আগুন এবং প্রেম পিয়াসী। অনেকগুলি টিভি নাটকে কিন্তু তিনি অভিনয় করেছেন, সে সঙ্গে বিজ্ঞাপনেও কাজ করেছেন। টিভি নাটকগুলি নাম একটু মনে করিয়ে দিই, পাথর সময়, ইতি কথা, আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকত সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী। এই ছিল সালমানকে নিয়ে কিছু তথ্য যা আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই সবারই সব একটা মনে নেই, আজকে আর একবার মনে করিয়ে দিলাম। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রিয় আন্টি নীলা চৌধুরী, সালমান শাহের মা, তার সঙ্গে ফোনে যুক্ত হবার জন্য। তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমরা লাইনটা পাচ্ছি না, তিনি লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, আবারও চেষ্টা করছে কিছুক্ষণের মধ্যে তাকে কানেক্ট করতে এবং আপনাদের কাছে আবার ফিরিয়ে আনতে। তিনি শেয়ার করছেন সালমানের বেড়ে ওঠা, সালমানের শৈশব, সালমানের কৈশোর। ফেসবুকে যারা রয়েছেন ধন্যবাদ সবাইকে, সাদিক, ইমন, আরিফুজ্জামান। আচ্ছা, সালমান খানের সালমান শাহের অভিনীত সিনেমা থেকে কিছু গানের রিকোয়েস্ট করেছেন, আমরা কিছু শুনেছি, কিন্তু আমরা আরেকটি গান শুনি, চটপট আরেকটি গান শুনে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন সালমানকে নিয়ে, আপনার যে কোনো কথা আমাদেরকে লিখে পাঠান 16260 এই নাম্বারে SMS, এছাড়াও ফেসবুকে facebook.com/ঢাকা FM 90.4 এ। আমরা চেষ্টা করছি আমাদের আন্টির সঙ্গে যোগাযোগ করতে, তার সঙ্গে যোগাযোগ করা মাত্র আমরা আবারও ফিরে আসবো, সঙ্গে থাকুন। কিয়ামত থেকে কিয়ামত 1993 সালে সালমান শাহের অভিনীত প্রথম চলচ্চিত্র থেকে এই গানটি আমরা এখন শুনবো, এখন তো সময় ভালোবাসা।
সেখানে তোমাকে তাই খুঁজে পাই পাশাপাশি থাকবো
বুকে ধরে
হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে
তার নাম ভালোবাসা তার নাম
বড় মধুময় যদি বসে খানে ভালোবাসা
রয়
ভালোবেসে মরব
তার নাম ভালোবাসা
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম
যদি পুড়ে মরে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। দারুণ এই গানটি শুনছিলাম এবং আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করছেন তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে থেকে দুই একটি গান বাজাতে। কয়েকটি গান শুনে ফেলেছি এবং অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করব আবারও গান শুনতে। আর আমরা আবারও পেয়েছি আমাদের আন্টিকে, নীলা চৌধুরী আবারও আমাদের সঙ্গে কানেক্টেড। আমরা আবারও কথা বলবো আন্টির সঙ্গে।
এই মুহূর্তে নীলা চৌধুরী আমাদের সঙ্গে আছেন শুধু লন্ডন থেকে, সেই রত্নগর্ভ মা, সেই সালমান শাহ, সেই মা যাকে আপনারা অনেকে হয়তো বা নাম শুনেছেন কিন্তু হয়তো বা চোখে দেখেননি। আমি রত্নগর্ভ সেই মাকেই বলতে চাই, যার জন্য আপনার আসলে লাখো কোটি হৃদয় যার জন্য কাঁদে, সেই সালমান শাহ, সেই আমাদের নায়ক, সেই কিংবদন্তি নায়কের সেই মা, সেই সালমান শাহ, সেই সালমান শাহ মা আজকে আমাদের মাঝে সরাসরি কথা বলছেন সেই সুদূর লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্ট হয়েছেন। যেহেতু আমরা ওভার ফোনে আছি সেহেতু মাঝে মধ্যে আমাদের লাইনটা একটু একটু প্রবলেম করছে। এই মুহূর্তে সরাসরি নীলা চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আন্টি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমরা চেষ্টা করছি, আন্টি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সরাসরি ছিলেন।
আচ্ছা আমি একটা SMS পড়ি, SMS করেছেন আমাদেরকে বাদল কাঁচপুর থেকে, তিনি লিখেছেন যে প্লিজ ভাইয়া সালমানের গান বেশি বাজাবেন না, কারণ আমার খুবই কষ্ট হচ্ছে এবং আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তার মৃত্যু হয়েছে। সানিয়া তিনি লিখেছেন সালমান আমার প্রিয় হিরো, আচ্ছা এখন পর্যন্ত। আচ্ছা আরো লিখেছেন আমার জন্মের আগে সালমান শাহ মারা যান, আমি তাকে টিভিতে দেখেছি, আমার আফসোস যে আমি কেন আরো আগে জন্ম নিলাম না। আমরা বোধহয় আন্টিকে আবারও পেয়ে গেছি, আমরা তার সঙ্গে এখন আবারও কথা ফিরে যাব।
আর কেউ ছিল না, আমি একাই হলুদ কাপড়ে ভোর মানুষের সব আর্মিতে একদম গিজ গিজ করা, কোনো মানুষ নেই বাইরের কেউ, আমরা প্লেনে জানি না কয়েকজন 10-11 জন মানুষ, বাকি আর্মি।
আমার মনে হচ্ছে যে আমাদের নেটওয়ার্কটা আসলে খুব বেশি, আমি টেকনিক্যাল টিমকে একটু
ভীষণ ভয়ের মধ্যে।
আমরা খুবই দুঃখিত, আমরা নেটওয়ার্কের কারণে তার কথা পরিষ্কার শুনতে পারছি না। আমরা আশা করবো কিছুক্ষণের মধ্যে আমরা এই ব্যাপারটি ঠিক করে আবার আন্টিকে আবার ফোনে নিতে পারবো। আবারও কিছু এস এম এস পড়তে চাই। হাবিবা ভূঁইয়া, তিনি লিখেছেন, সালমানের মৃত্যুর কথা মনে হলে এখনো কাঁদি। এরপরে দেখতে পাচ্ছি লিখেছেন, সালমান শাহের জন্য কাজ করছি ফেসবুকে। আচ্ছা, আমার দুইটা পেজ আছে, নাহি দিমন, তিনি এই কথাটি জানিয়েছেন। সালমান শাহ ফ্যান ক্লাব রয়েছেন এবং তিনি ফেসবুকে তার সালমান শাহকে নিয়ে একটি ফ্যান পেজ করেছেন, একটি দুইটি ফ্যান পেজ করেছেন সেটা জানিয়েছেন। ফারুক ঢাকা থেকে লিখেছেন, গত দুই দিন আগে সালমান শাহ কবর দেখে আমার চোখের জল। আচ্ছা, সিলেটে গিয়েছিলেন তিনি, ধরে রাখতে পারেনি, মনে হয় মনে হলো এখানে ঘুমিয়ে আছে আমার প্রিয় নায়ক। আচ্ছা, রাজু লিখেছেন, সালমান শাহের স্বপ্নের ঠিকানা এই ছবিটি দেখে। আচ্ছা, তিনি চলে আসেন এবং আর কোনোদিন তিনি ছবি দেখেন না। আচ্ছা, রাজু তার অনুভূতি জানিয়েছেন। এরপরে অ্যাডভোকেট আলম হোসেন গাজীপুর জজ কোর্টে, তিনি সেখান থেকে লিখেছেন যে, আমি সালমানকে অনেক অনেক লাভ করি, এখনো তাকে অনেক মিস করি এবং তার জন্য আমার কান্না পাই। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমাকে অনেকে লিখেছে এবং সবগুলি এস এম এস অনেক ইমোশনাল, আমি বুঝতে পারছি না সবগুলি এস এম এস পড়তে পারবো কিনা, এত ইমোশনাল। এবং সবাই তার মায়ের কাছ থেকে তার সম্বন্ধে শুনে এবং তার অভিনীত সিনেমাগুলি থেকে যে গানগুলি আমি বাজাচ্ছিলাম সেগুলি শুনে তারা এত ইমোশনাল হয়ে গেছেন এবং তাদের অনুভূতির কথা শেয়ার করছেন। আপনারা চাইলে ফোন নাম্বারও পাঠাতে পারেন, আমরা অনুষ্ঠান শেষের দিকে আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবো এবং আপনাদের অনুভূতি সরাসরি অনেক শুনবো। আশা করছি আপনার আমাদের সঙ্গেই থাকবেন। আরো কিছু গান আমরা শুনতে চাই, গানের জন্য আমরা রিকোয়েস্টও পেয়েছি। আমরা দেরি না করে একটা গান শুনে আসতে পারি। সো সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। সত্যি গানগুলি শুনে আমারও একটু একটু খারাপ লাগছে, ভেসে উঠছে সেই দিনের কথা, সেই সময়গুলির কথা। আমি খুব ছোট ছিলাম এবং আজও মনে পড়ছে সেই দিনকার কথা। হুট করে আমরা জানলাম যে আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ আর বেঁচে নেই। গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে মনজুরুল, তিনি লিখেছেন, ও সাথী রে। আচ্ছা আচ্ছা, এই গানটি কিন্তু আমরা শুনছিলাম, বাট সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো নয় যার কারণে পুরোটা শুনতে পারছি না। এরপরে প্রীতি লিখেছেন, সালমান শাহের কথা পড়লে আজও আমার অনেক খারাপ লাগে, কান্না পাই। কমল সরকার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে লিখেছেন। এরপরে নাট্যকলা বিভাগের স্টুডেন্ট তিনি। জুয়েল বাড্ডা থেকে লিখেছেন, পুরনো শোক মনে করিয়ে দিল ঢাকা এফএম। সালমান তো আমাদের হৃদয় সবসময় ছিলেন, থাকবেন আশা করছি, এবং আপনারা এত এত ভালোবাসছেন, আজও যে তা আপনারা এত মনে রেখেছেন সেটা সত্যি আমি আমি অবাক হয়ে যাচ্ছি যে আজও তার কথা মনে করেছেন। 96 সালে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। মাসুম তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি শাহিন আলম, সুজন, হাবিবা, আর অনেকে লিখেছেন। এরপরে লিখেছেন বাদল কাঁচপুর থেকে, আলো লিখেছিলেন, কমল সরকার তিনি লিখেছেন, আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করুন। আচ্ছা, এই দোয়া করি। এরপরে সুজন লিখেছেন, এরপরে ফিরোজ তিনি লিখেছেন, তার সবগুলি সিনেমা আমি দেখেছি, আমি সবসময় মিস করি তাকে। আচ্ছা, জীবন লিখেছেন, লাভ সালমান শাহ। অনেকে লিখেছেন যে তিনি বেঁচে থাকলে বাংলাদেশের চলচ্চিত্র আরো অনেক উপরে উঠতে পারত, সত্যি আমাদের জন্য খুব বড় ক্ষতি সালমান শাহকে হারানো। রাজীব উত্তর মডেল কলেজ থেকে পড়েছেন, আমরা সবাই হোস্টেলে থাকি এবং সব বন্ধুরা মিলে সালমানের জীবনের কিছু কথা শুনছি, সালমান আমাদের অনেক পছন্দের মানুষ, কখনো ভুলবো না। সত্যি আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আন্টিকে আমরা এখনো ফোনে কানেক্ট করতে পারছি না, আমরা চেষ্টা করছি ফোনে কানেক্ট করবার। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, ধৈর্য ধরবেন এবং বুঝতে চেষ্টা করবেন। আসলে এত দূর থেকে আন্টি লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আর ফেসবুকে জয়েন করুন facebook.com/ঢাকা FM 90.4 www.facebook.com/ঢাকা FM 90.4 লিখুন আপনার কথাগুলি, আপনার অনুভূতি, আপনার সবকিছু। আবার একটা গান শুনে আসি, একটা গান শুনে আবার ফিরে আসি। সালমান শাহের গানের জন্য এত এত রিকোয়েস্ট আমরা পাচ্ছি, চেষ্টা করবো আমরা অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে কিছু কিছু গান শুনতে। সঙ্গে থাকুন এই মুহূর্তে যে গানটি, ও আমার বন্ধু গো, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।
সমা তুমি আমার
This track was downloaded from FusionBD.com.
গান শুনতে শুনতে আমরা পেয়ে গেছি আমাদের আন্টিকে, আমরা আবারও চলে যাব আন্টির কাছে, তার কাছ থেকে শুনবো সালমানের ছোটবেলার কথা, শৈশবের কথা, কৈশোরের কথা।
আন্টি আমি বলছিলাম এই মুহূর্তে আপনাকে খুব কষ্ট করে আসলে এবং আমাদের লিসেনারদের কাছে আসলে আমি সরি বলতে চাই এবং মাফ চাইতে চাই আমি যে এই মুহূর্তে সরাসরি আমরা কানেক্ট করে ফেলতে পেরেছি সালমান শাহ সেই মা সেই রত্নগর মা নীলা চৌধুরীকে। আন্টি আপনি কি শুনতে পাচ্ছেন?
সবকিছু তো ওর মধ্যে আমরা ঢুকলাম বাঙালি বলতে আমি আমার হাজবেন্ড আর আমার বাচ্চা এই তিনজন, আড়াই মাসের বাচ্চা, সে দু আড়াই মাসের তখন ছোট বাচ্চা, ঢুকলাম ভয়ে ভয়ে, যে মনে হচ্ছিল যে আমাকে হয়তো ওরা নিয়ে যাবে বা ওকে হয়তো নিয়ে যাবে বা বাচ্চা নিয়ে কি একটা কিছু একটা ভয়, ভীষণ ভয়। ঢুকার পরে আল্লাহ মেহরবান, দেখলাম একজন অফিসার বাচ্চা বয়সে খুব সুন্দর একজন অফিসার ছেলে এসে আমাকে বললো ইসকো ইনকো মুঝে দেখ লিজিয়ে, বাচ্চাটাকে আমাকে দিয়ে দেবো আমার কোলে। তখন তো ভয়টা আরো প্রকট হয়ে গেল, মনে হলো যে আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তারপরে কি হবে আর যদি না দেয়, ভীষণ ভয় পেয়ে গেলাম। ওর ছোটবেলাতেই কেন যেন খালি হারাবার একটা ভয় ছিল, যেন খালি মনে হতো ছেলে ধরা নিয়ে যাবে, এটা হবে ওটা হবে, ওরকম একটা ভীষণ ভয়। তো ছেলেটা কিছু না বলার ভাববার আগেই সে আমার কোল থেকে নিয়ে নিল ওকে, ওর কোলে নিয়ে আমাকে বললো মেরে সাথ আইয়ে, বলে পিছু পিছু মানে তার সাথে যেতে বললো। তো আমার হাজবেন্ড ইশারা দিলেন যে চলো, আর কিছু বলার নাই, যাচ্ছি আর ভয় পাচ্ছি যে সামনে গেলে হয়তো আমার হাজবেন্ডকেও সরিয়ে দেবে, কি করবো। কিন্তু জানো আল্লাহ মেহরবান, সে ওই ছেলেটাই আমাকে সম্পূর্ণ কাজ আমাদের কিচ্ছু করতে দিল না, সে সব দিকে টিকিট ইয়ে করে প্লেনে সিঁড়িতে উঠাই দিল, দিয়ে বাচ্চাটা আমার কোলে দিয়ে বললো বাজি মানে তোমার মতন আমার একটা বোন ছিল, আমার বোনটা মারা গেছে, যার কারণে তোমাকে আমি একটু বদার করছি, তোমাকে আমি ডিস্টার্ব করছি, তোমার বাচ্চাটাকে আমি কোলে নিয়েছি, তা আল্লাহ হাওলা তুমি ভালো থেকো, ছেলেটাকে নাকি পরে মারাও গেছে। যাই হোক আল্লাহ আমাকে মেহরবান করলেন, আমাকে বাচ্চাটাকে কোলে দেওয়ার পরে আমি দুধ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তোমার শুক্রিয়া। ওকে নিয়ে প্লেনে উঠলাম এবং ওখান থেকে গিয়ে চিটং এ, ঢাকা থেকে গিয়ে চিটং পৌঁছালাম। এখানে দেখো একটা হেল্প পেয়ে গেলাম ওকে নিয়ে, সবসময় ওকে নিয়ে হাঁটতে গেলে গোল করে হাঁটতে হলে পিছন দিকে মুখ থাকলে সে পিছন দিকে সবার সঙ্গে কথা বলতো, মেহমান কেউ আসলে বলতো আস আস আক্কা আক্কা বক্কা, মানে সিলেটি ভাষায় আক্কা আক্কা বক্কা, যখন না বলতো না বুঝতো তখন মনে করতো যে সিলেটি না, বলতো আছেন আছেন বোঝেন বোঝেন এরকম, বা তখন আধো আধো কথা বলে ঘরে মনে করে যদি আমি গেলাম তখন সে আধো আধো কথা বলে, টেলিফোন বাজলে সে দৌড়ে গিয়ে টেলিফোন ধরতো, ধরে বলতো প্রথম কথাই ছিল হ্যালো কামরুদ্দিন বাসায় নাই, মানে কামরুদ্দিন ওর আব্বার নাম, তো ভাবতো যে ওর আব্বাকেই কেউ ফোন করেছে, কামরুদ্দিন বাসায় নাই, এটাই তার ছিল ল্যাঙ্গুয়েজ। তো এইভাবেই তার গিয়েছে সময়টা। আবার অনেক সময় কাপড় টুপড় পড়াতে গেলে দেখতাম প্যান্টটা আছে শার্টটা নাই, দোতলা বাসায় আমি আছি, তো খুঁজছি খুঁজছি বলে মামনি তুমি কি খুঁজতেছ, তা আমি বললাম যে তোমার কাপড়, কারণ ফক্কু মিয়াকে দিয়ে দিয়েছি। তো ফক্কু মিয়াটাকে ফক্কু মামা আসছিল তো কাপড় নাই আমি দিয়ে দিয়েছি, মানে নিচে দোতলার নিচে ফকির এসে ভিক্ষা চাইছে কানছে এসে জ্বালনা দিয়ে কাপড়টা নিচে ড্রপ করে দিছে, বুঝছো, এখন এটা অর্ধেক রয়েছে অর্ধেক নাই কোনো কোনো কাপড়ের, এরকম এরকম মন ছিল। সে বড় বয়সে সে ফিল্মের লাইনেও যখন ছিল অনেক রাত্রে ঘরে ফিরতো, ঘরে ফেরার সময় এখনো সে বাচ্চাগুলো এখনো কান্দে ন্যাংরা লোলা, ওই যে আমাদের ইয়ের ওখানে অ্যান্টিস্টিলের ওই সাইডটা ফুলের ফুল বিক্রি করে অনেকগুলো বাচ্চা, জিজ্ঞেস করলে তুমি ওখানে অনেক ভালো জিনিস পাবা, ওরা পরে অনেকদিন আমি ওদেরকে দিতে হয়েছে, রাতে ফেরার সময় হাত ভর্তি করে কোন ল্যাংড়া লুলা কেউ থাকলে বলতো বাবা গনিয়েন না অনেক টাকা আছে সাবধানে নেন, দিয়ে চলে আসতো চকলেট তিন তিন করে নিত, ও যা পছন্দ করতো ওগুলো ওইখানে নিয়ে সে এদেরকে ভাগ করে দিত, বুঝছো। তারপরে আমার একটা শখ ছিল গরিবকে দেওয়ার সময় আমি সুন্দর টাকা, এখনো আমি দিই সবসময় আমি টাকা ব্যাংক থেকে এনে নতুন টাকা রাখি, টাকা দিই নতুন নোট, ওর ড্রয়ারে সবসময় এরকম থাকতো নতুন নোট গুলি সে গরিব মানুষকে দিত, ফকির বলতো না কিন্তু গরিব বলতো সে, এরকম অনেক 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 কথা। তারপর তো গেলাম খুলনায়, আমার মনে আছে বাহাদুরবাদ এক্সপ্রেসে আমরা চিটং থেকে খুলনায় যাচ্ছি, রাস্তায় হলো কি ওই জানলা দিয়ে আমি ওই লঞ্চের আমি ট্রেনের তখন মানে পান দুধের সিগারেটের বোতলটা ধুচ্ছিলাম, বোতলটা পড়ে গেল, মুখটা পড়ে গেল, আমি এখন খাওয়াতে পারি না, সে কি চিৎকার বাচ্চা কিভাবে করবো, পরে অন্য একটা নিপুলকে মুখের মধ্যে ধরে তাকে দিলাম, সে মনে হয় বুঝলো যে আম্মা খাওয়াতে পারছে না, সে কি বুঝে ঘুমাই গেল চুপচাপ। উনি অনেক অনেক জিনিস তার মধ্যে মানবীয় ছিল যেগুলো মানে অভাবনীয়। সে আল্লাহকে খুব ভয় পেত। সে ছোটবেলা মনে করো 15-16 মাস বা 17 মাস যখন কথা শিখছে তখন সে হাই আল্লাহ সালা আজান আজানটা দিয়ে তার জবান কিন্তু ফুটেছিল। পাশে মাদ্রাসা ছিল আমার বাসের মানে ওয়ালটার পাশেই, সে পুরো আজানটা সে নিজে দিতে পারত। আমার এই ছোট ছেলের নাতিটাও কিন্তু সুন্দর করে ওয়াত্তা ওয়াত্তা বলে, অনেক অনেক মিল ওটার সাথে। আবার এই নাতিটা আবার ওর ছোট ফটো দেখে তাতা তাতা বলে চিৎকার দেয়, কি বুঝে আল্লাহ জানে, চাচাকে ডাকে সে। এইরকম সে অনেক অনেক কিছু। তারপর খুলনায় চলে গেলাম বাবা, খুলনায় গিয়ে তো
প্রথম
খুলনা বদলি হয়ে গেলাম 3 বছর থাকার পরে। তো খুলনায় যখন গেলাম, খুলনায় গিয়ে তো তখন সে 4-5 বছর স্কুলে দেবো, বাড়ির সামনে একটা স্কুল। তো ভাবলাম যে ঠিক আছে ওখানে নার্সারি প্লে গ্রুপ তো ওখানে ভর্তি করে দেবো। বড়া সার্কিট বড়া স্কুল, বড়া রেসিডেন্সিয়াল স্কুল বোধ হয় নাকি একটা স্কুল, বড়া সার্কিট আমরা
থাকতাম।
হ্যাঁ বয়ে তখন স্কুলে গেল পরীক্ষা যেদিন, তার এডমিশন আমরা বাইরে দাঁড়ানো, টিচাররা ওদেরকে সব বাচ্চাদের নিয়ে ঢুকলেন, সবাই বসে গেল, একটু কাগজ দেওয়া হলো, বলা হলো যে এটা এটা লেখো। ঘন্টা পড়ে গেল, সবাই কাগজ দিল, সেও দিল। শুরুতে বললো যে আমি তো ওখানে বসবো না। তো টিচার উঠে বললেন তো তুমি কোথায় বসবা, সবাই তো বসেছো ওখানে। বলেন না আমি তোমার সাথে টেবিলে বসবো। তো টিচার শুনলো একটা চেয়ার দিয়ে টেবিলে বসিয়েছেন, সে কিন্তু কিচ্ছু লেখে নাই। টিচার বললেন যে তুমি তো এমন কিচ্ছু লেখো নাই, সবাই তো অনেক কিছু লিখে দিয়েছে। বলেন না তুমি তো একটু একটু জিজ্ঞেস করেছো, আমি তো পুরো বইটা জানি, তা আমি লিখবো কেন। তো ব্রিলিয়ান্ট উত্তর কিন্তু এটা। সে তখন টিচার বললেন যে তো তুমি পুরো বই জানো, বলে হ্যাঁ তুমি বলো দেখি। সে হ্যাঁ সে মুখস্থ বলে গেল, এডমিশন হয়ে গেল ওখানে। পুরো বইটা মুখস্থ বড় বড় করে বলে গেল, ছোট একটা বই পুরোটাই সে পড়ে গেল। আর অ্যাক্টিং করে করে মুগ্ধ হয়ে গেছে সবাই, ভর্তি করে দিলাম। তারপরে একদিন মনে আছে আমার, আমি ওই সার্কিট হাউস ঠিক অপোজিটে মনে করো 50 গজের ভিতরেই বারান্দায় বসে আমি সেলাই করছিলাম। আর হঠাৎ আমার কাছে মনে হলো একটা শব্দ, ধুম করে একটা শব্দ মনে হলো। আসলে মা তো ভীষণ নিয়ে লাগাম, হাত থেকে কেজিটা পড়ে গেছে। তাই বলে আল্লাহ কি হলো জানি না, মুহূর্তের মধ্যে দেখি দারোয়ান খুলে করে নিয়ে ওকে নিয়ে আসছে, কপাল একদম খুলে গেছে। সে বাড়ি গিয়েছে ওয়ালে, বাড়ি খেয়ে একদম ভীষণ ফোলা কপালটা। যখন দৌড়ে গিয়ে আমি ওকে শোয়ে, আমি কিন্তু 3-4 থাপড় দিয়েছি ওকে, তুমি পড়লে কেন। সে কাঁদে নাই, উঠে বসে বললো সরি মা, আমি আর কোনোদিন করবো না, আমি দুষ্টুমি আর কোনোদিন করবো না। তারপরে আমি বরফ পানি দিয়েছি ওর কপালে। এরপরে জানো আমার ছেলেটা কিন্তু আর কোনোদিন ওরকম দুষ্টামি করে নাই, করেছিল আরেকবার সান ফ্রান্সিসকোতে পরে তখন ক্লাস ফ্লাব নেই। ঠিক সেম জিনিসই ঘটলো, আমি গিয়েছি বাজারে, আমি বাজার থেকে এসে দেখি ও তো স্কুলে দিয়ে গিয়ে গেলাম, এসে দেখি সে ঘরে ব্ল্যাঙ্কেট দিয়ে শোয়া। তাহলে এমন তুমি স্কুল থেকে কেন চলে আসছো, উনার ওই যে 4-5 ইংলিশ মিডিয়ামে পড়ে, মুখ খুলে না বলে না এমনি আমার জ্বর আসছে তাই চলে আসছি। তো ব্ল্যাঙ্কেটটা টান দিয়ে দেখি কি ওর মুখটা ফোলা, কি হয়েছে, দাঁত ভেঙে গেছে। কিভাবে দাঁত ভাঙলো, ও দৌড়া দৌড়ে দৌড়াদৌড়ি খেলছিল, একটা ছেলের মাথায় ওর দাঁতটা বাড়ি খেয়ে দাঁতটা ভেঙে গেছে। এখন কি করি বলো, ওই ওই বাচ্চা ছেলে। তারপরে ওর রূপরতনের কাছে নিয়ে গিয়ে দাঁতটাকে আমি ক্যাপ করে দিয়েছিলাম, পরবর্তীতে সেটাকে নায়ক হওয়ার পরে ওটাকে আবার সে রিমুভ করে আবার ঠিক করেছে, সুন্দর করেছে। ওই ছোটবেলার ঘটনা দেখো, আবার ওই বড় হয়ে প্রায় 12-13 বছর বয়সে আবার ঘটালো এরকম অনেক কিছু। তারপরে মনে করো গান বা যেটাই শুনতো বাড়িতে যে আসতো, এটা কিন্তু আমি করতাম, কেউ ঢুকলে ছোটবেলা আমি বিয়ের আগে ওইগুলো করছি, কেউ আসলে যে কেমন করে হাঁটলো, আব্বা বলতো আল্লাহ তোকে নিয়ে আমার ভীষণ ভয়, আমি তোকে কোথায় দেবো, ঠিক আমার ছেলেটা এমন হয়েছিল। দিয়ে যা করতো তোমাদের অভিনয় ফকির আলমগীর, তারপরে আজম খানের পুরো গান, আলালো দুলাল চাকার পেলে প্যাডেল মেরে বেনে এত সুন্দর মুখস্থ হয়ে যেত। সে আজম খানের অনুষ্ঠান দেখতে নিয়ে গিয়েছিলাম, সিলেট মেডিকেল কলেজে ফাংশন হচ্ছে আমাদের বাসার কাছে, সবাই স্টুডেন্টরা খুব আদর করতো, আমাদেরকে খুব পরিচিত সবাই ছিল, খুব আমার বাবার ইয়েতে আমরা সবাই খুব পরিচিত ছিলাম ওখানে। তো যাই হোক, আমরাও নাচ গান করতাম, সিলেটে খুব প্রমিনেন্ট একটা বড় পরিবারের মানুষ আমরা। তো যাই হোক, মানুষ আল্লাহর হুকুমে এটাতে মানে সবাই সবখানে দাওয়াত দিতাম, তো ওকে নিয়ে গিয়েছি। ওর হয়েছে কি, ওই গ্রামের বাড়িতে আর ইয়েতে দাঁতের ব্যথা উঠে গেছে ওর, ভীষণ কাঁদতেছে, কিন্তু সে আজম খানের গান ছেড়ে আসবে না, আজম খান গাচ্ছে আর ও শুনবে। সে আজম খানের কোলে উঠলো সে স্টেজে গিয়ে। তারপরে তোমার ইয়ার ফকির আলমগীরের গান, তারপরে তোমার ফেরদৌস ওয়াহিদের গান, মামুনিয়া হয়তো অনেক গরমই হয়ে গিয়েছে তার প্রথম গান, তাকে 58 পয়সা দিলে, 50 পয়সার একটা ইয়ে দিলে সে বসতো হারমোনিয়াম নিয়ে আমার সাথে গানে প্র্যাকটিস করতো। তো ওই মামুনিয়া মামুনিয়া মামুনি মামুনিয়া এত সুন্দর করে বলতো সে, এটা মানে কি বলতো বলো। আসলে এগুলো বলতে গেলে না অসুস্থ হয়ে যাই আমি, আর সবসময় তো আমার ভিতরে করে রিওয়াইন্ড হচ্ছে, খেলছি আমি এগুলো নিয়েই, কিন্তু বিচার হলো না, আমার বিচার হলো না, আমার বিচার হলো না, হবেও না, এদেশে কোনোদিন বিচার হয় নাই, হবে না। বঙ্গবন্ধু হত্যার বিচার কেমন কেমন হলো, জিয়াউর রহমানের বিচার হলো না, অনেক মানুষ মারা গেল, রুবেল মারা গেল, অনেক মারা গেল, কারোর বিচার হলো না, আমাদের বিচারটা, আমাদের বিচার হলো না, কাউকে গ্রেফতার করা হলো না, কাউকে জিজ্ঞেস করা হলো না, উল্টো আমাকে অ্যারেস্ট করার জন্য কত ট্রাই করা হলো, একদিনের জন্য হলেও নাকি আমাকে একবার ঢুকাতে হবে, কেন আমার ছেলে মারা গেছে আমাকে ঢুকাবে কেন, যারা মেরেছে তাদের ঢুকানো দরকার, আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হলো, এখনো করা হচ্ছে, এই যে রাজনৈতিক ভাবে আমাকেও কতভাবে কতভাবে সরিয়ে দেওয়া হলো যাতে আমি রাজনীতি করতে না পারি, আমার শত্রু যারা আনন্দ ফিল্মস তাদের তারা দায়ী, তাদের ছবি করে নাই বলেই আমার ছেলেকে ষড়যন্ত্র করে মারা হয়েছে, আমি দেখবো আরো কয়েক বছর, তারপরে আন্তর্জাতিক আদালতে আমি সরাসরি আবার আমি মামলা করবো নতুন করে, আমি বেঁচে আছি, আমি ছাড়বো না যতদিন বেঁচে আছি বাবা, আমার লক্ষ কোটি ভক্ত সালমানের এদেরকে আমি বলছি, তোমরা যেমন পিছপা হইনি আমিও পিছপা হইনি, তোমাদের সাহস নিয়ে তোমাদের বল নিয়ে আমি এগিয়ে যাবো, যদি পারো সবাই মিলে দেশবাসী সবার কাছে আমার আগুল আবেদন, ওর জন্য একটা সালমান শাহ ট্রাস্ট, আমার অনেক পাশার দরকার, এসব করতে গেলে একটা স্মৃতির কিছু আমরা করতে পারলাম না, এটা তো একা মা পারে না, আমি পারবো না, আপনারা সবাই যদি সাহায্য করেন হয়তো আমরা একটা কিছু করতে পারবো, আমরা চাই ভালো কিছু একটা করি, যার জন্য যার মাধ্যমে এই দেশের গরিব মানুষের সাহায্য পাবে, স্টুডেন্টরা কাজ পড়াশোনা করতে পারে, এরকম একটা কিছু করতে পারে, দেশবাসী কেউ যদি এরকম থাকেন আমাকে সরাসরি তোমাদের মাধ্যমে যোগাযোগ করলে আমি তাদের সাথে যোগাযোগ করব, এবং আমি একাত্মতা ঘোষণা করলাম। আর তোমরা এই যে কষ্ট পাচ্ছ, তোমরা কয়েকদিন পর পর একটা অনুষ্ঠান করো, করে আমার কথা সবাই শুনে, আমি তাদের কথা শুনি, তাতে লাভ হচ্ছে কি? আমরা তো কোনো বিচার পাচ্ছি না।
আমরা অবশ্যই আশা করতে পারি যে নিশ্চয়ই এর বিচার হবে এবং বিচারটা নিশ্চয়ই প্রক্রিয়া দিন, আমরা যেহেতু বাংলাদেশে আমরা নাগরিক
আলহামদুলিল্লাহ
পারি।
আমাকে একটা প্রশ্নের উত্তর দাও বাবা, আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে আমি মামলাটা নিয়ে গিয়েছি, যে ডিবির কাছে আমরা নিয়ে গেলাম মামলাটাকে চেঞ্জ করে, ডিসি ডিবি আমাকে বলে আপনার ফাইল ফেলে দেন সমুদ্র, এটা আর কিছু হবে না, ও কেমন করে জানে, তারপরে কত কিছু তাদের কাছে আলামত এখনো পড়ে আছে, তারা এগুলো কাজে লাগাইলো না, তারপরে বলে যে সাক্ষী নাই, মার্ডার মামলায় কি সাক্ষী থাকে, মার্ডার মামলা তো বার করতে হয়, সাক্ষী থাকলে তো আর মার্ডার হয় না, আমরা যে প্রবল যেগুলো জিনিস দিয়ে দিয়েছিলাম ও তো স্পষ্ট ছিল যে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, তো পেপারে পত্রিকায় উঠেছে, বাইরের পাশের বাসার 14 বিল্ডিং থেকে অনেকে দেখেছে জানলার মধ্যে কে যেন কিলাগুলি করেছে, কাবড়াকাবড়ি করেছে, ঘরের মধ্যে ক্রস ফায়ারিং এর শব্দ শোনা গেছে, অনেক কিছু অনেক কিছু, কিন্তু কই কিছু তো এগুলোর কোনো আলাদা কোনো বিচারের কিছুই আমি দেখলাম না, কেউ এগুলো নিল না, সব হাস্যস্কর ভাবে উড়াই দিল, একদিন এক ঘন্টার জন্য কেউ অ্যারেস্ট হলো না, এটা কেমন কথা? সালমানের যে কাজের লোক ছিল তার সাথে, যেটা তার ফিল্মের যে হেল্পার ছিল আবুল, সেই আবুলকে আমার দেখা, আবুল কান্তেছে আমার সালমান শাহর ঘরে, আবুল কান্তেছে সামিরের বাবাকে বলতেছে আপনারা এখন আমাকে রক্ষা করেন, আমি গরিব মানুষ আমি কিভাবে কাঁদবো, তো উনি দেখলাম ইশারা দিল, পরে শুনেছি তাকে 70,000 দেওয়া হয়েছে, ঘরের মেড সার্ভেন্টকে অনেক টাকা দেওয়া হয়েছে, আমার ঘরের মেড সার্ভেন্টের বাচ্চাটাকে বাবু বলে একটা ছেলে ছিল ওর কাছে পছন্দ করতো, ও মনে করতো ঘরে বাবুকে রেখে গেলে বাবু উমানকে বাবা ডাকে, অনেক বড় বাবা ডাকতে ছোট বাবা দুই ছেলেকে, ও হয়তো অনেক কিছু ঘরে ঘটে দেখিয়ে বাবুকে বলে দেবে বাবাকে, কিন্তু ওরা বাবুকেই এর ঘুম পড়ায় দরজাতে বন্ধ করে রাখতো, সে বাবু কোথায় আছে আমি জানি না, ও যদি সত্যি ভালোবেসে থাকে পৃথিবীর যে কোনায় থাকুক হয়তো এই বাচ্চাটাও একদিন তার বাবার বিপদ চাইবে, আমার ঘরে ছিল দলি, সেই দলিকে ওরা ভাগাই নিয়ে গেল, সামিরের মা নিয়ে গিয়ে ওদের বাড়িতে রেখেছিল, মারা যাওয়ার পরে অনেকদিন শুনেছি ওদের আন্ডারে ওটাই রেখেছে এখনো কোথাও, বাবু নিশ্চয়ই 15-16 হয়ে 18 হয়ে গেছে, আমার ছেলে মৃত্যু প্রায় 17-18 হয়ে গেল, তো তাহলে বাবু তখন 3-4 ছিল, 20-22 হয়ে গেছিল, ওকে আমি ল্যাটিন ডাকতাম, এগুলো অনেক অনেক ঘটনা অনেক ঘটনা, ও বাইরে হয়ে গেলে আমার ইমন বাইরে হয়ে গেলে ঘরের মধ্যে সব বাজে মানুষ ঢুকত, মদ খাওয়া হতো, অনেক কিছু হতো, আমার ইমন যেদিন মারা গেল সেদিন সকালে নাকি অনেক আঘাত আসছে, ওরা ওরা বলছিল পরে পুলিশ অফিসারের অনুরোধে মেয়েগুলিকে আমি সাক্ষীতে নিয়ে নেই, ওরা বলছিল ওরা বসা থাকে কেন সময় তখন ইমনের আব্বা গিয়ে ফেরত এসেছেন, ওকে ওকে ওরা কিচ্ছু বলে নাই, স্বামীরা বলছে ও ঘুমাচ্ছে, উনি কিন্তু দেখতে ডাকেন নাই জানো নাই ভিতরে, ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, ওনাকে একটা চা দেওয়া হয়েছিল উনি চা খান নাই, ওই চাটা পরে দেখা গেছে ওই চাটা বিষ ছিল চায়ের মধ্যে, যাই হোক, তখন ওই মেয়েগুলো বসাতো, এক তিনজন মানুষ নাকি লিফটে উঠতেছিল, তো বলছে ওরা আপনারা কি করতে আসছেন এখানে, তো বলছে যে আমরা সালমান ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছি, বলছে আপনাদের নায়ককে আমি বাঁচাইতে যাচ্ছি, বলে উঠতে গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা ছিল, তারপর নেমে গেল। ওই বাচ্চাগুলি বলছিল দুইটা মেয়ে, এরা কারা? এরা পরে গিয়ে কিন্তু ইঞ্জেকশন দিয়ে ওকে শেষ করে দিয়ে গেছে, যাতে না বাঁচে, যেতে উঠলে তো বলে দেবে। এগুলি ইসলামাবাদ মেডিকেল সেন্টারের ডাক্তার ছিল ওই ডাক্তার। তারপরে আমার ফাইল থেকে জানো, আমার ফাইল থেকে যে লাস্ট দ্বিতীয়বার যখন উঠানো হলো, সিলেটের মানুষ দেখছে, সে ভীষণ কান্নাকাটি করেছে বাচ্চারা, যে সালমান ভাইকে যে এত সুন্দর লাভ করে জীবনে দেখে নাই। ওসি নিদান ছিলেন তখন, ওসি এসে আমাকে পায়ে ধরে সালাম করে খুব কেঁদেছিল, অমলম কি হয়েছে তুমি কাঁদো কেন বাবা, বলে না আপনাকে আজ থেকে আমি মায় ডাকবো, এত পবিত্র লাভ দেখে আসলাম, আমরা অনেক লাভ শেখাই পুলিশ অফিসার, আমরা এত সুন্দর লাভ দেখি নাই কোনোদিন, আপনি এত পবিত্র ছেলের মা, আপনি কত পাক, আপনাকে আজ থেকে আমি মা ডাকবো, জানি না উনি কোথায়। তারপর তো আমি ওদেরকে সাক্ষীতে দেখেছিলাম, ডাকা হয় নাই, আসতে দেওয়া হয় নাই। তারপরে যে ম্যাজিস্ট্রেট, যে ম্যাজিস্ট্রেট একটা রিপোর্ট দেন লাস্ট উল্লেখ করেছে, লাস্ট ঠিক আছে কিনা, উনি রিপোর্ট দিয়েছিল লাস্ট ইনটেক্ট, ওটাই বলে ইনকোয়েস্ট রিপোর্ট, ওটা কিন্তু আমার ফাইল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমার ফাইলে পাই নাই। এবং ওই ম্যাজিস্ট্রেটকে তো উচিত কোর্টে ডাকা আমার সাক্ষী হিসাবে, কিন্তু ম্যাজিস্ট্রেটকে ডাকা হয় নাই। তো এই ইনকোয়েস্ট রিপোর্টটা কোথায় গেল, কেন সরে গেল? ওখানে লেখা আছে ডেড বডি ওয়াজ ইনটেক্ট, কিন্তু নয় মাস পরে আমাদের প্রেশারে তারা যে রায় দিল সে রায়টি ছিল ফলস, বলছে তারা ডিস্টর্ব হয়ে গেছে বডিটা, যা ডিকম্পোজ হয়ে গেছে, যার কারণে তারা কোনো আলামতি করতে পারে নাই, কিন্তু মিথ্যা কথা এটা, এটা ইনকোয়েস্ট রিপোর্টে ছিল ইনটেক্ট, তো সেটা ইন্টেনশনালি সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন, কি কারণে এটা করা হয়েছে? আমার এই ভক্তদের কাছে আমি এটা আজকে, অনেক ভক্ত হয়তো অনেক বড় হয়ে গেছে, বড় অফিসার হবে, হয়তো একদিন বড় বড় পুলিশ অফিসার হবে, একদিন জাজ হবে, তোমাদের কাছে আমি বিচার রাখলাম, তোমরা যে যে দিক থেকে পারো বিচার তো তোমরা করাবে।
আন্টি অনেক ধন্যবাদ, আপনি আপনার কথাগুলি আমাদের সঙ্গে শেয়ার করছেন। আমরা এবার একটু জানতে চাই যে,
এবং আমি নায়ক
হয়ে ওঠার যে বিষয়টা, সেটা আপনার, আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন যে আপনার ইমন, আপনার শাহরিয়ার যেদিন নায়ক হয়ে উঠল, সেই দিনের সেই সময়কার কিছু ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন।
অবশ্যই। আমি ছিলাম, আমি রাজনীতি করি তোমরা জানো, রাজনৈতিক কারণে তখন বিএনপি সরকার ছিলেন, আমি গ্রেফতার হয়ে গেলাম, ময়মনসিং জেলে ছিলাম আমি। 2 জুলাই আমি ওখান থেকে বেরোয় আসলাম ময়মনসিং জেল থেকে, আসার পরে আমার মনে আছে, মানে 3rd অথবা 4th জুলাই সন্ধ্যাবেলা, আমাকেও বলে নাই, সন্ধ্যাবেলা বললো যে দেখলাম সুন্দর সাদা পাজামা পাঞ্জাবি পরা, একটা চশমা, চশমা কিন্তু আসলে ওর লাগতো না, ওর রিমলেস একটা সুন্দর চশমা, গোল্ডের ফ্রে, গোল্ডের ফ্রেমের পরেছে, খুব সাজুগুজু সুন্দর অবস্থা। আমি কি ব্যাপার, তুমি কোথাও যাবা নাকি? বললো না আম্মা, না আমার সোনা আম্মা তুমি রাগ করো না, এখন কয়জন লোক আসবে আমাকে না ওই অনুমানটি ইন্ট্রোডিউস করে দিয়েছে, আমি একটা ফিল্ম করবো আম্মা, ওই কেমন থেকে কেমন সে 29 বার দেখেছে বুঝছো, নাটক করতো, নাটকে আমি নিয়েছিলাম, এক্সট্রাঅর্ডিনারি কিছু ইয়ে লাগে তো সবকিছুতেই, খেলাধুলা সবকিছু আমি পছন্দ করি, আমি নিজে গান গাই, কিন্তু ফিল্মে আমরা কেউ চিন্তা করে নাই। ফিল্মে কিন্তু প্রথম মুখোমুখি ছবিটা যে হয় সেটাতে আমার বাবা এবং জব্বার চাচা, আমার আব্বার বন্ধু, এরা সবাই মিলে কিন্তু এটা করেছিলেন। আমার বাবা নিজে অভিচয় করেছেন ওখানে, পুলিশ অফিসারের ইয়ে রোল করেছেন ওখানে, অনেক কিছু আমার বাবা, শাহবাগে আমার বাবা ছিলেন ম্যানেজার, ডিরেক্টর ছিলেন বাবার বন্ধু ইয়ে তো রকিব সাহেব, তো ওখানে অনেক শুটিং ফুটিং ওখানে হয়েছে। আপনাদের শবনমকেও আমরা ওই ইয়েতে দেখেছি, প্রথম আমি অভিনয় করেছি শবনমের সাথে ওই শাহবাগ হোটেলেই, মঞ্চে আমার বাবা টিপু সুলতান হয়েছিলেন, এরা অনেকের সাথে আমাদের পড়েছে, নাসিমা খান, এরা যাই হোক সেই ইয়েতে। তো যেটা বলছিলাম ওই অভিনয়, তো সে অভিনয় খুব পছন্দ করতো, সেই সময় বললো যে দুজন লোক আসবে, আমি কারা, বলে এখন আসবে আম্মা তোমার সঙ্গে কথা বলবে। তো বাবাও বললেন যে দেখো আমাকে আজকে কয়দিন ধরে বলতে যে তুমি বাইরে ছিলে না, তাই আমি মধ্যেই নেই। ওর মধ্যে ওরা দুজন লোক আসলো দেখলাম, দুজনকে আমি চিনি না, ওরা বলে আমাদের চিনে, সোহান রহমান সোহান আর হলো কি যেন নাম আরেকজন, ওদিন বলেছিলাম আমি, আচ্ছা যাই হোক আরেকজন ছিল সঙ্গে, ওই ছেলেটা খুব ভদ্র, খুবই সোহানকে চিনি না, সোহান পরিচয় দিয়ে বললো যে ভাবি আপনাদেরকে আমি অনেক আগে চিনতাম, ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তা ভাইয়া দিতে রাজি না, আপনি দিতে রাজি না, ভাবি একটা ছবি করবো, কারণ আমির খানের মতন আর কাউকে লাগে না। এর আগে একটা ফান্টার অভিনয় করেছিল, ও এদের পাকিস্তান গিয়ে রেকর্ড করেছিল ওটা, ওটাতে ঠান্ডাতে আরেকটা বোধ হয় তোমার জাম সাইকেল, কোন সাইকেল ওখানে ওকে আমির খানের মতো লেগেছে। এখন আমির খানের ডুপ্লিকেট কপি আর কেউ নাই, ওকে দিয়ে ছবিটাতে করাবে কেমন থেকে কেমন। অনেকক্ষণ বোঝানোর পরে আমি রাজি হয়েছিলাম একটা ছবির জন্য, তারা ৫০,০০০ টাকা আমার হাতে দিয়ে, ৫০,০০০ টাকা কোনো টাকা না, ৫০,০০০ টাকা আনছি না, টাকা দিয়ে লোক দিয়ে আমার ছেলেকে আমি নষ্ট করতে চাই না, ও ইঞ্জিনিয়ারিং পড়বে, আমি তো ওকে ইন্ডিয়াতে ভর্তি করে দেবো, সব ঠিকঠাক হয়েছিল। তখন তো তাকে দেওয়া হলো না, সে ওই ছবিতে, যাই হোক অনেক রিকোয়েস্টের পরে সে ই করলো, ও সই করলো, সই করলো ভীষণ খুশি। এবং সই করার পরে আমরা রাত্রে গেলাম সবাই উত্তরার ওখানে কোথায় জানি বৃষ্টির মধ্যে সবাই মিলে আমরা চাইনিজ খেলাম, ওরা দুজনে ইয়ে করলো, যাই হোক ছবিতে সে সই করলো। এবং ছবি মহারথীর দিন, তার আগে কয়ে নাম নিয়ে খুব সমস্যা, এখন মৌসুমীর নাম ঠিক করবে, আমাকে সোহান বারবারে বলতেছে ছোট নাম কোথেকে কি করা যায়, মৌসুমীর নাম শর্মিন, এখন অনেক বড় হয়ে যায়, শর্মিন আর ওই শাহরিয়ার দুজন দুটাম দেবে বললো। তারপরে হঠাৎ উঠে বললো সোহান যে ওকে মৌসুমী রাখবো, আর ওকে ইমনকে আমরা ওর নাম রেখে দেই ইয়ে সালমান খান। আমি বললাম না, সালমান খান তো আরেকজনের নাম আছে, তার নাম ও তো খান না, ও তো চৌধুরী, তো চৌধুরী দিলে ভালো লাগবে না, তোমার গ্ল্যামার থাকবে না, ওর নাম তো সালমান আছেই, শাহরিয়ার নাসির শাহের ভক্ত আমি, আমি শাহরিয়ারের শাহ রাখো, তাহলে সালমান শাহ হোক, এই কিন্তু সালমান শাহ হয়। পরবর্তীতে সোহান অনেক জায়গায় বলেছেন আমি নাম রেখেছি, সোহান অনেক খারাপ কথা বলেছেন, আমি কাউকে দোষারোপ করতে চাই না, যে যা করবে লক্ষ কোটি জনতা জানে এবং তারা ছাড়বে না, কেউ ছাড়বে না, ওরা জানে সালমান শাহ কি ছিল, ভদ্র এবং ভালো ঘরের একটা ছেলে, কোনো নিডি পরিবারের ছেলে ছিল না, জানি না এরকম এত ভালো পরিবার থেকে আর কেউ এর আগে জন্মে যায় নাই, আমার জানা মতো কেউ যায় নাই, মানে নায়ক হিসাবে বা অন্য কোনো ইয়েতে, তার কোনো অভাব ছিল না, সে শৌখিন একটা ছেলে এবং আমার ডিরেকশন সে নিত, যে এই অভিনয় করতে গেলে ছোটবেলা যখন নাটক করতো ওই করতো, আমি কিন্তু এটা খুব মেনে নিতাম এবং বলতাম যে এটাকে যে অভিনয় করতে গেলে যে একটা গ্ল্যামারাস কাপড় পরতে হবে, একটা দরিদ্র ছেলের ভূমিকায় অভিনয় করতে গেলে বেশি ছিঁড়াফড়া করতে হবে, এমন কথা না, যা স্বাভাবিক যা সত্যি ঠিক সেইভাবেই করা উচিত, মেকআপ করা বা এগুলি সে আমাকে ফলো করতো এবং কথা রাখতো। যখন কেমন থেকে কেমনতে সব রেডি হলো, আমরাও গেলাম, আরো কিছু গেস্টও ছিলেন আমার সাথে, গেলাম গিয়ে দেখলাম বসলাম, প্রথম দিন থেকেই দেখছিলাম যে সোহানের একটা একটা কেমন যেন একটা পক্ষপাতিত্ব নায়িকার প্রতি, এটাকে তো আমার ছেলে ভীষণ ভুগেছে। পরবর্তীতে সে তোমার শুটিং স্পটের খানা খেত না, সে বলছিল আপনার যে আমাকে অর্ডার দিয়ে দেন সোনার কাছ থেকে, আমার খালা আসবে আমার বয় নিয়ে আসবে গিয়ে, ওখান থেকে খাবার নিত, কারণ ওরা খানা দিতে দেরি করতো, ওরা নায়িকাকে নিয়েই পাগল। তো যাই হোক হলো, মৌসুমী এবং ইমন নায় অভিনয় করলো, ইমনের প্রথম মানে ফিল্মি জীবনের প্রথম জন্মদিন ১৯ সেপ্টেম্বর, আমি ছিলাম চিটংয়ে, তা আমি আমার বন্ধু বললাম তোমরা বাসায় যাও গিয়ে একটু রান্না বান্না করো, আমি আসতেছি বিকালে ৫টার ফ্লাইটে, আমি ৫টার ফ্লাইটে আসছি বাসায়, আসার পরে তো খাওয়ার দাবার কাছে বিরিয়ানি করা হয়েছে অনেক কিছু, প্রত্যেক বার্থডে আমার বাচ্চার বার্থডে হয় ঠিক তেমনি সাত বুঝে অনেক, ওর আমাকে গিয়ে আনলো, সন্ধ্যার পরে সবাই মৌসুমী টৌসুমী সবাই আসলো, অনেকেই ফিল্মের কিছু খাওয়া দাওয়া হলো, খুব ধুমধাম বার্থডে হলো। তখন কিন্তু একটা এখানে এই কথাটা বলার মধ্যে একটা কারণ আছে, দেখো স্বামীরা বলেছিল যে প্রেম ছিল তার আগের, এর আগে অনেক আগে আমার বন্ধু ছিল ইরানি, ওর একটা ফ্যাশন শো করতে ছিল, আমি ইমন তখন ক্লাস টেনে, একটি পরীক্ষা আমার কাছে অনেক রিকোয়েস্ট করে পরীক্ষার মাঝখানে ইরানি নিয়ে গিয়েছিল ইমনকে, চিটং ক্লাবে যখন ওরা ফ্যাশন শো করলো, তখন স্বামীরা স্বামীরার মায়েরা কিছুক্ষণ ক্লাবের মেম্বার ওরা ওখানে ছিল, ওরা দেখেছে আমার ছেলেকে, দেখে ভীষণ ভালো লেগেছে, তার বারবারই করছে, আমার বোন থাকে চিরঙ্গে মলিন, ও মারা গেছে এখন আজকে ২-৩ বছর হয়ে গেল মারা গেছে, ওই হ্যাঁ ৩ বছর হয়ে গেল, মলির আবার ওই পার্লারে যেত স্বামীরার মার পার্লারে, তো ওদের ভালো বন্ধুত্ব ছিল, তো ইমনকে মলিকের মধ্যে বলেছে যে ওকে যদি নিয়ে আসো খুব খুশি হবো। পরের দিন ইমন কিন্তু জানে না, ইমনকে মলি বলছে যে ইমন আমাকে নিয়ে একটু চল না পার্লারে যাবো, ইমন গাড়ি চালিয়ে নিয়ে গেছে পার্লারে, মলি গিয়ে তার বোধ হয় চুলে কিছু করলো অথবা ফেসিয়াল করলো, করে ইমনকে বললো আসো না ভিতরে আমরা একটা চা খাই, ও স্বাভাবিক সে তো কিছু জানে না, ভিতরে গেছে চা খেয়েছে, স্বামীরাকে দেখেছে, স্বামীরার মাকে দেখেছে, সবাই তোর মডেলকে দেখছে, কথাগুলো সুন্দর করে মনে রেখো এবং দেশবাসী আপনারা শুনে রাখবেন, অনেকে বলা হয়েছে অনেক সময় যে স্বামীরার মা আমার বন্ধু ছিল না, কোনো কালে কশ্মীন কালেও ছিল না, যাই হোক ওখানে ইমন যখন ভিতরে গেল চা দিল, ও বললো আমি চা খাই না, কথা বললো চলে আসলো বাইরের বাসায়, তারপরে স্বামীর মা পাগল হয়ে গেল, স্বামীরা পাগল হয়ে গেল একদম। এমন ঢাকায় কোচিং সেন্টার, ইহক কোচিং সেন্টারে যেত, স্বামীরাকে ঢাকায় পড়তে দিয়ে দিয়ে দিল ওরা সেই একই কোচিং সেন্টারে, এবং ইন্টেনশনালি তারা স্বামীদের সঙ্গে ইন্টারভিউ করিয়ে তুললো। কিন্তু তারপরেও এই যে বার্থডে পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু জানি না, বা এমন কোনো ইন্টিমেসি ছিল না যে যে কেমন থেকে কেমন হওয়া পর্যন্ত যে তারা প্রেম হয়ে গেছে, এমন কিছু না। কিন্তু শেষ পর্যন্ত তারা জবরদস্তি করে প্রেম কিন্তু রটিয়ে দিল এবং তার উপর চাপিয়ে দিল। এটা তো মেয়ে বের হয়ে চলে আসলো, দুইবার তিনবার আসছি, আমি কিন্তু গ্রহণ করি না এই মেয়েটাকে। এবং ওই জন্মদিনে মৌসুমীরা অনেক আগে এসছে, সন্ধ্যা সকালে বার্থডে হওয়ার কথা, বার্থডে যদি প্রেমিক হয় বা কোনো বন্ধু হয় সকালেই তো উইশ করবে, তাই না? কিন্তু করলো কি, সন্ধ্যা 7টা না 8টার সময় স্বামীরা ফোন করেছে, আমরা সবাই বসা, মৌসুমীও জানে এটা। তখন এমন বলছে, কে কে বলছো? তো বলছে আমি অমুক। তো বলছে যে বার্থডে, বলে বার্থডে তো কখন, কবে হয়ে গেছে, বার্থডে এখন শেষ হয়ে যাচ্ছে, রাখি আমি ব্যস্ত আছি বলে রেখে দিছে। পরে যখন শুনলো, পরে শুনেছি জেনেছি যে যখন দেখছে যে ওরা ছবি বের হয়ে যাচ্ছে, ছবি খুব লাভবান হচ্ছে, ছেলে নায়ক প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তখন ওরা একদম স্যাঙ্গুইন হয়ে ওরা যেভাবেই হোক মেয়েটা বের হয়ে এসে বিয়ে করে ফেললো। এবং ওদের ধারণা ছিল বিয়ের পরে ছেলে মেয়েকে নিয়ে চলে যাবে মেয়ের বাড়িতে, কিন্তু না তা হয় নাই। কিন্তু আমার ছেলে আমার ঘরে চলে আসছে, এবং এসে আমাকে তখন বললো না চিন্তা করতে পারবো না, সেই সময়টা আমার মনে হলে মনে হয় মরার সময় বলে আমি এত ভরকে দেই নাই। স্কুল থেকে কলেজ থেকে আসলো, সে দেরি হয়েছে, আসলো এসে ঘরে ঢুকলো সঙ্গে মেয়েটা। আমরা, ওটা কে, তুমি এতক্ষণ কোথায় ছিলা? বললো আম্মা আমরা ইন্দিরা রোডে ছিলাম। আমি কি, কেন? বলে এত বাড়ি দেখতে গেছিলাম। আমি বাড়ি দেখতে গেছো কেন? তো আমি বললাম মেয়েটা কে? বললো আমার বন্ধু, তোমার সঙ্গে পরিচয় করাই দিবে ওর স্বামীরা। বলে ওকে বললো তুমি ড্রয়িং রুমে বসো আমি আসতেছি। বলে ভিতরে এসে আমাকে বললো যে আম্মা একটু কিছু খেতে দাও না, ওকে নিয়ে খাও, ও খায় নাই আমিও খাই নাই, কিছু খাবো। আমি ভাবছি বন্ধু, আচ্ছা খাবার দিয়েছি, খেলো ওরা। খেয়ে দিয়ে ড্রয়িং রুমে যখন বসা, আমিও গিয়ে বসলাম, তখন দেখি দুজনেই গম্ভীর। ও বলতেছে তুমি বলো, ও বলতেছে তুমি বলো, ও বলতেছে না তুমি বলো। পরে আমি বললাম কি বলবা কি বলবা, দুজনেই বলো। তখন উঠে বললো ইমন, দেখি খুব মানে ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বললো আম্মা আমরা না বিয়ে করে ফেলছি, আমরা বাসা দেখতে গেছিলাম, আমরা একটা আলাদা বাসা নিয়ে নেব। আমার দেশবাসী আপনারা চিন্তা করেন, জুয়েল তোমরা সবাই চিন্তা করো আমার অবস্থা তখন কি হয়। আমার তখন অফিসে ছোট কেলে স্কুলে, তখন আমি 10 মিনিট মধ্যে বসেছিলাম, তারপর দৌড়ে এসে বাথরুমে আমি শাওয়ার ছেড়ে পানির মধ্যে দাঁড়িয়ে দিচ্ছি, আমি ওই কাপড় পরা অবস্থায়, আর ইমন দরজার মধ্যে ধাক্কা দিচ্ছে আমাকে। 10-15 মিনিট পরে কাপড় চেঞ্জ করে আমি বের হয়ে আসছি, এসে কিচ্ছু বলি নাই, কতক্ষণ ওদের দিকে তাকায় রইলাম। তারপরে আমি বললাম কি শুনছি আমি, বলে হ্যাঁ আম্মা এরকম এরকম প্রিন্স আমার বন্ধু, ওর বাড়িতে ছিলাম, ও আমার সাথে পড়তো, তো প্রিন্সের বাড়িতে ও গেছে, গিয়ে বলছে ওর মা ওকে মারামারি করতেছে, ওকে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, ওরা আমাকে বিয়ে করাই দিছে। তাহলে এটি কেমন করে হয়, তুমি এরকম করতে পারলা? বলে আমি কিচ্ছু করতে পারিনি আম্মা, আমি তোমার কাছে নিয়ে আসছি ওকে, এখন কি করতে পারো তুমি করো। আমি কিচ্ছু করতে পারবো না, তুমি ঘরে যাও, ওকে ড্রাইভার দিয়ে বললাম যে ওকে বাসায় পৌঁছায় দাও। দিয়ে আমি চিন্তা করলাম, এখন আমার হাজবেন্ডকে বললে ও কিন্তু হার্ট অ্যাটাক করবে, আমি কিভাবে বলবো। যাই হোক অপেক্ষা করলাম, ইমন বাসায় রইল, সন্ধ্যার পরে উনি অফিস থেকে 5টার দিকে আসলেন।
আন্টি এটা আসলে ঠিক কত সালের ঘটনা আপনার কি মনে আছে কিনা?
ওই তো কেমন ঠিক কেমন রিলিজ হওয়ার আগে সালটা দেখে নাও।
আচ্ছা আচ্ছা, 93 অথবা 93 সালে
কেমন, তখন রিলিজ হয় নাই, রিলিজ হয় নাই।
আচ্ছা আচ্ছা, তাহলে 92 সালের কথা।
না 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 না, রিলিজ হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, তখন রিলিজ হয়ে গেছে।
কেমন থেকে কেমন রিলিজ হয়েছে? 93 সালে আন্টি, জি বলুন, জি বলুন। তারপর
তখনই যাই হোক, তো উনি আসছেন, পরে উনি বলে তুমি এখানে মুখের দিকে তাকাচ্ছ কোনো কিছু বলবো? আনছি না, নাস্তা খাও, বিকালে সবাই নাস্তা টাস্তা খাই। কেলাম লিমন কোথায়? আমি ওর রুমে আছে বলে নাস্তা টাস্তা খাওয়ার পরে এসে দরজা বন্ধ করছি আমার বেডরুমে করে। আমি বললাম তুমি চলে যাও না, আমি একটা কথা বলি, তুমি শোনো এখন আসতে। কিন্তু আমি নিজেই কিন্তু ঠিক না তখন, কারণ আমার দুইটা বাচ্চা, দুইটা ছেলে, আর আমার মেয়েও নাই। আমরা এত আদর করে মানুষ করেছি, এত ভালো পরিবার, আমাদের কেউ এরকম কোনোদিন করে নাই। আর ছোট বাচ্চাটা, এটা বাচ্চার বয়সও তো কম, তখন মাত্র 20 বছর বয়স। যাই হোক ওই বললাম, বলার পরে বলে কি এক্ষুন বের করে দেবো ওকে বাড়ি থেকে। আমি না, এটা বের করে দেওয়া তো যায় না, নিজের বাচ্চা, দেখো কি হয় কি করা যায় সেটাই করো। যাই হোক তারপরে তো জানলাম, পরে এরপরে তো ওর মার কাছে চলে গেল, ওর মার কাছে। ও এখন বারে বারে ফোন দেয়, থ্রেট করে, ও বিষ খেয়ে ফেলতেছে, মরে যাচ্ছে, ওর মা তো মারতেছে, ইমনের দিক থেকে স্যাঙ্গন হয়ে চলে যায়, যেহেতু কটম্যারিজ হয়ে গেছে স্বাভাবিক সে এরকম করতেছে, কি করা যায়। একদিন এরকম খুব খারাপ অবস্থা, ও ফোন দিছে ইমনকে যে ওর মা ওকে পিটাপিটি করতেছে, এ করতেছে, ও করতেছে। তখন ও খুবই ব্যস্ত এবং খুব স্যাঙ্গন, সে যাবে ওখানে, ওকে তো যেতে দিলাম না, আমরা সহ গেলাম। ওর ফুফুর বাসায় বনানি, ওখানে গেলাম, গিয়ে ওর মাকে বললাম যে দেখো আমাদের ফ্যামিলিতে এগুলি হয় না, এটা আমরা অ্যালাউ করতে পারবো না, আর যদি হওয়ার হয় তোমার মেয়ে তুমি রাখো, পরবর্তীতে দেখা যাবে আমার ছেলে পড়াশোনা শেষ হোক না, কিছুতেই মানবে না। তার মাও সে চিল্লা চিল্লি, আমার এখনো মনে আছে একটা ফুট কাটার একটা চাকু ছিল টেবিলের উপরে ফুটের মধ্যে, ওটা নিয়ে সে এখন মরে যাচ্ছে, ছুটি ছুরিকাঘাত করতেছে, এটা করতে রাত্রে তিনটা বেজে গেছে এরকম করতে করতে। আর এমন খালি মারতেছে, বলছে আমি আপনার মেয়েকে নিবো না, আপনি এরকম করতেছেন আমাকে মাফ করেন, আমি আপনার মেয়েকে নিবো না, আমাকে জোর করে দিয়ে দেওয়া হয়েছে, আমি আপনার মেয়েকে নিবো না, এসব বলে টুলে তখন সাড়ে তিনটার সময় সব শেষ করে আমরা নিচে নামলাম, নেমে দেখি আমার গাড়িতে স্বামীরা বসা। স্বামীরা কিন্তু রেডিও টক শুনছে, আমি মিথ্যা কথা বলবো না, আমার ছেলে মাটির নিচে, একটা কালামও আমি মিথ্যা কথা, আমি এমনিও মিথ্যা কথা বলি না।
তিনিও যদি তার কোনো কথা থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। জি আন্টি বলুন, তারপর
না আমি চাই না সালমান স্যার কোন অনুষ্ঠানে সে শরীর হোক, কারণ তাকে যেহেতু সালমান স্যার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, সালমান স্যার তার কারণে দুনিয়া থেকে চলে গেছে, নিশ্চয়ই সালমান শাহ ভক্তরাও তার কথা শুনতে চাইবে না। আমি মিথ্যা বলছি না, আমার আল্লাহ জানে আমি পাঁচক নামাজ পড়ি, আমি তাজিদ পড়ি, আমি সপ্তাহে দুদিন রোজা থাকি, এবং আমার ছেলের সাথে সব মরার পরে মিলিত হতে চাই, যার কারণে মিথ্যা বলার প্রশ্ন ওঠে না, আমি মিথ্যা বলছি না।
যাই হোক, ওই সময়টাতে
এই যে স্বামীরা, হ্যাঁ বলি, স্বামীরা গাড়িতে বসেছিল তো বললো যে আমাকে এখন নামিয়ে রেখে গেলে আমি আত্মহত্যা করবো, আর আমার মেয়েও নাই, তাছাড়া একটা মেয়ে গাড়িতে উঠে গেছে, আর আমার কোর্ট ম্যারেজও করেছে, আমি কি করতে পারি তুমি বলো। এটা চিন্তা করে আমার হাজবেন্ড একদম বোবা হয়ে গেছেন, ড্রাইভিং সিটে বসলেন, এমন বসলো পিছনে ও, আমি উঠলাম, উঠে আমি বললাম কিছু করার নেই, ওর মা বাবাকে ডাকো, দেখে ওরাও নামিয়ে নিতে পারলো না, ওরা নেবে না, ওরা দিয়ে দিবে, নিয়ে ওকে রওনা হলাম। রওনা হয়ে রাস্তায় এসে মনে হলো ওকে নিয়ে যাব, কোনো সাক্ষী নাই, পরের দিন যদি ওরা মামলা করে বা কিছু করে আমার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ সামনে, এটা চিন্তা করি আমরা বিয়েতে রাজি হইনি। যাই হোক, তখন কি করব, ওই যে একজন ক্রিকেট প্লেয়ার, কি নামটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, নামিয়ার বাড়িতে করে ওনার ছেলে, ওর বাবার বন্ধু, ওইখানে এসে আমরা উঠলাম, ওনাকে ফোন দিলাম যে আপনার হীরা সাহেবের মেয়ে এরকম এরকম আমার সাথে, আমি তোমাদের বাসায় আসতেছি, ওখানে উঠলাম, উঠে সাক্ষী উনি, ওনাকে উঠে উনি অনেক বুঝালেন, না মেয়ে স্যাঙ্গুইন সে আসবেই, সে যাক না। ওখান থেকে আমার বোন দুজন ছিল ঢাকায়, থার্ড বোন না ফোর্থ বোন, সাত নম্বরে, ওদেরকে ফোন দিলাম যে এরকম এরকম ঘটনা, রাত্রে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে, তখন তোমরা একটু আসো বাসায়, আমি বাসায় যাচ্ছি ওকে নিয়ে। আর আমার ছোট ছেলেকে আমি ফোন করে বললাম যে একটু মিষ্টি টিষ্টি ঘরে যদি থাকে কিছু বার করে রাখো, তা আমি আসতেছি বাসায়। বাসায় উঠলাম, উঠে ঘরে গিয়ে ধুলাম, আমি একটা বালা খুলে আনলাম আমার আলমারি থেকে, এনে ওকে বালাটা পরালাম, একটু মিষ্টি খাওয়ালাম, ইন দ্য মিন টাইম আমার বোনরা আসছে, ওরা সবাই কাঁদতেছে যে এটা কি ঘটলো, এসে ওকে ঘরে তোলা হলো, এভাবে এনে ওকে ওনকে নিয়ে আমি শুনলাম, আর ইমনকে তখন ড্রয়িং রুমে শুতে দিলাম। ঘুম থেকে উঠে দেখি আমি একটু ঘুমাই গেছি, মানে দু এক ঘন্টা বোধহয় ঘুমাইছি কিনা, একটু চোখ লেগে গেছে, উঠে দেখি স্বামীরা আমার পাশে নাই, স্বামীরা ইমনের ওখানে, ইমনের সঙ্গে তর্কাতর্কি করছে। যাই হোক, তারপর তো আবার করলাম, তাই একখানে কিন্তু আমরা করতে দেই নেই, থাকতে দেই নেই, কারণ আমরা চেয়েছিলাম যে আবার কাজীদেরকে মুসলমান নিয়মে বিয়ে দিয়ে তারপরে সবাইকে জানাবো। যাই হোক, তারপর তো ওইভাবে রয়ে গেল, তারপর ওরা বৌভাত করলো, কার্ডের মধ্যে আমাদের নামও দিল না, আমার নাম দিলই না, বাবার নাম দিল, এই কারণে আমার হাজবেন্ড রাগ করলেন, এবং ইমনও রাগ করলো, ইমন বললো আমি যাবো, যেহেতু বিয়ে করছি করেছি আমি, আমাকে যেতে হবে, ওরা কেউ যাবে না, আমরা গেলাম না। যেখান থেকে আমার বোনটা বোধহয় শরীর করলো যে ইমনে একলা বলে, আমার একটা বোন গেছে, দুইটা ছিল, একটা যায় নাই, একটা বোন গেছে যে মারা গেছে, ওই বোনটা গিয়েছিল, ইমনে একা সেই জন্য। এই হলো বিয়ের ঘটনা, এইভাবে বিয়ে করে, এটা প্রেম না, এটা যে কি একটা হয়ে গেল আমি জানি না, এটা কেন প্রেমে যদি হতো তাহলে স্বামীরা সামনে এগুলো ঘটে কেমনে, এভাবে ঘটায় কেমনে, আর এখনো পর্যন্ত স্বামীরা আরেকজনের ঘর করে কেমনে। জুয়েল, তোমাদের যে বন্ধু বান্ধব আছে, তোমার বন্ধুর সাথে কি তোমার মা কথা বলবে, তোমার তুমি যদি মরে মারা যাও বা এতে ইয়েতে ইয়ে করবে, এইভাবে একটা বউ বিয়ে করতে পারে, তুমি কি বিয়ে করবে তোমার বন্ধু বউকে, তোমার বন্ধু যদি মারা যায় সুইসাইড করে, মিথ্যা কথা বলে ওরা সুইসাইড করছে। তারপরে সে ওদের ওদের প্রেমই ছিল না, এক বছরের মধ্যে বিয়ে করেছে, তিন তিনটা বাচ্চা নিয়ে এখনো ফেসবুকে ছবি আসে, তারা ভালো আছে, কেমন করে ভালো থাকতে পারে একজন প্রেমিকা, তাহলে তো এটা ইট ওয়াজ এ ট্র্যাপ, টোটালি ট্র্যাপ ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য। এবং এর পরবর্তীতে অনেক কিছু হয়েছে।
আমরা যেটা বুঝতে পারছি যে সালমান সাহেব এবং সামিরার বিয়ে নিয়ে দুটি পরিবারের মধ্যে এবং আপনাদের দুই পরিবারের মধ্যেই একটা হুট করে একটা ঝড়ের মতো করে সবকিছু ওলটপালট করে দিচ্ছে এবং ফিল্মে কেবল কাজ করা শুরু করেছে সালমান
সাহেব। পরিবার বলা যায় না, ওরা তো প্ল্যান ছিল, ওদের মেয়ে বড় হয়েছে, আমার ছেলে 20 বছরের একটা ছেলে, তুমি 20 বছর হলে তোমার মাকে বিয়ে দিবে, তুমি তখন পড়ছো, তোমার নিশ্চয়ই 24-25 বছর হবে, তখন চিন্তা করবে, আমাদের তো চিন্তারও অতীত ছিল। যাই হোক, এটা নিয়ে আমরা কোনো ইয়ে করি নাই, কিন্তু কেউ মাইল্ড করে নেওয়ার চেষ্টা করে নাই, তারা হিংসা প্রবণ চেষ্টা করেছে এবং পরবর্তীতে তো সালমানকে নিয়ে তারা অনেক কিছু করেছে, বারবার রাগ করে চলে যেত সব ইয়ে তোমার স্বামীরা শুটিং করাকালীন সময় ক্যামেরাম্যান মাহফুজ সম্ভবত আরো অনেক ক্যামেরাম্যান সাক্ষী, ওনারা বাসায় এসে যে ওকে নিয়ে যেতেন, স্বামীরা ছাদ থেকে পড়ে যাচ্ছে, স্বামীরা শুটিং করতে দিচ্ছে না, স্বামীরা এটা এভাবে কিভাবে আমার ছেলে এতগুলো ছবি করেছে এবং কিভাবে সে করে এতটা ছবি হিট করেছে এটা আল্লাহ মালিক জানেন, আর কেউ জানে না, আর কেউ জানে না, আমরা চিন্তা করতাম যে বাচ্চাটা কিভাবে শুটিং করতেছে সে।
জি, আমার মনে হয় এক্ষেত্রে সামিরা নিজেই একটু দুশ্চিন্তায় থাকতেন, কারণ তার স্বামী যেহেতু একজন চিত্রনায়ক, কবে কখন হাতছাড়া হয়ে যাবে এই ভীতিটা বোধহয় তার মধ্যে কাজ করতো, এই কারণে বোধ হয় তিনি
না না এই কারণে তো তাকে কোম্পানি দেওয়া উচিত, এই কারণে একটা বাচ্চা ছেলেকে বিয়ে করে তাকে টর্চার করার কোনো মানে হয় না, বাপ মা তুলে গালি দিত, আমি নিজে শুনেছি রুমের ভিতরে বাপ মা তুলে গালি দিচ্ছে, কোনো ছেলে সহ্য করতে পারে, তারপরেও সে করেছে, সে অনেক সহ্য করেছে, আমরাও বুঝিয়েছি যে বয়স কম হয়তো একটা ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা পরিবার থেকে এরকম করা হয়েছে। আমার ছেলেটা তো চলে গেছে।
জি, আন্টি দুজনের মধ্যে বয়সের ব্যবধান কেমন ছিল?
বয়সের ব্যবধান একদমই ছিল না, 2-1 মাসের বড়ই ছিল স্বামীরা।
আচ্ছা আচ্ছা,
সমানই ছিল অথবা 2-1 মাসের বড় ছিল, এরকমই ছিল, বয়সের কোনো ব্যবধান নাই। 1971 আমার ছেলের জন্ম, এখন 42 বছর, বাংলাদেশের বয়স যতটা আমার ইমানের বয়স ততটাই, বাংলাদেশ বিজয় করার আগে আমার ছেলের জন্ম হয়েছিল, ওকেই পেয়েছিলাম আগে, আজকে বিজয় দিবস আসলে খুব মনে হয় আমার বিজয় এনেছিল ইমন, চিরঙ্গে নিয়ে গেছি ওকে, 2 মাসের বাচ্চা, বম্বিং হচ্ছে চতুর্দিকে, কানের মধ্যে তুলে দিয়ে সেই স্টোর রুমে আমি লুকিয়ে আছি বাচ্চাকে নিয়ে, যেদিন স্বাধীন হলো বাংলাদেশ সেদিন আমার মনে হয় বিজয় চারটা, আমি যে বাসায় ছিলাম সেখানে অনেক ইয়াং ছেলেরা থাকতো, হোস্টেল নিচে ছিল, তো ওদেরকে আমি যাওয়ার পরে ফ্যামিলির জন্য, ফ্যামিলি আমি, ওরা কেউ অ্যাটাক করলে চতুর্দিক থেকে পুলিশ টুলিশ আসলে ওরা বলতো যে আমার ফ্যামিলি মেম্বার, তো ওগুলি আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গিয়েছিল ওরা, ওরা ইমনকে মনে হতো ইমন সহ এরা সবগুলি আমার বাচ্চা। যেদিন 16 ডিসেম্বর আমার মনে হয় 14 ডিসেম্বর রাতে আমার হাজবেন্ডকে ধরে নিয়ে গেল মেরে ফেলার জন্য এবং রেখেছিল তারা ওইভাবে, বর্মিং হওয়াতে ওনারা প্রায় 60 জন অফিসার বেঁচে আসলেন ফেরত। 16 তারিখ সকালবেলা ওকে কুলে নিয়ে দরজার মধ্যে ধোঁয়া ধুম শব্দ, কুলে দৌড়ে বেরিয়ে দেখলাম যে গাড়ি থেকে মুক্তি সেনারা বার হচ্ছে, মাটি উঠি লেপা ফ্ল্যাগ ঘাটে জয় বাংলা, আমি আমার আমার জয় বাংলাকে কুলে নিয়ে গিয়ে ছিল, আমি মাটিতে দেখলাম লাশের পর লাশ ছিটাম সার্কিটে উঠে, সেই মনে আজকে লাশ হয়ে গেল। তবে তোমাদের কোন একটা ছবিতে যেন এই যে তুষার চিত্রের অভিনয় করতো, একটা ছেলে তুষার বোধহয় মারা গেল, ইমন লাশ নিয়ে গেল, আমি কানতে কানতে বলছিলাম বাবা তুই লাশের অভিনয় করিস না, সে আসছিল বলে আমার অভিনয় করলে কি হবে, কিন্তু সত্যি সত্যি জানো সে লাশ হয়েই দেখাই দিল। আমার ছেলেটাকে আমার মনে আছে যে আমি টিভিতে একটা অভিনয় করেছিলাম, একটা তিফাই করিয়েছিলেন একটা গান, ওই ইয়ের গানের সাথে তোমার হানিফ সংকেতের একটা গানের সঙ্গে, ওই ড্রাগের উপরে, এই গানটা কিন্তু অনেক পপুলার হয়েছিল, আমি মা আমার পরিবার এবং ছেলেটা ড্রাগে ঠিক হয়ে মারা যায়, ইমন আমার ছেলে অভিনয় করেছিল, তো লাস্ট দিকে রাখা হয়েছে, যখন লাস্ট আমি টানতেছি ছেলে মারা গেছে, তখন কিন্তু আমি টানছিলাম ভীষণ টানছি, এক ঘন্টা রেকর্ডিং বন্ধ করে তার আতিথ্যে বলছিলেন যে উনি নিজেও কাঁদতেছেন, যে এটা কি করলেন আপনি নিজেও কাঁদলেন আমাদেরও কান্দালেন, কিন্তু ইমন কিন্তু ভিতরে হাসতেছিল, কারণ ওর বুকের উপরে কাপড় দেওয়ার পর আমি টানতেছি ওর পেটের উপরে আর হাত লাগতেছে ওর শ্বশুরই লাগতেছে, বুঝে আমাকে পরে বলতেছে তুমি কাঁদছো আর এদিকে আমি হাসতে, আমি বললাম আমার আমার ছেলে মরে গেছে আমার মনে হচ্ছে, তুই বলে আম্মা আমাকে হাসাইয়া মারছো, তুমি হাসতে 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 শেষ। তারপরে আরেকটা ছবিতে আরেকটা নাটকে তোমার নাটকের মনে নেই বোধহয় সব ফাঁকি করে পেরে মনে হয় ওখানে খলিল চাচা আমার আমরা আব্বার বন্ধু ছিলেন, তো আমি চাচা ডাকতাম, খলিল চাচা ওর বাবা হয়েছেন, আমি তখন ইয়েতে তো রেকর্ডিং রুমে সবসময় দেখতাম ওর নাটক যখন রেকর্ডিং হতো আমি থাকতাম, তো যাতে ওদিন লাইফ হয় সেজন্য বারে বারে কিউ দিতাম, তো সেই দিনও সে কানতেছে তার বাবা মরে গেছেন, কান্না হচ্ছে না, তো আমি টেকটা অফ করে দিছি, তাকে বললেন কেন কেন সুরটা তো ভালো ছিল, আমি না ও কান্নাটা ন্যাচারাল ছিল না, তখন আমি মাইক্রোফোনটা নিয়ে বলছিলাম ইমন তোমার কান্নাটা তো ন্যাচারাল হয় নাই, কানতে গেলে হাসির মতো লাগলে কি কান্না হয়, কান্নাটা তো বিশ্রী হবে, তো বলে আম্মা আমার কান্না আসতেছে না, আমি কেন আসতেছে না, তোমার তো বাবা মারা গেছেন, বলে আমি বলছি টেক টেক রেডি, বলে আমি টেক দিচ্ছি আতিক ভাই কিন্তু চুপ করে দেখতেছে, আমি বলছি টেক রেডি মাইক্রোফোন অন, বললাম যে ইমন তোমার বাবা মারা গেছেন, ইমন তোমার বাবা মারা গেছেন, তিনবার বলার পরে ইমন আও মাও করে ও বাবা বলে এমন কান্না কান্দলো। ওর আতিক ভাই বললেন যে এমন মায়ের ছেলে অভিনয় ভালো না করে কি পারে? আজকে আমার মনে হচ্ছে যে আমি শুধু মরার কান্নাই কান্দাইছি ওকে,
তার অভিনয় তার কাজের সঙ্গে আপনি কতটুকু সংযুক্ত ছিলেন এবং আপনি
মেট্রিক পরীক্ষার সময় তার স্কুলে এসে জিওমেট্রির সমস্ত আঁকাঝুকা আমি এঁকে দিতাম, বায়োলজি ফিজিক্স এর আঁকাঝুকা সমস্ত আমি এঁকে দিতাম এবং সঙ্গে সঙ্গে থাকতে হতো, তাকে নিয়ে আমি সারা রাত যাচ্তাম পরীক্ষার সময়, আমার আমার হাতে গড়া মাছ বাচ্চাটা হাঁটা চলা প্রত্যেকটা জিনিস, হাঁটতে গেলাম পিছনে বাড়ি দিতাম, আমাদের বেটা ছেলেটা সোজা হয়ে হাঁটতে হয়, তোমরা হাঁটা হাঁটার সময় ঠিক করে দেখো আমার কথাটা ঠিক কিনা, একটা পুরুষ মানুষ একদম সটান সোজা হয়ে না হাঁটে তার হিপ বা ঘাড়টা দেখা যায় না, তখন মনে হয় কেমন মেয়েলি মেয়েলি, আমার ছেলেটা কিন্তু খুব ওর হিপটা খুবই দেখা যেত, হাতে গড়েছিলাম আল্লাহ।
হ্যাঁ সেজন্য তো
আমার
আমরা পেয়েছি এমন একজন সালমান শাহকে যাকে আমরা আজও ভুলতে পারিনি এবং আজও লাখো মানুষ তাদের অনুভূতি আমাদের এখানে কিন্তু এত এত SMS পাঠাচ্ছেন, অলরেডি হাজার হাজার SMS আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা সবাই তাদের ভালোবাসার কথা তারা যে তাকে এখনো তার স্মৃতিতে ধারণ করেছেন এবং ফেসবুকে আমাদের যে ফ্যান পেজটি রয়েছে ঢাকা FM 90.4 এর সেখানেও দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে জয়েন করেছেন এবং তাদের অনুভূতির কথা জানাচ্ছেন।
আমি জানি পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন সালমান এই মানুষগুলির মাঝখানে বেঁচে থাকবে, তাই থাকুক, আমি ভালোবাসি সবাইকে ভালোবাসি, আমি বিশ্বকে ভালোবাসি। জানো তুমি এয়ারপোর্টে যেদিন প্রথম আমার ছেলেকে নিয়ে নামছিলাম লন্ডনে এসে, ছোট ছেলেটাকে নিয়ে, সেই '98-'96 আমার ছেলে মারা গেল, '98 ছোটটাকে নিয়ে ওখানে ওর উপরে অ্যাটাক হলো, ওর গাড়ি ভেঙে দেওয়া হলো, তারপরে ও ইয়েতে ও কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে নিয়ে এসে ঢাকা লন্ডন রেখে গেলাম, তখন যখন লন্ডন পাস করি আমি এয়ারপোর্ট পাস করার পরে মনে হয় আমি রাজনীতি করি বিধায় এখানে তোমার খবর এসেছিল এ তোমার এজেন্সির থেকেই মনে হয়, তো যাই হোক পাঁচ মাস সবাই জিজ্ঞেস করলো ওয়ার ইজ ইউর অ্যানাদার সান, আমি তো হাউ ডু ইউ নো আই হ্যাভ এ সান, তো বললো আমি তোমার ছেলেকে বললাম সে বাংলায় যে তুমি ওকে হাক করো, বয়স্ক একজন মহিলা, তো বললো এই যে আমাদের ইনফরমেশন আছে যে তুমি আসছো, তোমার একটা ছেলে এরকম হয়েছে আর একটা ছেলে তোমার সাথে আছে, তো হাক করছে বলে তুমি ইজ ইউ অল দ্য বেস্ট, এখনো মনে পড়ে, এখনো এখানে অনেকেই চিনে এভাবেই চিনে, এবং লন্ডনে আমেরিকায় অনেক মানুষ মারা গেছে ভালো ভালো CSC অফিসার টফিসার এখানে ওয়েটার ছিলেন, ওনারা মারা গেছে শুনে খানা আনতে গেছে ফেরত আসে নাই, আসতেছে না দেখে গেছে ভিতরে গেছে, মিথ্যা একটা কথা ও আত্মহত্যা করে নাই, তখন দেখা গেছে কিছুর মধ্যে ঝুলে উনি আত্মহত্যা করে গেছে, এখানে আমাকে যেতে হয়েছে অনেকের বাড়িতে, এবং 41 জন মানুষ মারা গেছে নামটা উঠতে দেয় নাই, এটা তারা বলে 3-4 জন মানুষ না, এটা রিপোর্ট আছে 41 জন মানুষ হোল ওয়ার্ল্ড এর মধ্যে মারা গেছে সালমান শাহের জন্য,
এবং এটা খুবই
কৃতজ্ঞ আমি,
এবং খুবই এটা বিরল একটা ঘটনা যে একজন অভিনেতা মারা যাবার পরে সেই শোকটা তার ভক্তরা মেনে নিতে পারেনি। আন্টি আমরা অনেকগুলো SMS পেয়েছি, এর মধ্যে দু একটি SMS এর কথা আপনাকে জানাই, যারা জন্মই নিয়েছেন সালমান শাহ এই পৃথিবী ছেড়ে যাওয়ার পরে তারা জন্ম নিয়েছেন এবং তারাও জানিয়েছেন যে তারা কখনোই চল হলে গিয়ে তার সিনেমা দেখেনি, পরে টেলিভিশনে তার সিনেমা দেখেছেন এবং তারা খুবই আনলাকি যে তারা অনেক দেরিতে জন্ম নিয়েছেন, তারা বেঁচে তারা জন্ম নেবার পর সালমান শাহ আর বেঁচে নেই এবং তাদের অনুভূতির কথা আমাদেরকে জানিয়েছেন। সো আন্টি আমার মনে হয় যে আপনি খুবই ভাগ্যবতী একজন মা যিনি এমন একটি সন্তানকে আপনি গর্ভে ধারণ করেছেন এবং আজ আমাদের সবারই খুবই খারাপ লাগছে, আমাদের হৃদয় তো সালমান শাহ ছিলই, আজকে আলোচনা করতে গিয়ে তার কথাগুলি বলছেন আমাদের সঙ্গে অনেকেই অনেক লিসনাররা তার ইমোশনাল হয়ে পড়েছেন এবং তারা অনেক অনেক SMS করেছেন। আন্টি আরেকটা
তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে থামাবো, আমার যারা অ্যাটাক দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে তাদেরকে বলবো তারা তারা আমি সৌভাগ্যবান একদিকে ঠিক আছে আমার ছেলে এত 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 একটা নামী ছেলে, হ্যাঁ আমি সৌভাগ্যবতী, কিন্তু আমার মতন দুর্ভাগা মা আর যেটা নেই পৃথিবীতে, আমি তোমাদের জন্য বেঁচে থাকতে চাই, যারা মনে করছে তারা দুর্ভাগ্য মানে আনফর্চুনেট এতদিন পরে তাদের জন্য না, তোমরা জন্মেছো তার বিচারের জন্য, তোমরা ফরচুনেট, তোমরা এমন একটা মানুষকে ভালোবেসেছো না দেখেও, এটা কায়েবি আল্লাহর তরফ থেকে এই লাভটা তোমাদের কাছে এসছে, তোমরা এটার বিচার এবং সুরাহ করো, এবং প্রমিস আমি বিশ্বাস করো আমি আমি কসম খেয়ে বলছি আল্লাহর কসম আমার ছেলে কোনো অপরাধ করে নাই, ওকে চেপ করে মেরেছিলাম, তোমরা তার বিচার চেয়েও এবং বিচার করিয়ে নিও,
আন্টি আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের কথা তারা বলছেন, তাদের প্রিয় চলচ্চিত্র কোনটি ছিল, হলে গিয়ে কি তার সঙ্গে কোনো সিনেমা দেখার অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা? একই সঙ্গে
অনেক গিয়েছি, ওর সাথেও গিয়েছি, ওকে ছাড়াও ওকে না বলে আমি সাধারণ মানুষের মতো হয়ে ভিড়ের মাঝখানে বসে থেকে আমার ছেলের ছবির রিয়েকশন আমি দেখেছি কিরকম লাগে। আমার সঙ্গে গিয়েছে সে, বলো, আমার সঙ্গে সালমান শাহ যখন গিয়েছে অনেক সময় মাফলার জড়িয়ে সালমান শাহর পরিচয় না দেওয়ার জন্য গিয়েছে, তারপরে হয়তো কোনো ফাঁকে কেউ একজন চিনে ফেলেছে, অ্যাটাক হয়ে গেছি সবাই মিলে, আমরা সবাই ঘিরে ধরেছে, তখন এসে দিয়েছে দিয়ে বলছে ভাইয়া আমাকে ছেড়ে দেন। একদিনের ঘটনা বলি, আমরা মৌলভীবাজার ঢাকার থেকে সিলেট যাচ্ছি, তো মৌলভীবাজার হয়ে যেতে হয়, তো মৌলভীবাজারে ঢুকে আমরা একটা রেস্টুরেন্টে খেতে বসছি, এনএম ইনএম বাইরে অনেক লোক জড়ো হয়ে গেছে, হয়ে এমন ভাবে ওকে জড়িয়ে ধরে দেখা শুরু করেছে যে ওর বডি ফলস নাকি, চুল ফলস নাকি, ওর পাজরের চামড়া উঠে গেছে ঘষার চোটে, তখন সে কেনে দিছে, দিয়ে বলছে বাবা ভাইয়া আমাকে ছাড়ো, এগুলি সবই আসল, আসলে আমার কিচ্ছু আমার এখানে নকল নাই, আমার দেখো তোমরা আমার প্যাকটিজে ছিঁড়ে ফেলছো, শার্টটার ঘষা খেয়ে তার চামড়া ছিঁড়ে গেছে। আরেকটা ঘটনা, একদিন একবার গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যাকচুয়ালি পরে জানা গেছে যে এই অ্যাক্সিডেন্ট গুলো করানো হয়েছিল ওকে মেরে ফেলার জন্য, ওর গাড়িটা পিছন ট্রাক পিছন দিকে এসে ওর গাড়ির উপর উঠে গেছে, ওঠার পরে তার বনেটটা উঠে গেছে, বাড়ি খেয়ে সিটের সাথে বাড়ি খেয়ে আটকে গেছে, সে কিন্তু কাঁদতেছে পানির জন্য, ও বলতেছে আমাকে পানি দাও, মানুষে মানুষে একাকার হয়ে গেছে, ওরা ও বলতেছে আমি মরে যাচ্ছি আমাকে এক গ্লাস পানি দাও, আর মানুষ ভাবতেছে কি জানো, ও শুটিং করতেছে বোধ হয়, যার জন্য ওর মানুষের আগাচ্ছে না, তো এই যে মানুষ বলে না যে মানে সুখ্যাতির বিপর্যয় কোথায়, সে অভিনয় করছে, সে আসলে বিপদে পড়েছে কিন্তু মানুষ বিশ্বাস করছে না এটা বিপদ, মানুষ মনে করতেছে এটা বোধহয় মনের শুটিং হচ্ছে, পরে কাঁদছে আর বলছে আম্মা আমার এত ভালোবাসে মানুষ, ওরা বিশ্বাস করছে না যে আমি শুটিং করছি না, আমি আসলেই এটা করে গেছি, আমার ছেলেকে আল্লাহ বাঁচিয়েছিল সেদিন, তারপরে যে বিল্ডিং থেকে পড়ে গেল, তারপরে অনেক কিছুই ঘটছে এরকম অনেক জায়গায়, সে তো নিজেই অনেক সাংবাদিক সম্মেলন করে বলেছে কিন্তু তাকে বাঁচাবার চেষ্টা করা হয়নি, এই জন্য অনেকেই দায়ী, অনেকে তার প্রডিউসার, অনেক অনেক টেপ আমার কাছে আছে, অনেক টেপ আমি জমা দিয়েছি কথোপকথন গুলো, এগুলো ধরলেই বের করে ফেলা যায়, স্বামীরা ডায়েরি আমি জমা দিয়েছি, আমার ছেলে মারা গেছে 6 সেপ্টেম্বর, 30 অগস্ট মনে হয় স্বামীরা হাতে লেখা, আমাকে ডিভোর্স করে এমন বিরক্ত হয়ে ডিভোর্স করতো তাকে, এবার থার্ড টাইম ডিভোর্স করেছিল, ডিভোর্স করলে উকিলনীতি জেলে ওরা মাসে আবার করে চলে আসতো, এই সময়ে ওই 30 তারিখের অথবা 31 তারিখের লেখা, অগস্ট সেপ্টেম্বরের 6 তারিখ সে মারা যায়, লেখা আছে ওখানে যে আমাকে ডিভোর্স দিয়ে তুমি পৃথিবীতেই বেঁচে থাকবে না, তা হয় না, ডট 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 ডট, এটা কি বুঝায়, এটা কি কোনো আলামত না, কোনো আলামতের কোনো বিচার পাই, ডায়েরি গুলি ওদের কাছে এখনো কোর্টে আছে, আমি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহর বিচার হচ্ছে, আল্লাহর বিচার পাবো, এবং কেমন আমি আমার ছেলেকে বেহেশতে আমি পেতে চাই, আর সবার কাছে সেগুলোই কামনা করি।
আন্টি আমরা সবাই সবার মা, আমাদের দেশের ভক্তের পাশাপাশি বলিউডের কিং খান নামে যিনি পরিচিত শাহরুখ খান, তিনিও সালমান শাহকে খুব পছন্দ করতেন এবং তাকে নিয়ে আপনার শাহরুখ খানের কথা বলা হচ্ছে এবং সালমান শাহের সঙ্গে শাহরুখ খানের খুব দারুণ,
শাহরুখ খান ওর বন্ধু হয়ে গিয়েছিল, ওর আনিমে গিয়েছিল কলকাতায় দিল্লিতে, ওকে যাওয়ার পরে শাহরুখ খানের সাথে ছবিও আছে, ছবিতে আপনারা দেখছেন, এটা দেখেছে অনেক, তো ওখানে যাওয়ার পর শাহরুখ খানের সাথে পরিচয় হয়েছিল, শাহরুখ খান তার শ্বশুর বাড়িতে ওকে খাইয়েছিল, ভালো বন্ধু হয়ে গিয়েছিল দুজন, খুবই ভালো বন্ধু হয়ে গিয়েছিল,
এবং শাহরুখ খান নিজেও কয়েকবার বলেছেন যে বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সালমান শাহ যথেষ্ট, তো এমন অনেক
নাকি আমি জানি না। আচ্ছা যদি তোমাদের মাধ্যমে যদি কোনো ভাবে সম্ভব হয় শাহরুখকে আমার আমার অভিনন্দন জানিও, ওর জন্য আমি উইশ তাকে যেন তার দীর্ঘায়ু কামনা করি, আমি ওর মঙ্গল কামনা করি, আমার নাম্বারটা ডিসপ্যাচ করে দিও বাবা, বললে কোনো আমার সঙ্গে যোগাযোগ করতে, আমি ওকে সালমানের সঙ্গে সালমানের একটু গন্ধ পাওয়ার জন্য ওকে পেতে চাই, আমি ওর সঙ্গে কথা বলতে চাই।
আজকে আমরা একটা ব্যাপার খেয়াল করেছিলাম, ওই সময় চলচ্চিত্রে সালমান শাহ যখন অভিনয় করত চলচ্চিত্রে, তার পোশাক আশাক, তার ফ্যাশন, তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা একেবারে অন্যরকম ছিল এবং আজও হয়তোবা আমাদের এই সময়ের চলচ্চিত্রে সেই ধরনের ব্যাপারগুলি এখন আমরা মিস করি, ফ্যাশন থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, এই ব্যাপারগুলি আপনি আপনি নিশ্চয়ই টেক কেয়ার করতেন, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন, সে কি কৈশোর থেকে এমন একটু ফ্যাশনেবল ছিল কিনা, এইগুলি
যদি আমাদের বলতেন। না, এটা এটা হলো আমার পারিবারিক আভিজাত্যের কারণে। এটা ছোট আমরা আমাকে আমি আমার ছেলে মারা যাওয়ার পরে আমি চিটাং এ আমি যখন সিলেটে গেছি, তারপরে অনেক সাংবাদিকও জিজ্ঞেস করেছেন যে মানে এখন পর্যন্ত আমি পায়ে জুতো নাই কিন্তু আমার কাপড়টা ঠিক আছে, কাপড়টা মানে আমি দামি কাপড় পছন্দ করি সেটা না, বাট কাপড় যেটাই পরবো সেটা সুন্দরভাবে ফ্যাশনেবল সুন্দরভাবে একটু এক্সট্রা অর্ডিনারি আলাদা। তো এইভাবে ছোটবেলার থেকে এরকম ছিলাম, ওকে আমি মানুষই করেছিলাম ওইভাবে, সে যে ফিল্মের জন্য এটা করেছে তা না, কিন্তু সে যেখানে যেত মনে করো আমার ঘরে আমার নিজেরও একজোড়া জুতো যখন পছন্দ লাগে ছয় কালারের ছয়টা জুতো আমি কিনি, ঠিক সেভাবে তাকে মানুষ করেছি, সে সেইভাবেই কিনেছিল সেভাবেই কিনতো সেভাবে করতো। ঘরে অনেক সময় অনেক কাপড় পরে যে আমি কিনে দিয়েছি, সে ঘরে দর্জি বসে নিজে সেলাই করেছে ফ্যাশন করে, যে স্টাইল গুলো মনে করো নেটের একটা গেঞ্জি পরা ছবি তোমাদের কাছে আছে লাস্ট ডেতে এসে পড়েছিল, সেইগুলি এখন কিন্তু সালমান খান রা এখন পড়ছে, ক্যাপ এখন পড়ছে। তাহলে যে তোমরা ছেঁদাটা দেখেছো সবাই বলে সালমান শাহকে তারা বানিয়েছে, না সালমান শাহকে আল্লাহ বানিয়েছিলেন আর বাকিটুকু তার মা। সালমান শাহের কানে যে ছেঁদাটা কানে কান রিং পরতো সেটা আমার ছোট ছেলেকে আমি রিং দিয়েছিলাম, ছোট ছেলেকে ওকে ছোট ছেলেটাকে আমি রিং পরিয়েছি। তো শুটিং থেকে বাসায় আসছে, এসে ওকে ওকে বটন ডাকতো, বলতো কিরে বটলা, ও মোটা ছিল, কিরে বটলা তোরে আম্মা কি কানে রিং দিয়েছে, আম্মা আমাকে দিবা না? আমি সে ঠাট্টা করে বলছি আমি আমি দিব না, তোর তখন শাশুড়ি আছে, তোর শাশুড়ি পড়াই দিবি তোরে। ও পরের দিন গিয়েই করছে কি সে কানে ছেঁদা দিছে, দিয়ে এসে বলছে আম্মা এটা তোমার ছেলে ছেঁদা দিয়ে দিচ্ছে দেখো। এটা কার দেওয়া হলো? আমার দেওয়া না। তারপরে আমার আমার চোখে চশমা, আমার চোখে একটা চশমা দেখছে হয়তো, দেখে গেছে জিনিস তার পাওয়ারলেস আর একটা কিনে আনছে, এনে বলছে কি কেমন লাগছে? মিসেস চৌধুরী আমাকে বলতো, নেত্রী ডাকতো, নেত্রী কি খবর কি ব্যাপার এরকম বলতো।
আচ্ছা আচ্ছা, ভীষণ মজা করতো বোধ হয় সালমান।
আবার আমার খুব আমার জন্য অনেকেই অনেকেই বলে এবং স্বামীরা অনেক রটাইতে চেষ্টা করছে যে সে আমাকে দেখতে পছন্দ করতো না, কিন্তু আমার ছেলে এত রাগে অনুরাগে মায়ের মতন কোনো ছেলে না, বাবা ওকে ডাকতো মায়ের চেলা, সবসময় বাপকে এসে চাতাইতো আম্মা বাইরে থেকে আসছি না, এসে বলতো আব্বা জানো আজকে সবাই বলছো যে তুমি লেটেটির ছেলে না, তোর বাবা বলতো যে তো তোর স্মরণ লাগে না বাবার কথা বলে নাই, বলছে আপনি তোমাকে চিনে নাই তো আসলে চেতাবার জন্য বলতো, বুঝছো? এবং সে ওয়াজ ভেরি মাচ প্রাউড অফ মি। এবং শুটিং এ আমার অনেক সময় আমার পিকনিক আমার অনেক পলিটিক্যাল স্পটে নোয়াখালী গিয়েছিল, সে ওইগুলো মনে হলে বুকটা জলে রে, সারা রাত ধরে সে আমার কাছে শুয়ে রইল, কতক্ষণ পরে পরে অনেক দূরে সরে যায়, আমি কি মন তুমি পাশে এসে শোনা লেপে তো হচ্ছে না, এক বাড়িতে গেছি হয়তো এখন ওকে আমাকে দিয়েছেন মিটিং এর পরে ঘুমাবার জায়গা, সে বলে ও মা গো মা এত লোক যারে মানে নেত্রীর কাছে আমি ঘুমাবো আমার ভয় লাগতেছে, এ ঠাট্টা করতো। তারপরে রাত্রে আড়াইটার সময় এসে দেখি মাথায় দিয়ে বসে আছে, আমি কি হয়েছে কয় নেত্রীর বলা হওয়া যে কি জ্বালা, আমি কেন কি হয়েছে তোমার, বলে রাত্রে আড়াইটার সময় বমি আসতেছে তাও মিষ্টি খেতে হইল, বুঝছো? তারপরে একটা একটা ডায়লগ তোমরা শুনেছো ফিল্মে, এই ডায়লগটা কোন ছবিতে দিছে আমার মনে নাই, ঘরের মধ্যে আমি কিন্তু এখনো ঠাট্টা করি আমার নাতির সাথে আমার ছেলের সাথে সবার সাথে আমি এরকমই। তো ওই বরিশালি ভাষায় আলমগীর কবি সাহেব আমাদের খুব ভালো বন্ধু ছিলেন বরিশালিয়া, তো আমি ওনারা বলতাম মনু ডাকতাম কি মনু কি করো কি করো, তো উনি বলতো যে আ মনু বলে না রক্তের তরিশন বইয়া যায়, ওই যে বরিশালের মিষ্টি খাইতে যেমন মিষ্ট দেখতে এমন ফোক্ত, আমাকে মনু হাইয়া কি রক্তে ও একটা মারলে রক্তের দর্শন বইয়া যায়, এই ডায়লগটা কিন্তু কোথায় দিছিল সে? এখনো আমি দেখি আমি বলি ইমন এটা করছো কি, ওই যে তুমি বলছো আমি তোমার তার টেপ করে নিছি, যা বলতাম যা করতাম কে সেগুলি করতো।
জি সবকিছু থেকে
আরো কত মজার মজার পারিবারিক পারিবারিক ঘটনা শোনো, একদিন বাপ রাগ করলে না ওই বাচ্চারা হয়তো আমাকে ঘুমাইতে দিবে না বলে সে দরজায় নক করতো, দরজা খুলে টান দিয়ে আমাকে নিয়ে বিছনায় গিয়ে জয় ধরে শুয়ে থাকতো, তোর বাপ কতক্ষণ পর পর দরজায় নক করতো ওই মন ছেড়ে দে আমি একলা একলা ভয় পাই, হ্যাঁ তুমি আমাদের নিয়ে গিয়ে ওখানে আবার সারা রাত ক্যাট ক্যাট করে ঘুমাইতে দিবা না, আমার মা আমার কাছে ঘুমাই থাকুক, এটা কি ভালোবাসার চিহ্ন না?
জি অবশ্যই। আমাদের সঙ্গে অনেকে জয়েন করেছেন সাভার থেকে, আলী হোসেন আঙ্কেল তিনি এসএমএস করে জানিয়েছেন যে লাভ সালমান, সুরুজ্জামান লিখেছেন যে তিনি শুনছেন, এমন অনেক অনেক এসএমএস হাজার হাজার এসএমএস এবং ফেসবুকে তাদের ভালোবাসা।
আমার এখন এই মুহূর্তে মনে হচ্ছে সবার সঙ্গে আমি যদি একটা বার মিলিত হতে পারতাম, কোনো ভাবে একটা মিটিং করতে পারতাম, আমি বেঁচে যেতাম।
আন্টি আমার মনে হয় সবাই আপনার সঙ্গেই রয়েছেন, শুধু তাদের কথাগুলি আপনি শুনতে পারছেন না, বাট সবাই আপনার কথা শুনছেন এবং তাদের ভালোবাসার কথা।
সবাই আমার সাথে থাকবেন, আমাদের জন্য কিছু করেন। আজ পর্যন্ত তুমি তোমার থেকে যায় জুয়েল আমি কোনোদিন দেখতে পাই না। ফিল্মের একটা মানুষ আমাকে ফোন করেছে, আমার তো অনেক পাওনা রয়ে গেছে অনেকের কাছে, ছেলে মরে গেছে, আমি পাওনা চাই না। এগুলো ফিল্মে টাকাকে আমি তুচ্ছ মনে করি, আমি এগুলিকে কোনোদিন কাজে লাগাতে চাই না। আমার ছেলে কোনো টাকা রেখে যায় নাই, অনেক পাওনা রেখে গেছিল, লাশের করারের টাকাটাও আমাকে আমি দিয়েছি, বাড়িতে যে বাড়ি ছিল ভাড়া ছিল যে বাড়িতে থাকতো সে বাড়ির অনেক পাওনা আমার দিতে হয়েছে। আমি জানি আমার ছেলের কোনো পাওনা ছিল না, তারপর ওরা পেয়েছে আমি দিয়েছি। ওই বাড়ির কোনো জিনিস আমার দেশবাসীর জন্য আমি বলছি, ওই বাড়ির কোনো জিনিস আমি আনি নাই, স্বামীরা বাবা সব নিয়ে গেছে, আমি রেখে আসছি দারোয়ানের কাছে লিস্ট দিয়ে। আমি বলেছি তোমাদের যার যেটা লাগে ফ্রিজ টিভি যেটা ইচ্ছা তোমরা, একটা শুধু টিভিটা আমি এনেছি আমার ছেলের, কারণ ও খুব পছন্দ করে এনেছিল টিভিটা, সেখানে বসে সে ছবি দেখতো। আর ওর পরনের কিছু কাপড় এনেছি আমি, আর কিচ্ছু আনি নাই বাড়িতে, ফ্ল্যাটে যা যেমন ছিল ওমনি রয়ে গেছে, মানুষ নিয়ে গেছে, কে নিয়েছে স্বামীর বাবা লিস্ট নিয়ে ফার্নিচার ছ সব কিছু ফেরত নিয়েছে। আমি জানি না, আমি জানতামও না, আমি আনিও নাই। আমার ছেলেকেই আনলাম যখন তখন, স্বামীরা ভিতরে বসে আছে, স্বামীরা তো বের হলো না। স্বামীরা যদি জানতো যে কিছু ওই আত্মহত্যা করেছে, তাহলে তো আমি যখন ঢুকলাম তখন দৌড়ে বের হয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করা উচিত না, আম্মা আম্মা ইমন মরে গেছে বা ইমনকে মেরে ফেলছে। যদি সে জড়িত না বা সে জানতো না তাহলে এটা করা উচিত ছিল না, এটাই তো স্বাভাবিক ছিল, সে তো আমার সামনে আসে নাই। তারপরেও যখন ইমনকে নিয়ে যাই আমি বাইরে ডক্টরের কাছে, তখন একজন মহিলা বের হয়ে বলে, হু দা হেল ইউ আর, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আমি বলছি, হু দা হেল ইউ আর, ইজ মাই সান, দিস ইজ মাই হোম, দিস ইজ মাই হাউস, হু আর ইউ। সে আমাকে বলতে পারে হু দা হেল ইউ আর। আমার ছেলে তখন লাগে, আমি ঘরের মধ্যে অনেক লোক ঢুকেছে, উনিশটা টাওয়েল পেয়েছি আমরা ভিজ দিয়ে ভিজানো, অনেকগুলো সাবান বাথরুমে আমার ছেলেকে মেরে ফেলে ওরা ওখানে সাবান দিয়ে পানি পানি দিয়ে পয়জন ই করার জন্য ভিজিয়ে রাখছে চাপা দিয়ে, যাতে আর না বাঁচে। এবং আমার বাবা গেছিলেন সকালে, তখন ওকে বাথরুমেই মেরে কাপড় দিয়ে ভিজানো, ঢাকা দেওয়া ঢাকনা দেওয়া ছিল, উনি দেখতে পায় নাই, উনি আসার ঘরে রিটার্ন এসে খালি বসেছে, ওর মধ্যে ফোন আসছে। এবং আরেকজন ফোনে বলছিল যে এক ব্যাগ টাকা ছিল, টাকা দুই লক্ষ টাকা ছিল ওখানে ক্যাশ, কারণ সে একটা ছবি আগের দিন সই করেছিল, ওই ওই টাকা দুই লাখ টাকা তার সাইনিং মানি ছিল। এবং এখানে ফিল্মের অনেক 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 মানুষ আগের দিন রাত্রে তিনি ছিলেন ওখানে, অনেক কিছুতে সে জড়িত ছিল। তো তাকে আমি জোর করে যখন নিয়ে ওর লাস্ট, তো আমি জানি না, আমি জানি আমার ছেলে সেন্সলেস হয়ে গেছে। আমরা যখন উঠতে যাবো, প্রথম তোর বাবারে সকালবেলা ঢুকতে দেয় নাই, স্বামীরা উপর থেকে নিষেধ করে দিছে, প্রায় আধা ঘন্টা পরে উনি জোর করে গিয়ে উপরে ঢুকছে। তারপরে যখন আমরা গেলাম, গিয়ে ঘরে ঢুকলাম, তারপরে ছেলেকে নিয়ে নামবো, তখন লিফ্ট নামতে পারে না, প্রায় দেড় ঘন্টা আমরা উপরে নামছি, দিতে দিতে লিফ্ট নিচে আটকে রেখে দিচ্ছে, উপর থেকে নামে না, এগারো তলার থেকে লিফ্ট নিচে নাম নেয়, টাইম নিচ্ছে ওরা, আমরা তো বুঝি নাই। নেমে বাদল খন্দকার চলে যেতে চাইলো, আমি বাদল খন্দকারকে নিচে পেয়ে জোর করে গাড়িতে উঠাইলাম, উনি মেডিকেল কলেজ পর্যন্ত এসে আর উঠাও। আর শুভাকাঙ্ক্ষী আমি জানতাম, যদি শুভাকাঙ্ক্ষী ওনারা হন আমাকে মা রাখতেন, মা রাখতে একটা পবিত্র নাম, আমার ছেলে মারা গেছে তাহলে ছেলে হয়ে আমার পাশে দাঁড়ানো উচিত ছিল, আমি এক্সপেক্ট করতাম এটা। সুহান আমার সাথে দেখা করলে না কেন বাবা, আমার সঙ্গে দেখা করলে না কেন, তোমরা যদি সবাই আমার আপন, আজ পর্যন্ত একটা দেখা করো নাই। আরো আমার ছেলে সম্বন্ধে বিটি বিটি যা তা উল্টা পাল্টা বলতে, কোনো ভক্তরা কি সালমানকে দেখে নাই, সালমানের হাট টেরা ছিল, সালমান ইন্টারভিউটি কেটে আপনি যদি যায় নাই, সালমানকে খুসরুলের বাসায় দেখে, সালমানকে দেখে তাকে তাকে রিকোয়েস্ট করে ফিল্মে নেওয়া হয়েছে, সালমান নিজের থেকে যায় নাই, ওখানে সন বলেছে তার কাছে গিয়েছে, সালমানকে সে টেস্ট করেছে, কি করেছে না করেছে, না সালমান ছবিতে ইচ্ছে করে যায় নাই। ওই ছেলেটার নাম মনে করতে মনে আসে বলতে পারতেছি না, সোহানুর রহমান সোহানের সাথে ছিল সে, ওই ছেলেটার অনুরোধেই কিন্তু আমি শেষ পর্যন্ত রাজি হয়ে গেছি। এত সুন্দর করে বলেছিল, ওদের সঙ্গেকারী একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল, সোহানকে আমি খুব খুবই আদর করতাম, খুব ভালো জানতাম, কিন্তু আমার ছেলেটার সাথে সে এরকম ব্যবহার করলো কেন, আজ পর্যন্ত আমার সঙ্গে সে কোনো ভালো ব্যবহার করে নাই। আমার আমার ছেলে মেরে গেছে, আমার আমার সঙ্গে কি দেখা করা উচিত ছিল না তাদের, বা লাস্ট যখন দাফন হলো ছেলেটে, প্রত্যেকটা মানুষের কি গিয়ে উপস্থিত হওয়া উচিত ছিল না ওখানে, তারা কি ভয়ে কি কারণে তারা কেউ গেল না, বা এর কিছুতে যখন আমার ছেলে এতক্ষণ ছিল, তার ফিল্মের ডিরেক্টররা, তার ফিল্মের প্রডিউসাররা সবাইকে ওখানে যাওয়া উচিত ছিল না? আমার প্রশ্নের উত্তর দেশবাসী দিকে নেবে তাদের কাছ থেকে, কাউকে তো আমি পাই নাই, কেন তারা সবাই লুকাই গেল, কেন ছাড়া তারা উবে গেল, এবং কার জন্য? সেখান থেকে তারা স্বামীরাকে সাপোর্ট দিয়েছে, আমি স্বামীরাকে খুন করা হোক সেটাও আমি চাই না, স্বামীরাকে আমার ছেলে ভালোবেসেছিল, হয়তো ভালোবেসে বিয়ে করেছিল জেনেছি, কিন্তু স্বামীরা আমার সঙ্গে এই ব্যবহার করলো কেন? আমি তো স্বামীরাকে বিদায় করে দেই নাই, স্বামীরা আমার বাড়ি থেকে চলে গেল কেন? স্বামীরা যখন বিয়ে করলো তখন কি আমি ছেড়ে দিয়েছিলাম? একজন মরে গেলে কি তার ডিভোর্স বউকে তো ডিভোর্স করে নাই, তাহলে আমার পারমিশন নিয়েছিল, সে যে বিয়ে করলো উচিত, আমার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল।
আন্টি তাদের দাম্পত্য জীবনে কি মাঝে মধ্যে এই ধরনের তাদের মধ্যে কোনো ঝামেলা চলতো কিনা, এই বিষয়ে আপনার কত?
মাঝে মধ্যে প্রথম দিন থেকে, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ঝগড়া মারামারি কাটাকাটি, পাল্টার বোতল ভেঙে ফেলতো, স্বামীরা ভেঙে হাত কেটে ফেলতো, রাত্রে 1:30-2:00 সময় যখন ওইটা হসপিটালগুলি অনেকগুলো সাক্ষীও আছে। একদিন মনে আসছে আমার শুনেছি এটা,
আবারও দুঃখিত, আমরা চেষ্টা করছি আবারও তাকে আবার ফোনে নেবার জন্য। অনেকেই জয়েন করেছেন এবং গল্পের এমন একটা মুহূর্তে লাইনটা আবারও কেটে গেল। আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন প্রয়াত সালমান শাহের মা নীলা চৌধুরী। আন্টি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন সেই দিনগুলোর ঘটনা, ঘটনার কথা, সেই কি কি হয়েছিল, কেমন ছিল ছেলেবেলায় নায়ক হয়ে ওঠা, তারপরের দিনগুলি এবং চলে যাওয়ার দিনগুলির ঘটনা। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটা বিরতিতে যাই এবং ইন দ্য মিন টাইম আমরা আবারও চেষ্টা করব তার সঙ্গে ফোনে যুক্ত হওয়ার জন্য। ফেসবুকে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এইমাত্র টিউন করেছেন তারা চাইলে ফেসবুকে যেতে পারেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজ থেকে, সেখানে আমরা পোস্ট করেছি আন্টির একটা ছবি পোস্ট করেছি, আন্টি রয়েছেন এবং আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহের ছবি সেখানে রয়েছে। অ্যাড্রেসটি জানিয়ে দিই, www.facebook.com/ঢাকা FM 90.4। আমি আরো একবার বলছি www.facebook.com/ঢাকা FM 90.4। এই পেজটিতে গেলেই পেয়ে যাবেন সালমান শাহ এবং তার মা নীলা চৌধুরীর ছবি। আমরা চেষ্টা করছি তাকে আবারও ফোনে নেবার জন্য। আমরা একটা গান শুনবার, SMS নাম্বারটি আরো একবার জানিয়ে দিই, 16260 এই নাম্বার আপনি পাঠাতে পারেন আপনার কথাগুলি। এবং অনেকেই লিখেছেন আন্টিকে অনেক ধন্যবাদ, আন্টি আপনি বিচার পাবেন আমরা দোয়া করি, এবং আন্টিকে ধন্যবাদ এত এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সময় দেবার জন্য এবং তার কথাগুলি শেয়ার করবার জন্য। এমন অনেক অনেক SMS পাঠিয়েছেন, আপনারা ক্ষমা করবেন, সবার নাম ধরে SMS গুলি পড়তে পারছি না কারণ হাজার হাজার SMS একসঙ্গে পড়াটা সময়ও নেই। আমরা আবারও একটু গানে চলে যাই, একটা গান শুনবো। এই গানটি এর আগেও একবার শুনেছি, তারপর মনে হচ্ছে আরো একবার শুনি। এই গানগুলি বারবার শুনলেও কখনো ক্লান্তি লাগে না, কখনো খারাপ লাগার সৃষ্টি হয় না। প্রথম চলচ্চিত্র তার অভিনীত কিয়ামত থেকে কিয়ামত থেকে এখন তো সময় ভালোবাসার।
See you soon.
track was downloaded from fusionbd.com.
গানটি শুনতে শুনতে আবারও ফেরত আসলাম, আন্টিকে আমরা আবারও পেয়ে গেছি। আন্টি শুনতে পাচ্ছেন পরিষ্কার?
হ্যাঁ শুনতে পাচ্ছি ভালো। আমার একটা প্রশ্ন বাবা, সালমান খান মারা গেল ঠিক আছে, লাশ নিয়ে গেলাম, রাশের সঙ্গে একটা লোক গেল গাড়িতে উঠে, দেখলাম আমাদের লাশ দেবতী সাথে বাবা ছিলেন, ওই ছেলেটা ওই গাড়িতে উঠলো জোর করে, আমরা তো ভেবেছি ভক্ত বা কেউ কিছু, পরে জানা গেল ছেলেটার বাসায় যাওয়ার পরে এটা স্পাই, ওকে পুলিশ ধরলো, অনেক ঘিরে রাখলো, অনেকে ওখান থেকে সে খবর দিচ্ছিল সালমান শাহ মারা গেছেন, হ্যাঁ মারা গেছেন, দেবতীর সঙ্গে আমি আছি, আমি দেখতে পাচ্ছি, তার মানে ডিসপ্যাচ দিচ্ছে যে মারাই গেছে। আমি কিন্তু পরে পিছনের গাড়িতে আমি গাইড করে নিয়ে যাচ্ছি, আমি বসে আছি পানি খাচ্ছি বোতলের পরে বোতল, আর সামনে লাশ যাচ্ছে, আর ওই ছেলেটা আমি তখনও বুঝিনি, বাড়িতে ঢুকার পরে অনেকে সাসপেক্ট করলো যে লোকটার ঘোরাঘুরি, টেলিফোন কথা শুনে তারপরে দেখা গেলো যে লোকটা আসলে সাসপেক্টেড সামথিং, এবং তাকে হঠাৎ পাওয়া গেল না, আর অনেক সোনার গয়না টয়না পরা, অনেক পরলোক মনে হচ্ছিল লোকটাকে। আমার একটা প্রশ্ন, আমার এই 16 কোটি 14 কোটি যাই হোক দেশবাসীর কাছে, আপনারা একটাবার চিন্তা করে দেখেন, তোমরা সবাই সহ, আমার ছেলে মারা গেল ঠিক আছে, একটা ছেলে মারা গেছে, তারপরে তার লাভ ম্যারেজ ছিল, তার শ্বশুর বাড়ির লোক ছিল, বাচ্চা আত্মহত্যা করেছে যাই করেছে, আর শ্বশুর বাড়ির সবাইকে কি দাফনে শরিক হওয়া উচিত ছিল না, আমার পাশে কি দাঁড়ানো উচিত ছিল না, ওরা কেউ যায়নি কেন, তাই কিসের জন্য তারা গেল না? তারপরে স্বামীরা রাত্রে থেকে নাকি ভোরবেলা আশপাশের প্রত্যেকে বলছে 5-7টা বেল ট্যাক্সি করে, এক একটা ট্যাক্সিতে 5-7টা বিশাল বিশাল সুটকেস ভর্তি করে করে জিনিস ভোররাত থেকে এগুলো ডিসপ্যাচ করা হয়েছে, ঘরের মধ্যে কিচ্ছু পাইনি আমরা, ওর কাপড় ছাড়া ভালো কিচ্ছু পাইনি ঘরে, সোনা দানা গয়না কিচ্ছু না, ক্যাশ টাকা না কিচ্ছু নাই, শুধু ফার্নিচার আর ওই মনের কাপড় গুলো পড়েছিল, স্বামীরা কিছু কিছু কাপড় ছিল ঘরে, এগুলোর আলামতটা কি কি হতে পারে? তাহলে যাই করুক যেটাই ঘটছে, সঙ্গে সঙ্গে স্বামীরাই তো আমাকে ফোন করে বলবে যে মা ইমন এমন কিছু করে ফেলছে, তুমি তাড়াতাড়ি আসো, ঠিক কিনা বলো? আমি তো সেটাই আশা করেছিলাম যে আমার ছেলে আত্মহত্যা করেছে, তার মানে হলো মেরে ফেলে নিজেরা ভয়ে আটকে রেখেছে, এবং পরে একটা ছেলে যে ফোন দিয়েছে সেটাও বেশ আজগুবি বলছে যে আপনারা যদি সালমান ভাইকে দেখতে চান তাহলে ওর বাসায় তাড়াতাড়ি যান, বাইরের থেকে ফোন করেছে সে। আমার প্রশ্নের উত্তরগুলো আসলে কোনোদিন আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, এই কথাগুলো আজকে দেশবাসী যেভাবে শুনলেন এভাবে আমি বলার চেষ্টা করেছি, বারবার কেটে ফেলা হয়েছে, বলতে যাওয়া হয়নি বা আমি বলতে পারিনি, আমার কতটা সাধ্য সবাইকে জানাবার। কেউ কোনোদিন কশ্মীর কালো চিন্তা করবেন না যে সালমান শাহ আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে নাই, কোনোদিন আত্মহত্যা করে নাই, স্বপ্নে দেখেছি আমি মা, আমি মিথ্যা বললে আল্লাহ আমাকে মাফ করবেন না, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে আমাকে বলছে মা আমি তো চলে যাই, ফারুক অনেক গরিব ছিল, ডন ওর শরীরটা মাসাজ করতো এবং ফারুক সঙ্গে থাকতো, ওকে 1500 টাকা করে পান দিয়ে তার বাবাকে দিত ইমন, এরকম অনেককে সে দিত, সেই ফারুক ডন বাগজিদ মহানদের কাছে বা অন্য যারা মা মেরেছে তাদের কাছে পয়সায় বিক্রি হয়ে গেছে, আর প্রথম তারা বেঁচে আছে কিন্তু তারা সুখে থাকবে না, আমি যদি মা হয়ে থাকি এবং সত্যি আমার ছেলে তাদের কোনো মঙ্গল করে থাকে, তারা মেনেছে, এরা সবাই ট্রেপ করে আমার ছেলেকে, এদের দিয়ে ঘরের ভিতরে সব খবরই করা হয়েছে। আমি অনেকবার আমার ছেলেকে আমি বলেছি যে আমার মন সন্দেহ লাগে, তারপর রবিয়ার মানে একটা সাংবাদিক ছিল, ও মারা গেছে, এত ডাইরেক্ট এজেন্ট ছিল, সে আমি বলেছিলাম তুমি রাস্তাঘাটে ওপাঘাতে মরবা, তুমি ও রাস্তায় শাহবাগের মনে পড়ে মারা গেছে।
আমি
কোনো হিসাব পাইনি, কোনো বিচার পাই নাই, আমি আর একটা ছেলেকে দেশ থেকে এখানে এনে দিয়ে এখানে পর্যন্ত তারা অনেক চেষ্টা করেছে, এখানে পুলিশের কাছে রিপোর্ট আছে যে ওকে ট্রেড করা হয়েছে অনেকবার, এখানে অনেক ট্রেড করা হয়েছে, যাই হোক আল্লাহর আল্লাহ মালিক আল্লাহর হাওলা, আমি করেছি, আমি কি আমাকে যেন আমার ছেলেকে আমি পাই আল্লাহর কাছে, এটাই আমি যেন সেরকম প্রার্থনা করে সেরকম ইবাদত করে যেতে পারি, আমি সেটাই সবার কাছে চাই, দেশবাসী সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আল্লাহ যেন আমাকে দীর্ঘ জীবন দেন, আমি যেন তোমাদের সবাইকে নিয়ে আমি যেন এটা বিচার দেখে যেতে পারি। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক কষ্ট করছো, বারবার লাইন পাওয়ার চেষ্টা করছো, ওর সেপ্টেম্বরের জন্মদিন, জন্মদিনে তোমরা কেউ কিছু অন্যভাবে করো না, গান বাজনা কম করে, আমি চাইছি দেশ থেকে রেডিও টিভিতে গতবার হয়েছে টিভিতে ওর জন্য আলোচনা অনুষ্ঠান এবং মিলাদ মাহফিল, সবাই মিলে রোজা রেখো, নামাজ পড়ো, ওর জন্য দোয়া করো, এটাই কাজে লাগবে। আমি চাই না ফিল্ম চলুক, ওরা ফিল্ম চালায় চালায় যেভাবে পয়সা রুচি করে, কোনোদিন কি দেখেছে যে হ্যাঁ সালমান শাহের জন্য একটা কিছু করেন, এই টাকাগুলো আমাদের পাওনা আছে বা এই টাকাগুলো আমরা পাচ্ছি, আপনারা সালমানের জন্য এটা কিছু করেন, আমরা চাই, কেউ তো কিছু করেন নাই, কেউ কিছু বলেন নাই।
আন্টি, ঠিক 6 সেপ্টেম্বরের আগের দিন 5 সেপ্টেম্বর একটা সিনেমার ডাবিং চলছিল প্রেম প্রিয়াসী, যেদিন সালমান শাহ আমাদেরকে ছেড়ে চলে যান, তার আগের দিনের ঘটনা। এবং সেখানে তার সহশিল্পী ছিলেন একজন চিত্রনায়িকা, এবং কিছুক্ষণ পর সালমান শাহের বাবা কমরুদ্দিন চৌধুরী তাকে সালমান শাহ ফোন করে তার স্ত্রীকে সামিরাকে নিয়ে FDC তে আসতে বলেন। এই ব্যাপারটি আপনি জানতেন কিনা?
হ্যাঁ, আমি জানতাম, এটা সাবনর ছিল সঙ্গে।
জি,
সাবনল ছিল, তো বোধহয় শুটিং এর ডাবিং এ ছিল। তো ও বলছে সামিরা যেতে চাচ্ছে, ওর সঙ্গে আমার কথা হলো কিছুক্ষণ আগে ইমনের সঙ্গে। তো আমি বলছিলাম কি কোনো একটা কারণে কিছু কথা বলার জন্য ওকে, যে তুমি বাসায় আসবো। বলছে আম্মা অনেক রাত হয়ে যাবে, তুমি কিছু খাবে না? তখন আমি স্যান্ডউইচ বানাই দিছিলাম ওর বাবার কাছে। দিয়ে আমি বলছিলাম যে তুমি যাওয়ার সময় সামিরাকে নিয়ে, সামিরাকে নিয়ে গেলো। যাওয়ার পরে ওখানে ওদের ঝগড়াঝাটি অনেক হয়ে ডাবিং কাট অফ করে সে চলে আসে রাত্রে বাসায়, এবং বাসায় আসার পরেই তো সকালে মা সারা রাত ওই রাগারাগিটাই কন্টিনিউ করলো সারা রাত। এবং ওইখানে ওকে ওই ধস্তাধস্তি করে ঘুমের ওষুধ দিয়ে, ঘুমের ওষুধও পাওয়া গেছে, হাফ শিশি ওষুধ পাওয়া গেছে ওখানে। এটাও জমা দিয়েছিলাম DCTV গজল করিম, তিনি আজকে একদম বিরাট ভালো মানুষ হয়ে ভালো বেঁচে আছেন, আল্লাহ তার বিচার করবে। আমি দেশের বিচার পাই নাই। DCTV বলতে পারে যেটা ফালাইতেন আপনি বুড়িগঙ্গায়, এটা দিয়ে কোনো লাভ হবে না। বাড়িতে একটা আলামত পেলে একটা পুলিশ অফিসার, সে তো তুলে নেওয়ার কথা। তারপরে আমি জোর করে দিয়েছিলাম এটা তাদের কাছে আছে, কিন্তু সেটার কোনো ইয়ে তারা, এটা ইঞ্জেকশনটা দিয়ে তাকে অজ্ঞান করে তারপরে পালিশ চাপা দিয়ে মারা হয়েছে। তার আমি এই লন্ডন আমেরিকা আমি পাঠিয়েছিলাম এই আলামতটা, যে হাতে 10টা পায়ের 10টা আঙুলের নখের হাফটুকু নীল ছিল, ঠোঁটটা নীল ছিল আমার ছেলের। গলার মধ্যে ওরা বলে আত্মহত্যা করছে, কোনো দড়ির চার দাগ ছিল না, একটা দাগ ছিল ওটা স্ত্রীর তারের মতো, ওটা চাপ দিয়ে সোজা চাপ দিয়ে ধরলে যেমন দাগ পড়ে তেমনি। তুমি হাতের মধ্যে চাপ দিয়ে দেখো, সবাই মিলে সবাইকে বলছি আমি, আপনারা চেক করে দেখেন, একজন মানুষ যদি দুই হাতে চাপ দিয়ে সোজা সোজা একটা দাগ পড়ে। আর আত্মহত্যা হলে এটা ঝুলবে ঘাড়ের দিকে, নেকের দিকে, পিছন দিকে, ঘাড়ের দিকে একটা দাগ থাকবে, জিব্বা বের হয়ে যাবে, তার পেশাবের রাস্তা দিয়ে সে হোয়াইট ডিসচার্জ হবে, আরো কি কি হয় জানি, এগুলো কিছুই পাওয়া যায় নাই। এবং আরেকটা ঘটনা আমি আজকে বলি, তোমরা আমাকে পুরোনো জায়গায় ফেরত নিয়ে গেছো বাবা আজকে, সেই যখন মর্গতে ছিলাম তখন আমি জানি না আমার মাথা খারাপ, তখন আমি কাঁদতেছি বাইরে, আমার ছেলেকে কাটাকাটি হচ্ছে, আমার ছোট ছেলেকে ধরে নিয়ে জোর করে তারা সাক্ষী নিচ্ছে পুলিশরা। কেন? পুলিশের কি ইন্টারেস্ট ছিল? পুলিশ পয়সা খেয়েছিল তাকে ধরে নিয়ে, তাকে আমার ছেলেকে দেখেছিল যে তার ভাইকে কিভাবে মারা হয়েছে। তারপর ওর বাবা পাগল মাথা খারাপ, তখন তার বাবাকে কিছু না বলে সই নেওয়া হয়েছে, পরে তারা জায়গাগুলো ব্যাংক ফিল আপ করছে, এবং তার বাবাকে দিয়ে লেখাইছে তারা যে সই নিচ্ছে যেখানে, যে তার পায়খানার রাস্তা চেক করা হচ্ছে। তার বাপকে দেখছে এটা যে হ্যাঁ, কোনো আলামত ছিল না। এমনও আমাকে একদম ফোনে বলছে যে সে সাক্ষাতে বলতে পারবে না, মর্গ থেকে একটা ছেলে, সে সালমানের ভক্ত, তাকে যখন ডেকে আনা হয়েছে যে এটা সালমানের ইয়েটাকে কি বলে মর্গ থেকে নিয়ে গেছে তারা, কি বলে এটা যা হোক দেখবে। ও আসার পরে ও মাথাটা বোধহয় খুলে দেখছে যে সালমান মারা যায় নাই, এরকম একটা কিছু যোগদান, তাকে ইঞ্জেকশন দিয়ে কিছু একটা করা হয়েছে। তখন সে বলছে, তখন অন্যরা বলছে যে এখন আমাদেরকে খুন করে ফেলবে, তাড়াতাড়ি সেলাই কর। সে টেলিফোনে এটা বলছে, আমি ধরতে পারি নাই, কাকে জিজ্ঞেস করবো, কাকে খুঁজবো। আমি ট্রাই করেছিলাম মর্গের ওদেরকে, তো পোস্টমর্টমের সময় কারা ছিল, কিন্তু আমি বের করতে পারিনি। বাবা আমি ক্ষুদ্র মানুষ, আমি একজন মা, আমার পক্ষে সম্ভব না। কিন্তু ফোনে আমাকে বলা হয়েছে যে সালমান ভাই তখনও যা জিন্দা ছিল তাকে কিভাবে, মানে ওই যে 3-4 বছর আমি বলে না 3-4 মাস অজ্ঞান থেকে যা ইঞ্জেকশন দিলে, অনেক অনেক ইঞ্জেকশন তাকে দেওয়া হয়েছিল, যার আলামতের শেষে 9 দিন পরে লাশ দান হয়েছে। লাশটা ইনটেক ছিল, কিচ্ছু হয় নাই লাশটার। ব্লিচিং পাউডার কেরোসিন তেল নিয়ে গিয়েছিল, আমি কাঁদছিলাম যে আমার ছেলেকে এগুলো দিও না। পরে ওই মিজান ওসি সাহেব বলেছিল আমাকে, আন্টি কিচ্ছু লাগে নাই, আপনার ছেলে গায়ে গন্ধ হয় নাই আন্টি, বলতে গেলে আরো সুগন্ধ ছিল, আপনার ছেলের কবরটা এত সুন্দর ছিল আন্টি, ফুলটাও পচে নাই, আপনার ছেলের কবরে যে ফুল দেওয়া হয়েছিল সেন্টের ছিল, কাপড়ের কাপড়টা কেমন তেমন হয়ে গেছে 9 দিন পরে, এগুলি কিসের আলামত?
জি আন্টি, ওই সময়টাতে রমনা,
আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি চাও আবারও কোনো অনুষ্ঠান করো, আমাকে যদি আরো কিছু জিজ্ঞেস করো, আমি কোনো কথা মিথ্যা বলবো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমাকে জানিও, আমি তোমাদের কোঅপারেট করব। আমি আমি কৃতজ্ঞ তোমাদের কাছে, আমি কৃতজ্ঞ দেশবাসীর কাছে এতদিন মনে রাখার জন্য, এতদিন কোন দিকে কার মাধ্যমে বিচার হবে এটা কেউ জানে না। আমি সব আর এখনকার প্রজন্মের সবাইকে বলতে চাই, তোমরা যদি ভালোবাসো তোমরা কিছু বের করো। 41 বছর পরে একজন মৃত ব্যক্তির বিচার হয়েছে, 41 বছর পরে তার বাড়ির ইয়ের থেকে লাশের থেকে তার এভিডেন্স বের করে ওই বের হয়েছে। তার কি 16 বছর 17 বছর হয়েছে আমার ছেলে।
আমরা
খুব ভালো একটা মানুষ ছিল,
আমরাও একই সঙ্গে গর্বিত এবং কৃতজ্ঞ আপনার প্রতি যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন।
আমার প্রতি কৃতজ্ঞ আর কিছু নাই, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা মনে রেখে আমাকে খুঁজে বার করছো, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ মানুষের মনে তোমাদের ইমানের কথা মনে রাখিয়েছেন, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ যেন এটার বিচার করেন এবং সবাইকে ভালো রাখেন। আর ইমানকে যদি ভালোবেসে থাকো, সবাইকে বলছি ইয়াং প্রজন্ম, তোমরা পড়াশোনা করো, অনেক পড়াশোনা করো, করে তোমরা বড় হও, কোনো অন্যায় কাজ করো না। তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি মুসলমানের মতো খাঁটি মুসলমান হতে পারো, তাহলে ভাইয়ার জন্য দোয়া করলে, ইমানের জন্য দোয়া করলে সে দোয়া কবুল হবে এবং ইমানের বিচার হবে। তোমরা সেভাবেই চলো, আমি সেটাই চাই।
আন্টি, আমরা জেনেছি যে শুরুতে একটা মামলা দায়ের করেছিলেন আমাদের প্রয়াত আঙ্কেল কমরুদ্দিন চৌধুরী রমনা থানা, এবং এর পরে গিয়ে আপনি আবারও একটা মামলা করেন, সেটা বোধ হয় সিলেটে নাকি ঢাকাতেই?
না না, এটা ভুল মামলা, ওটাই চলছে এখনো। ওটা আসলে একটা মামলা হওয়ার পরে ডিসিটিভিতে আনার পরে ডিসিটিভি বায়াসড হয়ে ওটা রিপোর্ট দিল। একটা দেখো এখানেও পয়েন্ট আছে, ওরা বায়াসের পয়েন্ট দিল যে সে আত্মহত্যা করেছে পারিবারিক কারণে। তো পারিবারিক কারণে যদি আত্মহত্যা করে থাকে, তাহলে ঘরে কে আছে? বউ আছে আর সার্ভেন্ট টার্ভেন্ট এরা ছিল, আমরা তো ছিলাম না, আমার সঙ্গে তো ছিল না। তাহলে সে সঙ্গে সঙ্গে ওয়াইফ অ্যারেস্ট হয় না? ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা দরকার না? তা তো কিছু করে নাই। ওইটাকে আমি এবং চৌধুরী সাহেব দুজনে, ওর বাবা দুজনে, আমরা রিট্রেক্ট করে আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে আবার ই করেছিলাম, অ্যাপিল করেছিলাম এবং গভর্নমেন্ট ম্যাজিস্ট্রেট কোর্টে দিয়েছে এবং এখনো ম্যাজিস্ট্রেট কোর্টেই এটা চলছে, এখনো ওটা চলছে। এখনো এটা দ্বিতীয়বার করা হয় নাই ওটা ওইভাবে। এবার এই মামলাটাকে নষ্ট করার জন্য রবি আরমান মারা গেছে, রবি আরমানকে দিয়ে বই লেখানো হয়েছে। আমাকে একেবারে নচ্ছার বানিয়ে, আমাকে যাচ্ছে তাই বানিয়ে, আমি যা নই তাই বানিয়েছে, মিথ্যা কথা এগুলি। রবি আরমান আজকে মনে গেছে আমি পৃথিবীতে আছি, আমার ছেলে মারা গেছে, আমি মিথ্যা কথা বলার কিছু নাই। রবি আরমান আমার ছেলেকে নিয়ে সে আমার সঙ্গে পরিচিত হয়, তার আগে আমি রবি আরমানকে চিনতাম না। একটা সিলেটি মেয়ের মাধ্যমে সে এসে আমার বাসায় পরিচিত হয় এবং শেষে সে অনেক মিথ্যাচার করেছে। শেষ দিন পর্যন্ত সে সঙ্গে ছিল এবং আমার ছেলেকে সে অনেক অনেক ভাবে সে আত্মহত্যা করার চেষ্টা করিয়েছে এবং স্বপ্নার সরি স্বামীরার সাথে গন্ডগোল করাবার উৎপত্তি সে গন্ডগোল লাগিয়ে রাখতো, সারাক্ষণ লাগিয়ে রাখতো, স্বামীর কাছে খবর দিত, ইমনের কাছে খবর দিত। সে অ্যাডভোকেসি করেছে মাঝখানে থেকে। আমি একদিন বলেছি তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তুমি আমার ছেলেটা পিছ ছাড়ো না কেন? আর ওকে উস্কে উস্কে ওর কাছ থেকে টেপ করে করে পয়সা নিত। আচ্ছা ফারুককে ডনকে আমি বলবো তো আপনাদের টেলিভিশনে রেডিওর মাধ্যমে, তোমরা কোথায়? তোমরা মিথ্যা কথা বলো না, আল্লাহ বিচার করবে তোমাদের, তোমাদের এরকম আল্লাহ বিচার তোমাদের হয়ে যাবে। ওই তোমরা তো আমাকে বলো না, তোমরা সব জানো, তোমরা কেন বলছো না? তোমরা তো ইমানের পয়সা খেয়েছো, আল্লাহ মাফ করবে না।
আন্টি, আমরা পত্রপত্রিকাতে যেটা দেখেছিলাম যে ওই সময়ের খবরগুলি যদি আমরা অনুসন্ধানে যাই, সেখানে যে ব্যাপারগুলি উঠে এসেছিল যে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সালমান শাহ, তো
সেই ফ্যানটা বাবা এখনো আছে আমার ঘরে, সেই ফ্যানটা এখনো আমার ঘরে আছে এবং দড়ি দিয়ে এটা কোর্টে দিয়ে হয়েছে। দড়িটা যে পরিমাণে যে জায়গায় গেছে, সেখানে গেলে একটা লোক হাঁটু দিয়ে বসে, হাঁটু দিয়ে বসে কি সে দাঁড়াইতে পারে না? সে বাঁধার জন্য এখানে মরতে পারে না? ওটা দড়ির আত্মহত্যা তো প্রশ্ন উঠে না, ঘরের যে ছাদটা সেখানে ফ্যানটা যেভাবে সেভাবে রয়ে গেছে, একটা মানুষ ঝুললে ফ্যানটা তো পাকা হয়ে যাওয়ার কথা। এবং পাশেই তার মই ছিল, পাশেই তো একটা মই দাঁড়ানো ছিল, মইটা তো সে ধরতে পারতো। এবং দড়িটা যতটুকু লাম্বা যেখানে কাটা, স্বামীরা একে কেটে ফেলছে, স্বামীরা মেড সার্ভেন্ট নাকি তাকে নামাইছে দড়ি কেটে, এটা কি সম্ভব? রাধিয়া কর বড় বটি রাধিয়া, একটা মানুষ আত্মহত্যা করছে, তার মা বাপ ছিল না, স্বামীরা কেন ফোন করেনি, আমরা কেন নামাই নাই, আমরা কেন তাকে ঝুলানো পাইলাম না, অথবা দড়ি বান্ধা অবস্থায় শোয়া পাইলাম না? আত্মহত্যাই যদি করেছে তাহলে দড়ি বান্ধা অবস্থায় তো আমাদের টাকা উচিত ছিল। আমি ঠিক বলছি কিনা বলো? তোমাদের ঘরে যদি একজন সার্ভেন্ট মারা যায়, আত্মহত্যা করে কেউ, তোমরা সঙ্গে সঙ্গে ওই তো যদি নামাও দড়ি সহ, তখনই তোমরা ডাকবা না আশেপাশের লোকজনকে? তারা আশেপাশে কাউকে ডাকে নাই কেন? মিথ্যা কথা সব, সব বানোয়াট। এবং অনেক মানুষ সে রক্তের বাসায় ঢুকছে, প্রচুর মানুষ ঢুকেছে ওই বাড়িতে, অনেক মেয়ে ঢুকেছে। এবং এরপরে তারা ইমনকে মারার পরে যারা ঢুকেছিল ঘরে, পুরুষ মানুষ সবাই মদ খেয়েছে, মাতলামি করেছে, অনেক মৌজ করেছে, তার আলামত পাওয়া গেছে ঘরে। আমার ছেলে টেবিলে খানা পড়ে আছে, খায় নাই, খেতে পারে নাই, খানার ফ্যান্টি পড়ে গেছে খানার মধ্যে। ঘরের মধ্যে যে চাল, একটা চাল পাওয়া যায়নি, একটা ঘর, একটা এত সুখ্যাতি সম্পন্ন মানুষ, এত বড় লোক, একটা মানুষের ঘরে চাউলের ড্রাম খালি থাকে? ওই রাত্রে যারা ছিল বাড়িতে তারা রান্না করে খেয়েছে, একটা চাল, একটা তরকারি, একটা কিচ্ছু পাইনি ঘরে। তারপরে একটা জরিনা নামে একটা মহিলা ছিল, মহিলাটা বলার চেষ্টা করেছিল, ওকে পরে গুম করে দেওয়া হয়েছে। ওই মেয়েটা অনেক আগে একদিন আমাকে বলছে, আম্মা আপনি ভাইয়ারে একটু খেয়াল করেন না, ভাইয়ারে আপনি বাঁচাইতে পারবেন না, এরা অনেক ট্র্যাপ করতেছে। আমি যে তুমি, আমি ভাবছি স্বামীরা বিরুদ্ধে বোধ হয় লাগাচ্ছে আমার কাছে। আমি যে তুমি তুমি আমার কাছে তালাতালি করার জায়গা পাও নাই, আমি বিশ্বাস করি নাই, কারণ আমি খুব সাদা মনের মানুষ। অনেকে অনেক সময় অনেক কিছু বলে চলেছে, কিন্তু আমি বুঝি নাই, আমরা বিশ্বাস করি নাই এগুলি।
তাদেরকে বলেছিলেন যে কেউ যেন নক না করে, কেউ যেন ডিস্টার্ব না করে। তো এই বিষয়গুলি আসলে কতটুকু সত্য? আপনি
না 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 কেমন করে, না না এগুলো মিথ্যা কথা। ওই জরিনাই বলেছে ঘরে ঢুকে তো কারোর সঙ্গে কোনো কথা না, ওর বাবা নামায় উপরে দিয়ে আসলো, গিয়ে দিয়ে আসছে তো ঘরে দেখে আসছে। তারপরে তো তাদের ঘরে ঝগড়াঝাটি অনেক কিছু হয়েছে, হাতাহাতি হয়েছে, অনেক কিছু হয়েছে। ঘরে অনেক লোক ছিল, বাদল খান্ড করে খোলে ছিলেন, অনেকে ছিলেন, অনেক মানুষ ঘরে ছিল। পরে দড়ি তো পাওয়া গেছে তার বেডরুমের পাশ দিয়ে, মোটা একটা দড়ি আমার নিচে নামানো হচ্ছে, আমি নিজে দেখেছি। আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ আমাকে মাফ করবে না, আমি দড়িটা নিজে দেখেছি, ওই দড়ি দিয়ে মানুষ উঠেছে নেমেছে। এগারোতলার উপরে একটা দড়ি, একদম ছাদ থেকে দড়িটা, দড়িটা মোটা দড়ি, একটা দড়ি নিচে নেমে গেছে। এবং আমরা এটা পরে শুনেছি যে ওদের ময়লা ফেলাবার একটা রাস্তা আছে ব্যাকগ্রাউন্ডের পিছন দিকে, সেই পাঠিয়েছে। তারপরে ওই একটা ছেলে ছড়া পড়লো আমার বাড়িতে এসে, রুবেল না কি যেন একটা ছেলে, সেই ছেলেটা বলছিল ওকে মোটরসাইকেল দেওয়া হয়েছে, তারপরে মোটরসাইকেল পায় নাই বলে ও বাড়িতে যখন গেছে তখন সালমান, ওর মা এবং বোন সালমানের ভক্ত ছিল, মার্ডারের পরে ও এরা জড়িত ছিল সব, সে সাক্ষী দিয়েছে। সে অ্যারেস্ট হওয়ার পরে তাকে তো ওরা জানি না পরে কি হয়ে গেল, ছেলেটা আমার বাড়িতে ঢুকছিল ছোট ছেলেকে মেরে ফেলার জন্য। তো আমি পুলিশকে জানিয়েছি, ওরা ধরে নিয়ে অ্যারেস্ট করলো, তারপর অনেক জিজ্ঞাসাবাদ অনেক কিছু। যাই হোক, ওই ছেলেটা বলছে বাড়িতে যখন সে ফিরে গেছে তখন সে যাওয়ার পরে তার মা এবং বোন কাঁদছে সালমানের জন্য, তখন তার বিবেকে নাকি খুব লেগেছে, যার কারণে সে আমাকে ভেবে দিচ্ছে যে আমাকে বলে দেবে, যার জন্য আসছিল সে বলতে। এগুলো কি বানানো, আমার বানোয়াট? কোনো মা তার মরা ছেলে নিয়ে এসব কথা বলে?
আচ্ছা আন্টি, আরেকটা বিষয় যে ওখানে নাকি ঘরের মধ্যে যে মইটা ছিল, তো ঘরের মধ্যে কি সবসময় এরকম মই থাকতো, যে কাঠের মইটা?
কাঠের মই না, একটা মইটা এখনো ইয়েতে আছে, কোর্টে আছে। ওটা বেশ উঁচা মই, ওটা তার ড্রেসিং রুম, ড্রেসিং রুমের রডের মধ্যে কাপড় সাজানো থাকতো, ওই মই দিয়ে উঠে উঠে কাপড় নামাতে হতো, অথবা স্টিক দিয়ে নিচ থেকে নামানো হতো।
আচ্ছা, আর আন্টি আরেকটা,
মই দিয়ে কাপড় গুলো সাজাবার জন্য রাখা হতো বড় মই, এটা ছোট মই না, মইটা পাশেই ছিল। তারপরে ও শোয়া ছিল, ও শোয়া অবস্থায় তাকে যাত্রা করতে, ওরা একটা সিগারেট পাওয়া গেছে হাফ ডান, ওইখানে শুয়ে শুয়ে তার ওই ড্রেসিং রুমে সে শুয়ে খাচ্ছিল। মানে চিন্তা করে হয়তো ঝগড়াঝাটি হওয়ার পরে পেরেশান হলে কোনো ছেলেরা যা করো, সে দরজা বন্ধ করে ওখানে ছিল, তারা দরজা খুলে ঢুকে ওকে যাত্রে ধরে ওকে মেরেছে, মেরে তারপরে ওই দড়ি দিয়ে আলামত করছে। এটা এটা ঝুলানো পুরানো কিচ্ছু হয় নাই, ফ্যানটা এখনো আছে আমার কাছে।
আচ্ছা আন্টি, আরেকটা বিষয় যে যখন নাকি উনাকে দড়ি কেটে নামানো,
তাহলে ফ্যানটা, ফ্যানটা দিছে, ফ্যানটা পুলিশ কেন নেয় নাই আমাকে বলো, ফ্যানটা পুলিশ আলামত হিসেবে নেয়নি কেন?
আচ্ছা আন্টি, আরেকটা বিষয়
আমি দিতে চেয়েছি, নেয় নাই
আন্টি। আরেকটা বিষয় দেখলাম যে আমাদের যেটা পত্রপত্রিকা সূত্রে আমরা যেমনটা পেয়েছি আর কি, সবগুলি আসলে পত্রপত্রিকা সূত্রে আমরা পেয়েছি যে সেখানে ওনাকে যখন দড়ি কেটে নামানো হয় সালমান শাকে, তখন ওনার শরীর গরম ছিল, যে পাশের বাসায় যে মেয়েটা ছিল এবং ওনাদের যে দারোয়ান ছিলেন আবুল, আমরা যেমনটা পত্রিকা সূত্রে পেয়েছি যে আবুল সহ যখন নামানো হয় তখন ওনার শরীর গরম ছিল এবং ওনাকে মাথায় এবং গায়ে ওনার তেল মালিশ করা হয়, এবং মেয়েফেয়ার বিউটি পার্লার থেকে স্বামীর বান্ধবী এসে তখন এই
সুযোগ, না না ওই রুবি 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 ওর আত্মীয়রা সবাই মিলে ট্র্যাপ করছে, এগুলো সব এগুলো পার্লারের মেয়েদের নিয়েছে, যাদেরকে দিয়ে মার্ডার করাইছে, এদেরকে এদের সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ সম্পর্ক করা হয়েছে, মদ খেয়েছে, এরা অনেক ফুর্তি করেছে। পরে এখানে ওকে নামানোর পরে তখন দেখছে তারা, হ্যাঁ এটার কথাটা সত্যি, যে তখন শরীর গরম ছিল যার কারণে বাধ্য হয়ে নিয়ে তারা ওই যে প্রায় 18-19টা টাওয়েল পাওয়া গেছে, বহু কাপড় চোপড় পাওয়া গেছে বাথরুমে, এরা সবাই গোসল করছে, ওই কাপড়গুলো দিয়ে ওকে ভিজিয়ে শুয়ে রাখা হয়েছে, কাপড় দিয়ে ঢেকে যাতে না বাঁচছে সে। তারপরে সকালে তুলে যখন তেল দিচ্ছে তখন আমরা গিয়ে ঢুকছি, সরষের তেল আমার ছেলে জীবনেও তো গায়ে দেয় নাই, সবসময় অলিভ অয়েল অথবা বেবি অয়েল দিতাম আমি, এখনো চিরদিন আমি বেবি অয়েল ইউজ করি, আমার ছেলে কোনোদিন সরষের তেল হাতে পায়ে দেয় নাই। আমি ঘরে ঢুকে দেখছিলাম দুজন দুইটা, একটা পার্লারের মেয়ে আগুল তেল দিচ্ছে পায়ে হাতে, কেন আমার ছেলেকে তেল কি কোনোদিন দিতে দেখছে সরষের তেল? এবং পরের দিন শুটিং এর এই কন্টিনিউটি ফটো ড্রেস আর টেবিলের উপর রাখা, সে রেডি হয়েছে পরের দিন শুটিং এর জন্য। তার গলার মধ্যে চেইন, তারা সব পড়াই রাখছে। আমি মর্গে যখন নিয়ে যাই তখন আমি আমার ছেলের কারণে পায়খানার রাস্তাটা আমি চেক করছি যে কোনো পায়খানা হচ্ছে কিনা, হাত ঢুকাই কাঁদতেছি, আমি হাত ঢুকাইছি, দেখি নতুন একটা প্যান্টি পরা, নতুন প্যান্টি কে পরছে, আমার ছেলে পরে শুয়েছে। ওরা সকালে পুতুল করে কাপড় চোপড় দিয়ে এগুলো করে আলামত নষ্ট করে তেল দেওয়ার মানে কি? এটা আমি অনেক স্পেশালিস্টের সাথে কথা বলছি, সমস্ত গায়ে তেল দিয়ে দিয়েছে যাতে বডিদের টাচ করেছে হাতের ফিঙ্গার প্রিন্ট নষ্ট করার জন্য। আমি দুনিয়ার সব কিছু যেখানে যাই সেখানে আমি এগুলো নিয়ে ডিসকাস করি, আমি সার্চ করি ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করার জন্য। আমাকে একটা প্রশ্নের উত্তর দেওয়া কাকুরা, স্বামীরা আমি যখন বেরিয়ে গেলাম তখন কেন আসলো না বা পরে আসলো না? একবার শুধু এসেছে লিফটে মারা যাওয়ার তিন চার দিন পরে বোধহয় আমি একটু উঠতেছিলাম, তখন সে দৌড়ে আমার উপর কেমনি পড়ে আসছে, তখন তার বাপ আর বোন এসে আবার তাকে নিয়ে গেছে। সে কেন এখনো আমি তাকে রিকোয়েস্ট করছি, সালমাকে স্বামীরাকে তোমাদের মাধ্যমে আমি অনুরোধ করতেছি, সে যদি একটা সেকেন্ডের জন্য ওকে ভালোবেসে থাকে, ওর তিনটা বাচ্চা আছে, তিনটা বাচ্চার কফন, তিনটা বাচ্চার দোহাই দিয়ে সত্য ঘটনাগুলো যেন আমাকে সে বলে ফোনে, আমি আর কিছু চাই না। আমি কিচ্ছু চাই না, আমার ছেলে আত্মহত্যা করে নাই, এটা সে বলুক, আমার ছেলে আত্মহত্যা করে নাই, সে মারে নাই, কারো মাধ্যমে মারা হয়েছে সে জানে।
আন্টি, আমাদের দেশে অবশ্যই পুলিশ আছেন এবং পুলিশের প্রতি আমরা শ্রদ্ধা রেখেই বলছি, হয়তোবা এটা তদন্ত অবশ্যই বেরিয়ে আসবে এবং আমাদের আদালতের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা।
অনেক পুলিশ অফিসার চেষ্টা করেছেন বাবা, অনেক পুলিশ অফিসার চেষ্টা করেছেন, এরা হ্যারাস হয়েছেন অনেক। আমার যে রায় শেষ পর্যন্ত যে রায়টা দেওয়া হয়েছে এনকে রায় বোধহয় ওই ভদ্রলোক ম্যাজিস্ট্রেট জজ, ওনাকে অনেক থ্রেট করা হয়েছিল, তারপরে উনি রায় দিয়েছিলেন কিন্তু যে এটা এটা এজেন্ট টু মার্ডার, এটা সাজানো প্রকল্পিত মার্ডার এটা, তারপরেও উঠবে মামলাটা গায়েব হয়ে যায় কেমনে। আমি চাই মামলাটা আবার উঠুক, আমি যেন আবার বলতে পারি, কোর্টে দাঁড়িয়ে বলতে পারি, আমি যেন সত্যি কথা বলতে পারি, সত্যি বিচার চাই। আমি কারো ফাঁসি চাই না, আমি সবাইকে মাফ করে দেবো, সবার বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা মারা গেলে কতটা কষ্ট পায় মানুষ আমি জানি। আমি কারো ফাঁসি চাই না, বা আমি বিচার চাই, আমার ছেলে আত্মহত্যা করে নাই সেটাই আমি জানতে চাই, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে সেটাই আমি জানতে চাই।
আন্টি, অবশ্যই আদালতের প্রতি আমাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা রয়েছে এবং সত্যি মিথ্যা
সম্পূর্ণ শ্রদ্ধা আছে
এবং সত্যি মিথ্যা পুরোটাই যাচাই করে থাকবেন ওনারা। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আসলে সত্যি মিথ্যা যাচাইয়ের কোনো চেষ্টা আমরা করছি না, আমরা শুধুমাত্র যে ঘটনাগুলো ঘটেছিল এবং
আজকের এই প্রধানমন্ত্রী আমাকে বোন ডাকেন, ওনার বাবা আমাকে মেয়ে বানিয়েছিলেন, আমি ওনার দলেও গিয়েছিলাম, জানি না কি কারণে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ট্র্যাপ, ওনার কাছ থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি আজও ওনার শুভাকাঙ্ক্ষী, আমি আজও ওনার শুভাকাঙ্ক্ষী এবং চিরদিন শুভাকাঙ্ক্ষী থাকবো, কারণ বঙ্গবন্ধু আমাকে মেয়ে বলছে, আমি কিন্তু ওনার কাছে ন্যায় বিচার পাই নাই। উনি আমাকে বলছিলেন সালমানের হত্যার বিচার হবে, উনি আমাকে বলছিলেন আপনার স্বামী মারা গেছে, আমার স্বামী মারা গেছে লাশ ঘরে রেখে, ফোনে বলছিলেন আপনি কাঁদবেন না, আমি ভাত খেলে আপনি খাবেন, উনি আমার খবর নিচ্ছেন না, আমি কিভাবে খাচ্ছি, আমি বেঁচে আছি কিনা, এতে এতে আর কি হলো, আমি কি কিছু হতে পারতাম না? আমাকে বাদ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে যে সালমান খান বিচার হয়ে যাবে বলে। আমি আজকে আত্মগোপন করে বলতে গেলে নিজেকে গোপন করে আমি লন্ডনের ছোট ছেলের কাছে পড়ে আছি, কেন আমি তো রাজনীতি করি, আমার দেশের মানুষ তো আমাকে চায়।
আন্টি, পূর্ণাঙ্গ শ্রদ্ধা আমাদের রয়েছে। আন্টি, আমরা জাস্ট একটু আপনার বক্তব্যগুলো আমরা তুলে ধরতে চাই এখানে এবং আমরা এখানে কোনো মতামত দিতে চাই না এবং পুরো ব্যাপারটাই আসলে আপনার মাধ্যমে আমরা উপস্থাপন করতে চাই। আমরা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আজকে আমাদের প্রোগ্রাম নয়, আজকের আপনার বক্তব্যগুলো তুলে আনাই আমাদের উদ্দেশ্য এবং এর মাধ্যমে অন্য কেউ যদি আসলে আপনার এই বক্তব্যগুলো প্রোটেস্ট করতে চান আমরা অবশ্যই ওনাদের বক্তব্যগুলো তুলে আনতে চাই। আন্টি, আরো একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে ম্যানেজার সেলিম উনি আপনাদের নাকি 12টার সময় উনি আসেন প্রোডাকশন ম্যানেজার সেলিম এবং সালমান শেখকে মরার মতো পড়ে থাকতে দেখেন যেমনটা আমরা পত্রিকা সূত্রে পেয়েছি এবং সালমানের প্রয়াত বাবা আমাদের আঙ্কেল কমরউদ্দিন চৌধুরীকে উনি ফোন দেন, আপনাদের কি উনি ফোন দিয়েছিলেন প্রোডাকশন বয় ম্যানেজার?
জানি না কেউ দিয়েছে, নাম বলে নাই, তাহলে আমি এখন জানতেছি সেলিম জানি না, আমি কেউ বলে নাই, খালি বলছে যে ফোন ধরছে আমার হাজবেন্ড, আমি আমরা তখন সিলেট যাচ্ছিলাম উনি বাসা থেকে আসছেন, আমি বললাম যে ইমনের সঙ্গে কথা হয়েছে, বলে না ইমন নাকি ঘুমাচ্ছে, তা না তুমি রুমে গিয়ে ডাকতে পারলো না, বললো স্বামীরা আমাকে যেতে দিল না, তো যাই হোক তখন বললো যে আপনার যে সালমান শাহকে দেখতে চান সালমান ভাইকে তাহলে এক্ষুনি আসেন, তখনই আমরা ওখানে উঠে রওনা দিয়ে বাসায় দিয়ে যাচ্ছিলাম আর অবাক হচ্ছিলাম যে রাস্তার দুপাশে মানুষ ভিড়, খালি মানুষ ওদিকে ছুটে যাচ্ছে, বিল্ডিং এর কাছে গিয়ে তো অবাক হয়ে গেছি, লক্ষ লক্ষ মানুষ বলতে গেলে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে মানুষ, আশেপাশে মানুষ, কেন মানুষ কেন? তখন উপরে গিয়ে উঠতে বেশ সময় লাগছে আমাদের, নিচের থেকে লিফট নিয়ে উপরে উঠতে, উপরে উঠে তো কাউকে পেলাম না ঘরের কোনো দিকে, স্বামীরা আওয়াজ শুনলাম পার্ক রান্নাঘরের দিকে, আর ওই মহিলা দাঁড়ানো ছিল একজন আর দুইটা মানুষ, হাতে একটা মহিলা একটা পার্লারে একটা রুটির পার্লারের একটা মেয়ে আর আবুল তেল দিচ্ছে পায়ে, ওই পায়ে হাতে দেখি যখন দেখলাম নীল, তখন আমি মনের অপেক্ষা বলছি যে তুমি কি করতেছো, তুমি ওরে ডাক্তার ডাকতে বলছো, আমি কি ডাক্তার ডাকতে বলছো, ওটা আমার ছেলে তো মরে যাচ্ছে, হাত পাও নীল হয়ে গেছে। তখন উঠাইতে গেছি, ওই মহিলা তখন আমাকে বাধা দেয়, বলে হুদা হেল ইউয়ার, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা, যে আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, হুদা হেল ইউয়ার, এটা আমার ঘর, আপনি কে? তখন কিন্তু আমি ওরা উঠার সময় দেখি একটা ছেলে নজরুল নাম ডান্স ডিরেক্টর বলে একটা অর্ডিনারি তৃতীয় শ্রেণীর ছেলে, ও কিন্তু একদিন অনেক আগে মারা যাওয়ার আগে এসে আমার বাসায় আমার গ্রিন রোডের বাসায় এসে বলছিল সালমান ভাইরে বাঁচাইতে পারবি না, পারবে না তোমরা, বলে আমরা পাগল ভেবে আমরা তাকে তাড়াই দিছি। তাকে দেখি ভিজা কাপড়ে একটা ভিজা গামছা গায়ে কান্দে আর ওই খালি গায়ে জিন্সের প্যান্ট পোটানো, মানে গোসল মানে কিছু একটা ভিজা কাপড় কাজ করে গেছে, সেই লিফটে নেমে গেল পাশের লিফটে, আর যে লিফটে আমি উঠলাম এটাতে উঠতে অনেক সময় লাগলো। ওই পরে বাবুকে নিয়ে হচ্ছে, বাবুটা বাসায় ছিল, ওকে সরাই দিয়েছিল টলির ছেলে। রাজনীতি করি তখন বাংলাদেশে, আমি খুব পরিচিত নীলা চৌধুরী, আমি কামতেছি আর চিল্লাচ্ছি আর বলতেছি আমি নীলা চৌধুরী বলছি আমার ছেলে ওখান হয়ে গেছে, আপনারা কেউ ধরেন ডাক্তার। তখন একজন ডাক্তার এসে বললো ওই যে অ্যাম্বুলেন্স রেডি আছে আপনার জন্য, আপনি মেডিকেলে নিয়ে যান, এখানে আপনি কোনো ট্রিটমেন্ট পাবেন না। এই কথাটা কানে আমার স্পষ্ট লেগে আছে। আচ্ছা অ্যাম্বুলেন্স যখন নিয়ে গেলো মেডিকেলে, তো পয়সা নিয়ে যাবে না আমার কাছ থেকে? আমার রুগী নিয়ে নিছে, আমাকে নামাই দিয়ে চলে গেলো, কোনো অ্যাম্বুলেন্স পয়সা নেয় নাই তো, এবং ওখানে গিয়েও ডাক্তার আসে না। ওই ডাক্তারের স্টেথোস্কোপ সহ আমি এয়ারপোর্টে ধরে টেনে উঠাইছি, আমি আমার ছেলে মরে যাচ্ছে তোমরা দেখো না, সে স্টেথোস্কোপটা লাগাই বলে উনি তো অনেকক্ষণ আগে মারা গেছে, সে কেমন করে জানলো অনেকক্ষণ আগে মারা গেছে? তারপরে চতুর্দিকে আমাকে মানুষ ঘিরে ফেললো, মেডিকেলের ছেলেরা এসে এগুলো ট্রেক ওকে তুলে নিয়ে একদম মর্গে চলে গেল, কেন কে বলছে ওদেরকে নিয়ে যেতে? আমি পিছিয়ে পিছিয়ে ছুটে গেছি, কত দূর তুমি মেডিকেল কলেজের গেট থেকে মর্গটা কত দূর? ওখানে তারা স্ট্রেচার সহ মানে ট্রলি সহ মাথায় তুলে নিয়ে গেছে, আমি পাগলের মতো পিছনে দৌড়তে দৌড়তে গেছি। আমার হাজব্যান্ড তখন ম্যাজিস্ট্রেটের কাছে গেছেন, ওটা ওরা বলছে ম্যাজিস্ট্রেটের ইয়ে ছাড়া দেওয়া হবে না, লাশ ছাড়বে না, মানে ওকে ছাড়বে না, উনি উনি গেছে এদিকে, আর আমার ছোট ছেলে গেছে স্বামীরাকে জানাইছে, সে তো জানতো না যে স্বামীরা জানে, ছোট ছেলে বয়স অনেক কম ছিল তখন, ও ঘরে গিয়ে দেখছে স্বামীরা পিঙ্ক কালারের কামিজ লিপস্টিক লাগানো ইয়ের সাথে বন্ধুদের সাথে গল্প করতেছে। তখনও কিন্তু আমার ছোট ছেলেকে ট্র্যাপ করে রুমের মধ্যে আটকে দেওয়া হয়, ও বাইরে বার হইতে পারে না, দৌড়ে লিফটে উঠে নিচে আসছে, যখন লিফট থেকে গাইডরা বের হইতে দিচ্ছে না, গাইডের দরজা বন্ধ করে দিছে, তখন ওইখানে ম্যানেজার এসে হঠাৎ করে এসে বলছে না ভাইয়াকে আর এখন মরতে দিব না আমরা, তখন মারামারি করে ওকে ছেড়ে দিচ্ছে, বলছে ভাইয়া পালান, তখন কিন্তু ওখান থেকে পালাইয়া আসে হসপিটালে, তখন বাজি বিকেল চারটা।
আপনাদের যে সিলেটের যে বাসাটি রয়েছে, তো সেখানে এখনো প্রতিদিনই সালমান ভক্তরা সেই বাসায় জড়ো হন এবং সালমানের সেই স্মৃতিগুলো দেখতে চান, এটা আসলে আপনারা কেমন দেখেন এবং প্রতিদিন আসলে কি পরিমাণ?
এটা মানে চিন্তার বাইরে, অনেক অনেকেই বলেন যে আল্লাহ মাফ করুক, আমি অহংকার করি না, বলেন যে এটা কবরটা যদি নিচে থাকতো তাহলে এটা আরেকটা মাজারের মতন একটা ইয়ে হয়ে যেত, এখানে অনেকে মাটি নিয়ে যায়, অনেক অনেকে অনেক ডিস্টার্ব হয়, আমরা ডিস্টার্ব হই, কিন্তু যাই বাড়িটা তো আমরা নয়টা ভাই বোনের বাড়িটা, এখনো কাজ হয়নি, কিছু হয়নি বাড়িটাতে, তো সবাইকে ঢুকায় সব জিনিস তো দেখানো যায় না, কিন্তু মানুষ অনেক সময় অনেকের সাথে আমিও রাগারাগি করি, কারণ সবার সব মরে বারে বারে যদি কেউ যায় গিয়ে আমাকে বলে আপনার ছেলের বক্ত, খারাপ লাগে না আমার, কিন্তু মানুষকে তো ফিরাই দেওয়া যায় না, শত শত মানুষ সারাদিন যাচ্ছে এবং মাজারে যাচ্ছে, মাজারে যারা যাচ্ছে তারা সালমানকে দেখতে যাচ্ছে, এবং রাত্রে বারোটা একটা দুইটায় তুমি যদি যাও ওইদিকটা পাশের দিকে হাইটে গেলে কেউ না কেউকে দেখা যায় ওখানে দাঁড়ানো, জানি না এটার আলামত কি বাবা, আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন, এবং এদের জানি না সবাই দোয়া করতে পারে কিনা, না পারলেও যেন আল্লাহ মনের আকুতিটা জেনে যেন মাফ করে দেন, সেটা দোয়া হিসেবে যেন আল্লাহ কবুল করেন। কেউ না কেউ দাঁড়ানো থাকে রাত্রে দুপুরে যখনই হোক, পাঁচজন সাতজন মানুষ দাঁড়ানো থাকে, হাজার হাজার মানুষ থাকে, মহিলারা কাঁদতে থাকে, এটা সত্যি ঘটনা।
আচ্ছা আন্টি, আমরা প্রোগ্রামের একদমই শেষের দিকে প্রায়, এবং আপনার কাছ থেকে আমরা আরো বেশ কিছু বিষয় একটু জানতে চাই, যেখানে সালমান স্যার আজকে অনেক তার সালমান ভক্ত তারা আত্মহত্যা করেছেন, এই বিষয়টা আপনি আসলে কেমন দেখেন, যে আসলে আত্মহত্যা তাদের এই ডিসিশনটা আসলে কতটুকু সত্যি ছিল এবং কতটুকু ঠিক ছিল?
না না না, আত্মহত্যা তো সে করে নাই, কিন্তু মানুষ না জেনে যেটা করেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করেন এবং বেঁচতে নেন, এবং সালমানের সঙ্গে যেন তাদের দেখা করিয়ে দেন আল্লাহ, কোনোভাবে যদি সম্ভব হয়, এটা আল্লাহর হাতেই সবকিছু, তারা সালমান ভক্ত হয়ে হয়তো ভুল করছে, আমি তাদের তরফ থেকে মাফ চাই, কিন্তু আল্লাহ সালুন তো আত্মহত্যা করে নাই, মিথ্যা গুজব দিয়ে মানুষকে। আমি নিজেই আত্মহত্যা করে মরে যেতে চাইছিলাম, আমি কতবার যে গলার মধ্যে দড়ি দিয়ে আমি আমার উন্না দিয়ে ফাঁস লাগিয়েছি আর আমার হাজবেন্ড কেটেছে, এটা আল্লাহ জানে এটা। কারণ আমার যখনই মনে হতো তখন আমি গিট মেরে দিতাম, আসলে তো মিথ্যা কথা, আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। সে কোনো আত্মহত্যা কিচ্ছু করে না, কারণ সে জানে তার বাবা মা তাকে কত ভালোবাসে। সে যদি আত্মহত্যা করে মরে তাহলে তার ভাই মরবে, তার বাপ মরবে, তার মা মরবে। সে ভদ্র শিক্ষিত ঘরের একটা ছেলে, সে শিক্ষিত ছেলে, সে আত্মহত্যা করবে কেন? সে তো অভাবে ছিল না, সে বউয়ের সাথে গন্ডগোল, বউকে ছেড়ে দিয়েছে, দুইবার তিনবার ডিভোর্স দিয়েছে। সে আমাকে এইটা একথা বলেছিল, এখন মগরিবের আসরের সময় আমি আসরের তিলাওয়াত করছে, আমি মিথ্যা কথা বলছি না, আল্লাহ জানে, আল্লাহ জানে আমি হট করে আসছি। আমার ছেলে একদিন রাস্তায় বলছে, আম্মা একদম ক্রস হয়ে গেছে মেয়েটার, তা আমি বললাম যে তুমি ছেড়ে দাও। বলে যে আম্মা বিয়ে করে যদি মানুষ জানে মানুষ নষ্ট হয়ে যেত, বউকে ছেড়ে দেয় আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আমার থাকুক ওর মতো, ও আমার মতো, আমি আমাকে দোয়া করে আমি যেন ভালো থাকি। আমার তোমার কাছে আমার কোনোদিনই না আসতে পারবো না, আসতে আমাকে দিবে না, আসতে তো পারলো না, সব কিছু ফেরত দিল, আসতে দিল না।
আন্টি আপনার ইমোশনের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে, এবং শ্রদ্ধা রেখে আসলে বলতে চাই যে আজকে আপনি আমাদেরকে যে কথাগুলো বলছেন আমরা সেটা ধরে নিতে চাই যে এগুলো একান্তই আপনার ব্যক্তিগত, এগুলো আসলে
আমি একদম কাবাগরের সামনে, আমার দৃষ্টিতে কাবাগরের সামনে আমি যতটা কথা বলেছি একটা কথা আমি বানোয়াট মিথ্যা বানিয়ে বলি নাই যে আমার ছেলের ব্যাপারে যাবে। আমি আল্লাহকে রোজ নামাজ পড়ে বলি, তার কাজে করে বলি যে আল্লাহ তুমি আমাকে জানাই দাও যে আমার ছেলে কি কিভাবে মারা গেছে, তাহলে আমি শান্ত হয়ে যাবো। আল্লাহ তুমি আমাকে জানাই দাও, আমি জানতে চাই, আমি শুধু জানতে চাই কত কষ্ট পাই আমার ছেলে মরবে।
আন্টি আপনার এই কান্না, আপনার এই আওয়াজ আসলে আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে, আমাদের সেই লক্ষ লক্ষ লিসেনার এই মুহূর্তে আপনাদেরকে শুনছে, এবং আপনার যে কান্না, এই কান্না হৃদয় ভাঙা যে কান্না, এই কান্না আমাদের হৃদয়কে প্রচন্ড ভাবে আঘাত করছে, এবং আমরা শুনছি আপনার সেই কান্না, আমরা শুধুমাত্র শুনছি না, আমরা হৃদয় দিয়ে সেটা উপলব্ধি।
আমার এই কান্না তোমাদের যদি আঘাত হয়, তোমাদের যেন বল হয়ে দাঁড়ায়, তোমরা যেন যুদ্ধ করতে পারো, আমি যেটা পারি না, আমার ছেলে একটা, আরো একটা ছেলেকে নিয়ে আমি কিচ্ছু করতে পারি না, আমি যেন তোমাদের মতো ছেলেদের নিয়ে, তোমাদের মতো দেশের লোকদের নিয়ে আমি যেন বিচার পাই, আমার এই কান্না যেন তোমাদের সত্যি হয়, আমি সেই দোয়াই করি।
অবশ্যই আন্টি আপনার এই এই কান্নাগুলো প্লিজ আপনি একটু আপনাকে নিজেকে একটু সংযুক্ত রাখবেন আন্টি, আপনি প্রচন্ড কাঁপছেন, আমি আমি হয়তোবা হাজার হাজার মাইল দূরে থেকে আমি সেটা বুঝতে পারছি। আমার মনে হয় আমার যে
কেউ জানে না আমি প্রতিটা রাত প্রতিটা মুহূর্ত আমি কান্দি, আমার মনে হয় আমারই মন, আমার রাত্রিটাকে দেখলে মনে হয় আমারই মন আটা চলার একই জিনিস। আমি প্রতি মুহূর্তে দেখতেছি, আমি স্বপ্নে দেখি আমার বাচ্চাটা সবুজ একটা বাগান, ভীষণ বড় সুন্দর একটা মাঠ, লাল একটা গ্রিন রঙের একটা ইয়ে দেওয়া, মানে ছাদ দেওয়া, লাল একটা সুন্দর ঘর, ওখানে এমন পায়জামা পাঞ্জাবি পরা দাঁড়ানো, এগুলো আলামত কিসের দাঁড়ানো, মাথায় টুপি পরা আমার দিকে তাকায় দিচ্ছে। একদিন আল্লাহ জানে এটা কি পাইছি, আমার গালে চুয়া দিয়ে গেছে, আমার গালটা ভিজা স্পর্শ পেয়েছি, মাঝারে গিয়ে একদিন আমি এরকম কাঁদতেছি মকরিবের পরে। কিন্তু সিলেট মাজারে মহিলাদের জায়গায় গিয়ে দেখো, মহিলাদের সামনে পুরনো ঘরটার মধ্যে মকরিবের পরে মহিলাদের থাকতে দেওয়া হয় না, কারণ বিভিন্ন রকমের ইয়ে আছে এখানে, মহিলারা পাকনা পাক অনেক সময় থাকে, তো কেউ ছিল না। আমি আর আমার সঙ্গে একটা মেয়ে দারোয়ান এসে বারে বারে বলতেছে, আম্মা আপনি চলে যান, অনেক রাত হয়ে গেছে, আপনি আর কাঁদেন না, উঠেন আপনি চলে যান, আমি কোনো আওয়াজ দেই নাই। আমি শুধু আল্লাহকে বলতেছিলাম, বাবা যে আল্লাহ আমাকে যে কোনো হালতে যে কোনো সুরত আমার বাচ্চাটাকে একটু দেখাও। বিশ্বাস করো আজকে তোমাদের দেশবাসী সবাইকে বলছি, আমি মিথ্যা বলছি না, আমি দেখলাম কি জানো, মাজারের ওই মহিলা ঘরের সামনে একটা নেট আছে, উপর দিকে নেটের মধ্যে একটা শব্দ পেলাম, মানে নক টক দিয়ে যদি তারের মধ্যে কান দিয়ে খালখাল খালখাল একটা শব্দ হয়, শব্দ পেয়ে কানতে কানতে চোখে পানি আমি তাকায় দেখি একটা কবুতর, জ্বালানি কবুতর বসা। আমি বললাম যে আল্লাহ তোমার এই সুরতটাই যদি আমার ছেলের হয়ে থাকে, আমার ছেলে যেন বুঝে তার মা কাঁদতেছে। আমি যখন দেয় নিলাম, মুনায়াত করলাম, আল্লাহ হাফিজ করলাম, পাখিটা ঘুরে গেল, ঘুরে লাভ দিয়ে চলে গেল রাত্রেবেলা, কিন্তু এটা পাখিটা চলে গেল। ওর বাবা বলছিল আরেকদিন মাজারে এরকম মুনায়াত করতেছে, জিয়ারত করতেছেন, উনি শীতের সময় শাল পরা, উনি কিন্তু কবরস্থানে যেতে খুব ভয় পেতেন, ওখানে জিয়ারত করতেছেন, হঠাৎ নাকি একটা বুকের মধ্যে কি একটা ভয় লাগছে বিড়ালের মতন, উনি ভয় পেয়ে মুনায়াত ছেড়ে দিচ্ছিলেন। ওনার মনের মধ্যে হয়েছে যে আল্লাহ মুনায়াত ছাড়ছি কেন, এটা তো আমার ছেলে, উনি মুনায়াত করছেন করে ধন্য মনে হয়। আমিন বলছেন একটা ছোট বিড়ালের বাচ্চা আসতে পাঞ্জাবিটা ছেড়ে দিয়ে মেঘে চলে গেছে, উনি আর ধরতে পারেন নাই তাকে। উনি চিন্তা করো আমার ছেলে মারা যাওয়ার অনেক পরে ওর বাবা মারা গেছেন, এটা আল্লাহর কুদরত না হলে কবরটা হয়েছে কোথায় তোমরা কি দেখো, ওর বাবার পাও আর ইমনের মাথা, ওই কবরটা দেখে উনি আমাকে এসে বলতেন। আমি বলতাম যে তোমার হার্টের রোগ হয়েছে বলে আমি বোলাবার জন্য, তুমি তো মনে করো এখন তুমি মরে যাবা, তুমি মরবো না, তোমার আগে আমি মরবো। উনি মারা যাওয়ার পরে সিলেট থেকে আমি ফোন করলাম কবরে, যে ওনার পাশেই আমার ছেলের পাশেই একটা কবর আছে, এরকম অমুক নাম কবরটা কি খালি আছে এখনো? বললেন হ্যাঁ আমি তো ওটাই রেডি করো। ওইটাতেই মার কবর হলো, ওনার পায়ের কাছে ইমনের মাথা। এটাই কেমন করে হলো? আল্লাহর কুদরত এটা। এগুলি সব আমার বাবা, ওর বাবা আর ও তিনজন একখানে চলে গেছেন একই জায়গায়। এবং আমার উইশ থাকলো, তোমরা জানো আমি মরে গেলে যদি আমার ছেলে ভুলে যায় বা কেউ ভুলে যায় মনে করে দিও, তোমরা জানো আমার জানা যায় যে ও আমাকে যেন আমার ছেলের কবরে কবর দেওয়া হয়। আমি সেটাই আমার উইশ করেছি অনেক আগের থেকে, আমাকে ওখানেই তোমরা পাবে।
আজকে এই মুহূর্তে লক্ষ লক্ষ লিসেনার কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং তারা আমাদেরকে ফিডব্যাক জানাচ্ছেন। আমি লিসেনারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা আন্টির সাথে কথা বলতে চান তারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন, আপনাদের সিম্পলি আপনাদের নাম এবং কোথেকে বলছেন এবং আপনাদের ফোন নাম্বারটা দয়া করে আমাদেরকে পাঠাবেন। দিলোয় আপনি যদি একটু বলে দেন।
হ্যাঁ, আমাদেরকে SMS পাঠানোর ঠিকানাটা হচ্ছে 16260। অনেকেই ফোন নাম্বার পাঠিয়েছেন, আমরা চেষ্টা করবো ফোনে নেবার জন্য। আন্টি আমাদের সঙ্গে রয়েছেন, এই জন্য আমরা চাইছি আন্টির সঙ্গে থাকতে এবং আন্টির কাছ থেকে জানতে। অনেক ধন্যবাদ আন্টিকে, আমাদেরকে এতটা সময় দিয়েছেন।
আমাকে ধন্যবাদ দিও না, আমাকে আদর করো, আমাকে ধন্যবাদ দিও না, আমাকে ভালোবাসো, আমি সেটাই চাই। আমি তোমাদের সঙ্গে থাকবো, আর তোমাদের কাছে যে ডকুমেন্ট গুলো থাকে, যে আমার 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 পরিবারের সবাই তোমাদের সঙ্গে যোগাযোগ করছে, ওগুলো যেন আমি দেখতে পাই। আমি আসলে তোমাদের সঙ্গে যোগাযোগ করব এবং আমি যেন সব ডকুমেন্ট গুলো পাই। সবার প্রতি আমার এই আশ্বাস থাকলো, আমার নাম্বার আমি যে চাই আমার ফোন নাম্বার দিতে পারো, দিয়ে দিও আমার এই নাম্বার, দেশের নাম্বার, আমাকে দেশের নাম্বারও পাবে। তোমরা জানবে যখন, তোমাদের অ্যানাউন্স করে দেবো তোমাদের মাধ্যমে যে আমি দেশে আছি।
আমরা আসলে সালমান স্যার ভালোবাসা থেকে এবং আমরা যে আমাদের যে লক্ষ লক্ষ লিসেনার রয়েছেন তাদের রিকোয়েস্টের ফলে আমরা আসলে একটি পোল আমরা দিয়েছিলাম যে আমাদের পেজে, যে অন্ধকারের গল্পের পার্সোনাল পেজে আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম যে সালমান স্যার এই প্রোগ্রামটা আমরা আদৌ আসলে করবো কিনা। আমরা আসলে অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে আমাদের যারা লিসেনার আছেন তারা আমাদেরকে উৎসাহিত করেছেন, অন্ধকারের গল্প টিমকে তারা উৎসাহিত করেছেন এমন একটি প্রোগ্রাম করার জন্য। প্রচুর চ্যালেঞ্জিং আসলে একটি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটা আমরা আদৌ করবো কিনা এটা নিয়ে আমরা অন্তত তিন মাস, আসলে তিন মাসের প্রতিটি রাত আমরা চিন্তা করেছি যে আসলে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করবো কিনা। ফাইনালি আজকে আজকের এই রাতে আমরা আসলে এই প্রোগ্রামটা করেছি। অলরেডি 18 তারিখ আজকে হয়ে গেছে, 17 তারিখ পার হয়ে আমরা এই প্রোগ্রামটি আজকে করেছি এবং আমরা আসলে আবারও বলতে চাই এই প্রোগ্রামে আমাদের ঢাকা FM এর আসলে কোনো মতামত নেই। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আদালতের প্রতি আমাদের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে এবং আমাদের ঢাকা FM কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ আস্থা রয়েছে তাদের প্রতি। নিশ্চয়ই এর বিচার একদিন হবে এবং যেটি সত্য নিশ্চয়ই সেটি বেরিয়ে আসবে। আদালতের মাধ্যমে যেমনটা রায় হচ্ছে অবশ্যই ভালো মানুষ আছে এবং অবশ্যই আমাদের আদালতের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রয়েছে যে এর বিচার নিশ্চয়ই হবে এবং আন্টি হয়তো আমরা
আমিও আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে কথাগুলো বলেছি। কাউকে হার্ট করার জন্য কিছু বলি নাই, কোনো কথা যদি কেউ আঘাত পেয়ে থাকে আমাকে মাফ করে দিও। তা তোমরাও সবাই যে যাদের কথাই বলেছি কেউ সত্য কিছু জানলে জানাবেন, সেটাই আমার অনুরোধ থাকে। তাহলে আমি আসলে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমি একদিন সরাসরি আমি একটি অনুষ্ঠান করতে চাই আমার দেশের লোকদের, যারা কথা বলবেন, যে যে কথা জানতে চাইবেন আমি তোমাদের সময় দেবো, আমাকে তোমরা সময় দিও, আমি তোমার অ্যাপয়েন্টমেন্টে আমি একদিন বসবো, আমি সব প্রশ্নের উত্তর দেবো সাক্ষাতে। আমি আশা করি অক্টোবর বা নভেম্বরের দিকে আমি করবো সেই অনুষ্ঠানটা। আমি আশা দিলাম, আমি কথা দিলাম, আমি যদি বেঁচে থাকি আর আমি যদি মনে যাই আমাকে মাফ করে দিও। আমি কাউকে আঘাত করার জন্য কিছু বলি নাই, তবে আমি বিচার আমি চাই।
আন্টি আমরা সবাই মিলে দোয়া করি আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন আমাদের মাঝে। আর আপনাকে অনেক আবারও একটু ধন্যবাদ না জানালেই নয়, আমাদের সঙ্গে যারা রয়েছেন ধন্যবাদটা আসলে তাদের পক্ষ থেকে আমি পৌঁছে দিচ্ছি আপনার কাছে। আজকের মতো স্বামী ভাই আমরা শেষ করে ফেলি। আন্টি অনেক সময় দিয়েছেন, কিছু
অসুবিধা নাই
আন্টিকে আমরা বিদায়।
অনেক সময় হ্যাঁ আমি আসলে অনেক এইভাবে অনেকক্ষণ বসে থাকি, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমার মাগরিবের সময় হয়ে গেছে, তারপরে আল্লাহ যেন আমাকে মাফ করে আমি এখন নামাজে যাবো। আমি আশা করি, আমি দোয়া করবো তোমাদের জন্য, তোমাদের হাত থেকে আল্লাহ শক্তিশালী করুক, সত্য যা উদ্ঘাটন হোক আমি সেটাই চাই। ইমনের প্রতি যদি কারো কোনো রাগ অভিযোগ কিছু থাকে মাফ করে দিও সবাই, এবং যারা ভালোবাসো তোমরা যেন নামাজ পড়ো, তোমরা যেন সত্য কিছু উদ্ঘাটন করতে পারো, এটাই। আল্লাহ হাফিজ, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো। আমার দেশবাসী, আমার প্রিয় মানুষ, আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি খুব গরিব একটা মানুষ, আমি সব হারিয়ে ফেলছি, আমার ছেলে আমার আরেকটা ছেলে আছে, আমার নাতি আছে, ওদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারা সঙ্গে থাকলেই আমি ভালো থাকবো। আল্লাহ হাফিজ।
আল্লাহ হাফিজ আন্টি, ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, আমাদের সবার দোয়া থাকলো আপনার জন্য।
আবার কথা হবে জেন্টস, আমি সবাইকে ধন্যবাদ।
জি আপনাকেও ধন্যবাদ।
হ্যাঁ, কথা হচ্ছিল প্রয়াত সালমান শাহের মা নীলা চৌধুরীর সঙ্গে, এবং পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা বলেছিলাম যে অনুষ্ঠানের একটা পর্যায়ে গিয়ে আমাদের সঙ্গে যারা শ্রোতা রয়েছেন তারাও চাইলে আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন, এবং তারা অনেকেই দেখতে পাচ্ছি আগ্রহী, তারা ফোন নাম্বার পাঠিয়েছেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং ফিরে এসে ফোন কলগুলি নিব। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন, সৌরভ লিখেছেন, এরপরে লিখেছেন অধরা, এরপরে দেখতে পাচ্ছি শাবনুরের সাথে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন বিষয় উঠে এসছে আমাদের এখানে। দেখতে পাচ্ছি ফার্ম গেট থেকে লিখেছেন, তারও একটা সুষ্ঠু বিচার চেয়েছেন। আসাদ লিখেছেন, জুই টঙ্গি থেকে লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন আরিফ, এমন অনেক অনেক এস এম এস। আসলে আজকে এতগুলি এস এম এস পড়বার মতো সময় আমাদের নেই, একেবারে শেষের দিকে আমরা একটা ছোট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। আবারও সেই তার গান, তার সিনেমার, তার অভিনীত চলচ্চিত্র একটি গান দিয়ে গান শুনে আমরা আবার ফিরে আসছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফ এম 90.4।
স্কুল থেকে কলেজের গন্ডি, তারপর একে একে বারোটি বছর, এরপর বিয়ে, আমাদের ঘর আলো করে এলো হবনি। এখন তুমি নতুন স্বপ্নে বিভোর। একটি বারের জন্য তুমি জানতে চাইলে না আমার কি অপরাধ? আমারও তো কিছু বলার ছিল,
অনুশোচনার আগুন কখনো ঝাপসা হয় না, সময়ের আবর্তনে তা বাড়তেই থাকে। আপনি শেয়ার করুন আপনার সেই না বলা কথা প্রতি শনিবার রাত 11টায় না বলা কথায়।
আপনার না বলা কথা শেয়ার করুন ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেস nbk@thakafm904.com। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন সময়ে শেয়ার করুন আপনার না বলা কথা।
Thank you.
স্বাগত আরো একবার আমাদের সঙ্গে, আবারও আন্টি যুক্ত হয়েছেন, আমাদেরকে অনেক সময় দিয়েছেন, তারপর আরো একবার তাকে ফোনে নিয়েছি কারণ আমাদের সঙ্গে আমাদের লিসনাররা যুক্ত হয়েছেন এবং তারা কথা বলতে চান আন্টির সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শেলি আহমেদ, শেলি আহমেদ বাসাবো থেকে। শেলি, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আপনি আন্টির সঙ্গে কথা বলুন। আন্টি লাইনে আছেন, কথা বলুন। শেলি, আপনি কথা বলুন, আন্টি শুনছেন।
ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, আমি শুনতে পাচ্ছি।
আন্টি আপনি ভালো আছেন?
হ্যাঁ মা, বেঁচে আছি, ভালো আছি।
আমি কথা আসলে বুঝতে পারছি না, কোনো কথাই শোনা যাচ্ছে না। হ্যালো,
হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভালো।
আমি এতক্ষণ আপনার কথাগুলি শুনলাম, শুনে অনেক খারাপ লাগলো।
দোয়া করো ভালো থেকো সবাই, আমি যেগুলো বললাম কথাগুলো অনুধাবন করো।
আন্টি আমরা আসলে চাই যে অবশ্যই সালমান স্যার বিচার হোক এবং আমরা প্রত্যেকে আপনার পাশে যেভাবে হোক আমরা থাকবো। আপনি আবার
আমি আসি, আমি আমি আবার রেডিওর মাধ্যমে যোগাযোগ করবো। আমি
আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর জন্য আসলে আমরা সেইভাবে কথাটা বলতে হয়তো বা পারেননি। আপনার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। আর আমাদের সঙ্গে আন্টি ছিলেন লন্ডন থেকে। একেবারে শেষের দিকে অনেকে অনেক অনেক SMS পাঠিয়েছেন। ইশতিয়াক আহমেদ নিকুঞ্জ থেকে লিখেছেন, সালমান শাহের অভিনীত গান প্লে করবেন না, আমার খুবই কষ্ট হচ্ছে। এরকম অনেকগুলি, এই ঠিক এরকমই অনেকগুলি গান, অনেকগুলি রিকোয়েস্ট আমি পেয়েছি যে গান না বাজানোর জন্য রিকোয়েস্ট করেছেন যে তার গান প্লিজ বাজাবেন না, আমাদের ভীষণ কষ্ট হচ্ছে গানগুলি শুনে। এবং আরমান লিখেছেন আন্টির নাম্বারটা তিনি পেতে চান। আচ্ছা, অন্ধকারের গল্প যে ফ্যান পেজ, সেখানে আপনারা যোগাযোগ করলে আরো বিস্তারিত হয়তো বা পেয়ে যাবেন। আমাদের ঢাকা ফ্যামের ফ্যান পেজটিতে আপনারা গিয়ে আরো বিস্তারিত জানতে পারেন। অন্ধকারের যে ফ্যান পেজটি রয়েছে সেটাও ট্যাগ করা আছে সেখানে। অনুষ্ঠানে এই ফাঁকে একটু জানিয়ে রাখি যে একজন সন্তান হারা মা তার অনুভূতি, তার তার ভেতরের কথা আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি আজ একজন সন্তান হারা মা এবং এই বক্তব্য পুরো সময়টি জুড়ে তিনি আমাদের সঙ্গে যা বলেছেন, যা শেয়ার করেছেন, তার মতামত একান্তই তার, এটা তারই মতামত। এবং এই মতামতে আসলে আমাদের আমাদের কারোরই আসলে কিছু বলবার নেই, এটা সম্পূর্ণ তারই মতামত। এবং আমরা আশা করবো আপনারাও আপনাদের মতামত জানাবেন। ঢাকা এফএম কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো মতামতের জন্য দায়ী নয় এবং একটা বিচারাধীন মামলার জন্য আমরা সবসময় আমরা শ্রদ্ধা জানাই আদালতকে, প্রশাসনকে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে বোধহয় আরো একজন ফোনে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। সুরুজ্জামান ভাই তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সুরুজ্জামান কেমন আছেন? আপনি আমাদের সঙ্গে অনেক আগে থেকে রয়েছেন, আমি আপনার SMS পেয়েছিলাম আগেই, তো কি বলবেন বলুন।
জি আমি সালমান স্যার একজন ভক্ত, আমি আমাদের সকল ভক্তের পক্ষ থেকে আন্টিকে সালাম জানাচ্ছি। আমরা সব সময় আন্টির পাশে আছি, সাথে ঢাকা FM 90.4 কে থ্যাংক। বাংলা চলচ্চিত্রে যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা পূরণ হয়নি, আর কখনো সম্ভব নয়। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমেই আমার সালমান স্যার প্রতি ভালোবাসা সৃষ্টি। আমাদের প্রিয় সালমান স্যার মৃত্যু রহস্য অবশ্যই উদ্ঘাটিত হবে, আমরা সবাই সেই অপেক্ষায় আছি। সালমান স্যার আমাদের সবার ভালোবাসায় বেঁচে থাকবে যুগে যুগে।
আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন, আশা করছি যতক্ষণ আমরা আছি আপনিও থাকবেন, ভালো থাকবেন। হাজার মানুষ তাদের অনুভূতি তাদের ভালোবাসার কথা জানাতে চান আমাদের কাছে। তো কিছু SMS পড়তে চাই। সবাই একটা কথা বারবার উল্লেখ করেছেন যে সালমান শাহের প্রস্থান আমাদের জন্য অপূরণীয় একটি ক্ষতি, এবং এটা এই ক্ষতি পুষিয়ে নেওয়াটা এখনো বোধহয় আমাদের পক্ষে সম্ভব হয়নি। আচ্ছা আচ্ছা, অনেকে দোয়া করেছেন আল্লাহ তাকে বেস্ট নসিব করবেন। রকিব ফার্মগেট থেকে লিখেছেন, জাকিয়া মিজান, এরপরে সুজন রয়েছেন, অনেকে আন্টিকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি সুবিচার পাবেন, আমরা দোয়া করছি। এরপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে মাহি, তিনি লিখেছেন আমি দোয়া করব যেন সুবিচার হয় এবং কি ঘটেছে আসলে সেটা যেন আমরা জানতে পারি। জুই টঙ্গি থেকে তিনি কথা বলতে চেয়েছেন, আমরা এরকম অনেককেই পেয়েছি যারা কথা বলতে চান, আন্টির সঙ্গে কথা বলতে চান। আন্টি আজকে অনেক সময় দিয়েছেন, তিনি আর সময় দিতে পারছেন না বলে আজকে আমাদের পক্ষে সম্ভব হলো না আন্টির সঙ্গে আপনাদেরকে কথা বলতে দেওয়ার, কথা বলিয়ে দেবার। তো আপনারা চাইলে আমাদের সঙ্গে বলতে পারেন, আপনার অনুভূতির কথা জানাতে পারেন। আমরা চেষ্টা করছি আরো একজনকে ফোনে নেবার, আমরা খুব অল্প কিছু হয়তো ফোন কল নিব। আমাদের সঙ্গেই থাকুন। আর এরপর দেখতে পাচ্ছি SMS করছেন ইয়াসিন আরাফাত, তিনি ফোন নাম্বার লিখেছেন পাঠিয়েছেন এবং বলেছেন প্লিজ 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 যেন ফোনটি করা হয় তাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অধরা। হ্যালো অধরা, শুনতে পাচ্ছেন?
ওয়ালাইকুম
আসসালাম। অধরা আপনি কোথা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, দয়া করে যদি একটু বলতেন।
জি ভাই, আমি পুরো বনশ্রী থেকে বলছি।
জি আপনি বলুন।
আমি অনেক ছোট, যখন সালমান ভাই মারা যান তখন আমি ক্লাস টু থেকে মাত্র ক্লাস থ্রিতে উঠেছি। আমার এক কাজিন সিস্টার আছেন যার নাম সেজুতি, সে এখন মেন্টালি সিক। সে যে বছর সালমান ভাই মারা যান এবং যেদিন যেদিন সে মারা গেছেন সেদিন থেকে দুপুরের পর থেকে আর কি সে যে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, কথা বলতে পারে না, স্বাভাবিক ভাবে কাউকে চেনে না। আজকে এত বছর পরেও আমার সে আকৃতি এখনো ঠিক হয়নি। আমরা কেউই জানি না সে তাকে খুব লাভ করতো কিনা, অ্যাজ এ ভক্ত হিসেবে তাকে পছন্দ করতো সেটা আমরা এখনো জানি না। এবং সেই মেয়েটি আজকে এত বছরও বিয়ে করেনি, তার কোনো সংসার নেই, তার কোনো খুব হ্যাপি লাইফ নেই। এবং তার একটা রুম আছে যে রুমের মধ্যে সে খুব বন্দী হয়ে থাকছে এবং চারপাশে সালমান ভাইয়ের যত ক্রিয়েটিভ পিকচার ছিল সব দিয়ে তার ঘরটা সাজানো। সে কিন্তু সকালে ঘুম থেকে উঠছে, রাতে ঘুমানো যাওয়ার আগ অব্দি সে সেই ছবির সাথে কথা বলে, ছবির সাথে গিয়ে টাইম পাস করে, বাইরে গেলেও সেই ভাইয়াকেই ফিল করে নিজের লাইফটাকে কাটায়। মানে এত বছরও তার সেই ফিলিংসের জায়গাটা এক মিনিটের জন্য নড়েনি। মাঝখানে শুধু বছর তিনেক আগে একবার হবে যদি ভুল না করে থাকি, কোন একটা ঈদের দিন হবে, সে খুব ব্রাইট একদম হোয়াইট কালার কাপড় পরে সে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ানো ছিল, তার হাতে ছিল সালমান ভাইয়ের একটা পিকচার, ছিল সে একা একা কথা বলছিল আর কি। আর যে তুমি তো অনেক আগে চলে গেছো, আমাকে একটু বেশি নিয়ে যাও। মানে আমি অনেক ছোট, তো আমি খুব বেশি বুঝি না, বাট আমার ছোট এক্সপিরিয়েন্স থেকে আমি যেটুকু বুঝি যে সালমান ভাইকে সে হয়তো সরাসরি কোনোদিন দেখেনি, তার সাথে কথা বলেনি, বাট একটা মানুষের যে লালন করা, যে একটা ভালোবাসা থেকে অন্তর্গত লালন করা, সেটা কতটা তীব্র কতটা প্রখর হতে পারে সেটা আমি এর আগে কোনোদিন দেখিনি, আর আমি জানি না জীবন দশে কখনো দেখবো কিনা। তো আজকে এইটুকু বলতে চাই যে একজন মানুষকে না দেখে, আমি জানি যে আমার আপুর মতো এরকম অনেকেই আছেন যারা সালমান ভাইকে আজ অব্দি খুব লাভ করে, তো সেই জায়গা থেকে বলবো যে মানুষটাকে না দেখে এত এত মানুষটাকে মন থেকে খুব ফিল করে, ভালোবাসে, তার জন্য প্রে করে অগণিত দিন, তো সেই মানুষটা আমাদের মাঠ থেকে চলে গেছে, অনেক বড় একটা অ্যাসেট ছিল আমাদের বাংলাদেশের জন্য, বাংলা ফিল্মের জন্য। আর এই ক্ষতিপূরণ কখনোই শেষ হবে না, কারো দ্বারাই সম্ভব না। আমি এটুকু বলতে পারি যে বাংলা ফিল্মে একমাত্র হিরো ছিল যে প্রথম ফিল্ম দিয়েই একদম কোটি কোটি দর্শকের ভেতরে জায়গা করে নিয়েছিল, যেটা আজ পর্যন্ত হয়তো কোনো হিরো পারেনি এবং আগামীতে পারবে কিনা এখানে আমার একটু সন্দেহ আছে। আর আমি ছোট্ট করে আন্টির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আন্টি আপনি যেখানেই থাকবেন খুব ভালো থাকবেন, আর সবসময় একটি কথা মনে রাখবেন, পাপি প্রদীপ যতই জ্বলুক সেটা ঠিক একটা দিন নিভে যায়, আর আপনার এই ভিতরগত যে কষ্টটা আছে সেই কষ্টের অবসান ঠিক একদিন হবে যদি আল্লাহর দরবারে সঠিক দিদার থাকে।
অনেক ধন্যবাদ অধরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং এত রাত থেকে আমাদেরকে শুনছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং সমবেদনা জানাই আপনার বোনটির প্রতি, যিনি আজও পর্যন্ত বিপর্যস্ত এবং স্বাভাবিক হতে পারেননি তার প্রিয় নায়কের মৃত্যুতে। ভালো থাকবেন অধরা, শুভরাত্রি।
থ্যাংক ইউ সো মাচ।
কথা ছিল অধরার সঙ্গে, এবং অধরা জানিয়েছিলেন তার তার একজন বোন যিনি সালমানের ভক্ত ছিলেন, এবং সে মারা যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত সে স্বাভাবিক জীবন যাপন করছে না। অলমোস্ট 18 বছর হতে চললো, 18 বছর প্রায় হয়ে গেছে, এই মাস টি গেলেই 18 বছর হয়ে যাবে। সো এরকম অনেকে হয়তো বা আছেন, আমরা জানি না, সত্যিই জানতাম না এমন কেউ রয়েছেন যে এতদিন পর্যন্ত একজন চিত্রনায়কের জন্য তিনি তার জীবনটাকে বদলে ফেলেছেন এবং তাকে ঘিরে কাটছে তার প্রতিটি দিন, এখনো পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারেননি। আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছি আজকে এত মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এত এত রিকোয়েস্ট আমরা পাচ্ছি যে কথা বলতে চান। এই মুহূর্তে সময় হচ্ছে 1:42, আমরা নির্ধারিত সময়ের 12 মিনিট অতিক্রম করেছি। আমরা চেষ্টা করবো আরো কয়েকজনের ফোন কল নেবার জন্য। অনেক ধন্যবাদ। হারুন নওয়াঘাট থেকে রয়েছেন, তিনি ফোনে কথা বলতে চান। রায়হান বলেছেন প্লিজ ফোন করবেন, এমন অনেক অনেক রিকোয়েস্ট আমরা পেয়েছি। সবাইকে বলবো, আমরা আসলে বুঝতে পারছি না কাকে রেখে কাকে ফোনটি দিব, এবং হয়তো বা লাকি কয়েকজন লিসনার আজকে ফোন কলটি পাবেন, কারণ এত এত নাম্বার, আমরা আসলে একটু কনফিউজড কাকে রেখে কার। তবে এটুকু আমরা বুঝতে পারছি, আজও এতদিন পরেও আপনারা সালমান শাহকে কতটুকু হৃদয় ধারণ করে রেখেছেন, কতটুকু ভালোবাসেন এবং আপনাদের স্মৃতিতে রয়েছে। এমন অনেকে রয়েছেন সালমান শাহের মৃত্যুর পর তাদের জন্ম হয়েছে এবং তারাও সালমান শাহকে এখনো মনে রেখেছে, মনে করছেন, ধারণ করেছেন এবং বলেছে যে সে আমার প্রিয় নায়ক, তার জন্মই হয়েছে সালমানের মৃত্যুর পর। সো এটাই হচ্ছে সেই নায়ক, সেই সালমান শাহ যিনি বাংলাদেশের চলচ্চিত্রের অনেকখানি বদলে দিয়েছিলেন, এবং আমরা বিশ্বাস করি যে তিনি যদি আজও বেঁচে থাকতেন আমাদের দেশের চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র আরো অনেক উপরে উঠত। রকি ফার্মগেট থেকে লিখেছেন, তিনি অনেক বড় একজন ভক্ত, রাত জেগে আপনাদের সঙ্গে রয়েছি, আমি একটু কথা বলতে চাই। এরপরে দেখতে পাচ্ছি শুভ লিখেছেন কথা বলতে চান, ফাইরুজ তিনি লিখেছেন, এরপরে লিখেছেন মিজান চাঁদপুর থেকে, আকাশ যাত্রাবাড়ি থেকে, এরপর রায়হান লিখেছেন, আরো অনেকে লিখেছেন, জাভেদ ইয়াসিন আরাফাত রয়েছেন আমাদের সঙ্গে, কুমু বাড্ডা থেকে, ভাই আমরা সালমান ভাইয়ের আচ্ছা কি ঘটেছিল সেটা তিনি ফাইনালি জানতে চান, আসলে কিভাবে তার মৃত্যু হয়েছিল। আবারও বলছি, বিচার বিভাগ এবং আইনের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা, আইন যে বিষয়টি যে রায় দিবে সেটাতেই আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা জানতে চেয়েছিলাম একজন মায়ের কথা, একজন মা, সন্তান হারা একজন মা, তার অনুভূতি, তার কথাগুলি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই ড্রাইভার কখনোই ঢাকা ফেমেন না। আমরা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা রয়েছেন, এই প্রোগ্রামটির জন্য অনেক থ্যাংকস জানিয়েছেন অনেকে। এরপরে এখন পর্যন্ত সালমান শাহ তাদের প্রিয় নায়ক অনেকে জানিয়েছেন, সেই কথাগুলি আমি দেখতে পাচ্ছি। মিলন গাজি লিখেছেন, আরমান কুমিল্লা থেকে লিখেছেন, আচ্ছা আন্টির নাম্বার চেয়েছেন, আর অনেকে জানতে চেয়েছেন এই অনুষ্ঠানটি আবার রিপিট হবে কিনা। অনুষ্ঠানটি রিপিট হবে না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে এই এপিসোডটি আপনি ডাউনলোড করে শুনতে পারবেন, আগামীকাল আমাদের ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন এই এপিসোডটি। আমাদের ওয়েবসাইটের ঠিকানা জানিয়ে দিই, www.dhakafm904.com, www.dhakafm904.com, dhakafm904.com, এই অ্যাড্রেসে গেলেই পেয়ে যাবেন ডাউনলোড অপশন। ডাউনলোড অপশন থেকে অন্ধকারের গল্পের পুরনো এপিসোডগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন, এবং আজকের এপিসোডটি নিশ্চয়ই সালমান শাহ নামে থাকবে। সালমান শাহ নামের যে ফোল্ডারটি আপনি পাবেন সেখান থেকে আজকের এই এপিসোডটি ডাউনলোড করে শুনে নিতে পারেন। অনেকেই হয়তো বা মাঝপথে জয়েন করেছেন, ফারুক এস এম এস করেছেন। এরপরে দেখতে পাচ্ছি শামিন যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন, সোনালী গাজীপুর থেকে, নাহিমুন আমাদের সঙ্গে ছিলেন, এরপরে ফজলে রাব্বি লিখেছেন, অনেকে নাম লেখেনি, শুধু নাম্বারটি পাঠিয়েছেন, কথা বলতে চান, তাদের আকুতি জানিয়েছেন। শাকিল সিলেট থেকে আমাদের সঙ্গে, আমরা আবারও চেষ্টা করছি কয়েকজনের সঙ্গে ফোনে কথা বলতে, কারণ এত এত মানুষ অপেক্ষা রয়েছেন একটা ফোন কল পাবার আশায়, সো আমরা আপনাদেরকে রেখে যেতে পারছি না আসলে। জাকিয়া তিনি লিখেছেন, মিজান চৌধুরী লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি লিখেছেন সুজন নরসিংদী থেকে, মিতা আমাদেরকে লিখেছেন, আমাদের সঙ্গে ফোনে বোধহয় আমরা আরো একজনকে পেয়ে গেছি। সাদেক সাহেব চেষ্টা করছেন ফোনে আপনাদেরকে কানেক্ট করতে, এই মুহূর্তে রয়েছেন শারমিন। হ্যালো শারমিন।
আমি জন্মগ্রহণ করছি, আমার জন্ম, বাট আমি কিভাবে বুঝাবো যে সালমান শাহ ভাইয়া সালমান ভাইয়াকে আমি এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি যে আজ পর্যন্ত আমি সালমান ভাইয়ার যে মৃত্যুবার্ষিকীটা আছে সেপ্টেম্বর মাসে আমি প্রচুর ভাইয়া কান্না করি, প্রচুর, মানে কি বলবো, সালমান ভাইয়াকে কোনো মতেই ভুলতে পারি না। সালমান ভাইয়া খুবই খুবই ভালো একটা হিরো ছিলেন, সে এখন থাকলে বাংলা চলচ্চিত্র কোথায় যেত।
ফোন কলটি কেটে গেল, আমরা হয়তো বা এরপর আরো একজনের সঙ্গে ফোনে কথা বলবার চেষ্টা করব। ইমেল এরপর দেখতে পাচ্ছি মাহি, জুহি, মুনি আক্তার কুমিল্লা থেকে, শোভন, এরপর দেখতে পাচ্ছি রনি গোমেজ বাড়িধারা থেকে এসএমএস করেছেন, অনেকে কথা বলতে চেয়েছিলেন আন্টির সঙ্গে। আমরা দুঃখিত যে আন্টির সঙ্গে আপনাদেরকে কথা বলে দিতে পারলাম না, তবে আন্টি তার বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন, নিশ্চয়ই আপনারা সঙ্গে ছিলেন। এরপর দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আমাদেরকে বন্নি, এরপর আরিফ, তানিয়া, লিমন, রেজা, সৈকত, এরপরে আচ্ছা আমরা ফোনে বোধহয় আরো চেষ্টা করছি আমরা কাউকে না কাউকে ফোনে নেবার জন্য, অনেকেই ফোন নাম্বার পাঠিয়েছেন, বারবার বলছি আশা করছি ধৈর্য ধরবেন এবং বুঝতে চেষ্টা করবেন, আসলে সবাইকে ফোনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, আমরা অলরেডি নির্ধারিত সময়ের কিছুটা সময় পার করে ফেলেছি। ফেসবুকে যারা ছিলেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে রয়েছেন ফেসবুকে। রফিকুল ইসলাম তিনি লিখেছেন সালমান শাহের জন্য অনেক কষ্ট হয়, কাউসার ফোন নাম্বার পাঠিয়েছিলেন। আচ্ছা ফেসবুকে অনেকে ফোন নাম্বার পাঠিয়েছেন ওয়ালে, দয়া করে ফেসবুকের ওয়ালে আপনাদের ফোন নাম্বারটি পাঠাবেন না, যারা ফোন নাম্বার পাঠাতে চান ইনবক্সে ফোন নাম্বারটি পাঠাবেন। লাবণ্য পাঠিয়েছেন নাম্বার, জিনিয়া, এরপরে সবুজ, এরপরে দেখতে পাচ্ছি জ্যোতি, থ্যাংকস জানিয়েছেন ঢাকা এফএমকে আজকের এই এপিসোডটির জন্য। নজরুল ইসলাম সজীব লিখেছেন খুব খারাপ লাগছে এবং সবসময় খারাপ লাগে সালমান শাহের জন্য। খালিদ, আশরাফ, দীপু, লাবণ্য, রানা, সিনথিয়া, তানিশা, স্বর্ণা, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে আরো লিখেছেন রাসেল, শিশির, দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন এবং পুরো এপিসোডটি শুনেছেন আমাদের সঙ্গে। আবারও জানিয়ে দিই যারা পুরোটা শুনতে পারেনি তারা আগামীকাল আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শুনতে পারেন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.dhakafm904.com। একজন বলেছেন যে আপনি কি বলতে পারেন, ডিয়ার আরজে, আপনি কি বলতে পারেন মৃত্যুর 18 বছর পরও এমন কে আছে যার ফেসবুকে 60+ ফেসবুক ফ্যান পেজ রয়েছে? সত্যি এটা আমি জানতাম না যে কারো 60+ ফ্যান পেজ থাকতে পারে মৃত্যুর 18 বছর পরও। ইনফরমেশনটি আমাদেরকে জানাবার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনার নামটি পাইনি, মুনতাহা তিনি মিরপুর থেকে ফোন নাম্বার পাঠিয়েছিলেন, দীপু, এরপরে শহীদ সিরাজগঞ্জ থেকে, এরপর দেখতে পাচ্ছি হালিম, কামাল মোল্লা, আরিফ, অন্তর, শ্রাবণী, তানিয়া উত্তর থেকে, এরপরে সাগর ধানমন্ডি থেকে লিখেছেন, নাইম, জুই, আর অনেকেই। আবার একটু ফেসবুকে যাই, ফেসবুক ইনবক্সে দেখতে পাচ্ছি দেশের বাইরে থেকে অনেকে জয়েন করেছেন। ডাউনলোড করবো কোথায় কিছুক্ষণ আগে বলেছি উৎসব আপনাকে, আরো একবার জানিয়ে দিই আমাদের ওয়েবসাইট থেকে www.dhakafm904.com, এই অ্যাড্রেসে গেলে পেয়ে যাবেন ওয়েবসাইট, ডাউনলোডের অপশন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ইমতিয়াজ, নাহিদ, ইমন, সাজ্জাদ, রুহুল আমিন, তুষার, এরপরে দেখতে পাচ্ছি সোহেল, আকরাম, জাকির, লিমা, আরো অনেকেই। লিমা বলেছেন যে আজকে এপিসোডটা পুরোপুরি আমি শুনতে পাইনি, মিস করেছি, কিভাবে পাবো? লিমা আমরা চেষ্টা করবো ফেসবুকে লিঙ্কটা পোস্ট করতে আগামীকাল, সেটা যদি না হয় তারপরও আপনাকে বলে দিই আপনি আগামীকাল বিকালের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ডাউনলোড কপিটি, ডাউনলোড এপিসোড, আচ্ছা এই এপিসোডটি ডাউনলোড করবার জন্য। ফোনে বোধহয় আরেকজনকে আমরা পাচ্ছি, আমরা বোধহয় শেষ ফোন কল নিয়ে নিতে পারি আজকের এপিসোডের শেষ ফোন কল, এবং দুঃখিত যে এতগুলি ফোন কল আমরা নিতে পারলাম না, অনেক ধন্যবাদ যারা ছিলেন আমাদের সঙ্গে। শেষ ফোন কল আমরা চেষ্টা করছি জুইকে ফোনে নেবার জন্য, জুই আমাদের সঙ্গে কথা বলবেন এবং আজকের এপিসোডের শেষ ফোন কল আমরা কথা বলবো জুইয়ের সঙ্গে। জুই আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জুই বলুন, আপনি কি বলতে চান?
ভাইয়া বলতে চাই, আন্টিকে বলতে চাই উদ্দেশ্য করে, আন্টি আপনি কান্না করবেন না, বাংলাদেশের লক্ষ কোটি ছেলে এবং মেয়ে আপনার পাশে আছে, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা, আল্লাহর যে আদালত সেই আদালত থেকে সে কখনোই ক্ষমা পাবে না। আর আপনি একটা কথা মনে রাখবেন যে যারা সালমান শাহকে মারছে তারা অবশ্যই ভালো নাই, তারাও এখন মানে কি বলবো, তারা এখন ধীরে ধীরে মানে বুঝতে পারতেছে যে কি বলতে পারতেছি না। আমার
জি ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবারও বলছি আজকের এপিসোডটি কোন ধরনের বিচার যে কার্য চলছে, তদন্তের যে ব্যাপারটি রয়েছে সেটাতে কোন প্রকারের একটা প্রভাব ফেলবার জন্য আজকের এপিসোডটি না। শ্রোতারা যে মন্তব্য করেছেন এবং সালমান শাহের মা নীলা চৌধুরী যে মন্তব্য করেছেন, সেই বক্তব্য একান্তই তাদের ব্যক্তিগত, আমরা শুধু জানতে চেয়েছি আপনাদের কথা, তুলে ধরেছি আপনাদের কথা। অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন এবং কথা হবে আবারও আগামী কোন এপিসোডে। আশা করছি ভালো থাকবেন। আর আজকের এপিসোড যারা মিস করেছেন অবশ্যই আগামী কাল আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন। যেতে যেতে তার একটি গান শুনবো, অবশ্যই তার একটি গান শুনবো। সেই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা FM 90.4 এর সঙ্গে থাকুন। আগামী রবিবার ঠিক 10:30 আবারও আপনার জন্য অন্ধকারের গল্পের টিম কিন্তু বসে থাকবে না। একটা মাস তারা কষ্ট করেছে, দীর্ঘদিন তারা কষ্ট করেছে এই একটা এপিসোডের জন্য, অনেক গবেষণা করেছে, অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই এপিসোডটি তারা তৈরি করে দিয়েছে। থ্যাংকস অন্ধকারের গল্পের টিমকে। এবং আজকের পরেও তাদের থেমে থাকবে না তাদের কার্যকলাপ, আবারও আগামী এপিসোডের জন্য তারা কাজ করতে শুরু করবে। সো আবারও আগামী পর্বে আমাদের সঙ্গে থাকবেন অন্ধকারের গল্পে আগামী রবিবার ঠিক 10:30। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা FM এর সঙ্গে থাকুন। শুভরাত্রি। কিভাবে
This track was downloaded from FusionBD.com.